ভালোবাসার বাংলাদেশ, কি চমৎকার ওয়েদার তাই না? খুবই চমৎকার। শীত বোধহয় পড়েই গেল, এত সুন্দর ওয়েদারটা, এত ভালো লেগেছে শীতের আমেজে, একেবারে মনটা খুশিতে ভরে যাচ্ছে। খুবই খুবই চমৎকার। বন্ধু কেমন আছেন? আমি তো খুব ভালো আছি মেঘলা, এই মুহূর্তে কারণ আপনার সাথে শেয়ার করতে পারলাম, পাচ্ছি আমার ভালো লাগার কথাটা, ভালো লাগার কথাগুলো, অনুভূতিগুলো। তো বন্ধু আপনিও কিন্তু আপনার ভালো লাগার সমস্ত কিছু, সমস্ত অনুভূতি আমাদের সাথে, আমার সাথে এই মুহূর্তে শেয়ার করবেন। আর সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন ঢাকা যার জন্য এত আকাঙ্ক্ষা, এত প্রতীক্ষা, সেই প্রতীক্ষার আকাঙ্ক্ষা বুঝি শেষই হবে আর একটু পরে। এবং অবশ্যই আজকের হট সিটে থাকবেন আমাদের অতিথি বন্ধু জ্যাক ফটোগ্রাফ, এবং পোস্ট অবশ্যই আমরা ফেসবুকে আপলোড করে দেবো কিছু সময়ের মধ্যে। তবে আমি জানিয়ে দিতে চাই আমাদের লিঙ্কগুলো একে একে কিভাবে আমাদের সাথে কানেক্টেড হবেন। তো বলছি মোবাইলের কথা, কিভাবে এসএমএস এর মাধ্যমে আমাদের সাথে কানেক্টেড হবেন, সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজ, তারপর স্পেস দিয়ে আপনার সব কথা লিখে পাঠিয়ে দিবেন আমার কাছে 16260 এই নাম্বারে। এবং যে সমস্ত বন্ধুরা আছেন, আসতে চান আমাদের এই অনুষ্ঠানে, শেয়ার করতে চান ভালো লাগার কথা, ভালোবাসার কথা, যে কোনো গল্পই শেয়ার করতে পারেন। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এসএমএস। এসএমএস এর নিয়মটিও বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, ভালোবাসার বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ ভিবি, স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকাটি উল্লেখ করবেন এবং ফোন নাম্বারটি বিশেষভাবে উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে, যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4dhakafm। তো বন্ধু এখানটিতে অবশ্যই আপনি আসবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যেভাবে আপনি আমাদের এই পেজটি খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা এফএম এর সেই পেজটি চলে আসবে আপনার সামনে। তো বন্ধু সেখান থেকে অবশ্যই আপনি লাইক করবেন এবং কিছু সময় পরে আমরা এখান থেকে পোস্ট আপলোড করব। তো বন্ধু আশা করছি সেই পোস্টে আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং চাই সেই পোস্টে আপনি বেশি বেশি করে শেয়ার করুন, আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদেরকে শুনতে থাকুন সবসময়। ওকে, তো সাথেই আছি আর বন্ধুর সাথেই থাকুন। যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে যখন আসছি তখন অনেক কিছুই থাকছে, তো কোথাও যাবেন না, সাথেই থাকুন।
স্বপ্নগুলো আঁকা সব ভরে দেবে
কোনো একদিন নয়, একদিনই শখ হবে। হাউসফুল অফারে যে কোনো স্যামসাং স্মার্টফোন বা ট্যাব কিনে প্রতি সপ্তাহে জিতে নিন স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স সেট, আরো থাকছে 10,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। কারো প্রয়োজন শুধুই সকালে, কারো প্রয়োজন বিকেলের আতিথেয়তায়। প্রয়োজন যেমনই হোক সবার লাইফটা ভরপুর রাখতে প্রয়োজন অনুযায়ী আয়োজনে এখন ইস্পাহানি মির্জাপুর পাচ্ছেন 10, 50 ও 100 গ্রামের সাশ্রয়ী প্যাকে। জামানি লাইফটা ভরপুর, জামানি ইস্পাহানি মির্জাপুর।
Dear listeners, কুইজে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকেন্ড জিতে নিতে পারেন একটি Zelsa Q20 স্মার্ট মোবাইল ফোন। Wake up Bangladesh Zelsa Mobile Quiz Contest-এ এবারে প্রশ্ন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ কোন দেশের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামেন? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি ইংল্যান্ড। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে
Zelsa Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4 GB ROM. Zelsa Mobile, sharing minds.
Madam, আমাদের এই রেডিও শুনে আছে ম্যাডাম, এটা শিশু ত্বকের জন্য উপযোগী আন্তর্জাতিক লোশনা প্রমাণিত।
ম্যাডাম এটাই নেই, একা ছাড়া
মেরিল বেবি লোশন, এটাই এটাই সঠিক সিদ্ধান্ত। কারণ পাঁচ বছর পর্যন্ত ছোট্ট বাবু নরম ত্বকের ময়শ্চার ধরে রাখতে পাঁচটি এসেন্সিয়াল ময়শ্চারাইজারের গুণে অনন্য মেরিল বেবি লোশন। আর এখন বাবুর ত্বকের বাড়তি যত্নে মেরিল বেবি লোশনের 100 মিলিতে 20% এক্সট্রা আর 200 মিলিতে একটি মেরিল বেবি সোপ একদম ফ্রি।
কোন একদিন নয়, একদিনই সব হবে। হাউসফুল অফারে যে কোনো স্যামসাং স্মার্টফোন বা ট্যাব কিনে প্রতি সপ্তাহে জিতে নিন স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স সেট, আরো থাকছে 10,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
Dear listeners, কুইজে অংশগ্রহণ করে একটি সহজ প্রশ্নের উত্তর দিয়ে প্রতি উইকে জিতে নিতে পারেন একটি Zelta Q20 স্মার্ট মোবাইল ফোন। ওয়েলকাম বাংলাদেশ Zelta মোবাইল কুইজ কন্টেস্টে এবারের প্রশ্ন,
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ কোন দেশের বিপক্ষে অভিষেক টেস্ট খেলতে নামেন? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি ইংল্যান্ড। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন WZ স্পেস আপনার নাম, স্পেস লোকেশন, স্পেস অ্যান্সার এ অথবা বি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। SMS পাঠানোর শেষ সময় আগামী শনিবার রাত 11:55 পর্যন্ত। লটারির মাধ্যমে বিজয় নির্বাচন করা হবে, তাই যত বেশি SMS করবেন জিতে যাওয়ার সম্ভাবনা তত বেশি। বিজয়ী হাতে তুলে দেওয়া হবে
Zelta Q20 Smart Mobile Phone, 4-inch WVGA display, 1.3 GHz quad-core processor, 2-megapixel camera, 512 RAM plus 4GB ROM. Zelta Mobile, sharing minds.
Shopno gulo aka, shop more de 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 de.
Kono ente chati, hobe ee khyale.
Kare chwaa.
কোন একদিন নয়, একদিনই সব হবে। হাউসফুল অফারে যে কোনো স্যামসাং স্মার্টফোন বা ট্যাব কিনে প্রতি সপ্তাহে জিতে নিন স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স সেট, আরো থাকছে 10,000 টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
আজকের এই বেশি ভালোবাসি ভালোবাসি কষ্ট দেখে তোমার চোখ দেখেছি আজি আমি, আজকের এই বেশি ভালোবাসি ভালোবাসি কষ্ট দেখে তোমার চোখ দেখেছি আজি আমি। Oh,
এক্স্যাক্টলি, কি চমৎকার একটা গান না আজকের এই নিশি ভালোবাসি ভালোবাসি। এক্স্যাক্টলি বন্ধু, সবসময় ভালোবাসি, সবসময় আপনাদেরকে ভালোবাসি, তাই তো কাছে আসি পাশে আসি। তো বন্ধুরা কাছেই আছেন পাশেই আছেন বুঝতেই পারছি ভালো মতো, কারণ আপনার এস এম এস এবং কমেন্ট কিন্তু পড়ছি এবং দেখতেই পাচ্ছি। তো বন্ধুর সাথেই থাকবেন, পাশেই থাকবেন এটাই আশা করছি। আর এই মুহূর্তে আবারও ওয়েলকাম করতেছি আপনাকে, আপনি শুনছেন ভালোবাসার বাংলাদেশ, দ্য লার্জেস্ট এফ এম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ, ঢাকা 90.4 থেকে। আর বন্ধু, অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে, ঘুরে যেতে চাম কিন্তু অলরেডি স্টুডিওতে চলে এসেছেন এবং এসেছেন আজকের অতিথি বন্ধু। সো একটু পরে ওয়েলকাম করে নিব, তবে তার আগে জানিয়ে দিতে চাই যে কিভাবে কানেক্টেড হবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 16260 নম্বরে, যত খুশি ততবার। আর যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই অনুষ্ঠানে শেয়ার করতে চান আপনার জীবনের গল্প, ভালোবাসার গল্প, সহজেই চলে আসতে পারে না। সেজন্য আপনাকে যেটা করতে হবে, খুব সহজ একটা কাজ, সেটা হচ্ছে এস এম এস। আর এস এম এস এর নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভিবি, ভালোবাসার বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি বিশেষভাবে উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে, যত খুশি ততবার। অ্যান্ড ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/90.4 ঢাকা এফ এম। আর বন্ধু, এক্সপেক্ট করছি যে বরাবরের মতো আপনি আমাদের পেজে লাইক করবেন এবং আমরা যে পোস্ট আপলোড করেছি ভালোবাসার বাংলাদেশে আজকের অতিথি বন্ধু এবং আজকে গুরু হেতেশামের ফটোগ্রাফ দিয়ে, সেই পোস্টটিতে আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং চাই যে শেয়ার করে ফেলুন এই পোস্টটি আপনার বন্ধুদের মাঝে, ছড়িয়ে ফেলুন সব জায়গায়। তো কারা কারা আছেন একটু পড়ে নিতে চাই এই মুহূর্তে। আছেন আমাদের সাথে স্পর্শ, আছেন ওকে ইমরান, আছেন আমাদের সাথে, আছেন হিমেল খান, রহমান বসু যুক্ত হয়েছেন এবং যুক্ত হয়েছেন আরো অনেকে, যেমন আছেন মোহাম্মদ মারুফ, হাসান সোহাগ চিটাগাং থেকে আমাদেরকে শুনছেন, সুজন ফাহিমও আছেন আমাদের সাথে সিলহেট থেকে, আছেন এই মুহূর্তে মেহেদি হাসান এবং আছেন অঙ্কুর। ওকে দীপালি যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং চিটাগাং থেকে আরো একজন বন্ধু আছে, আছেন যার নাম হচ্ছে দীপা। তো বন্ধু, আর অপেক্ষা করাতে চাই না, অপেক্ষার প্রহর বুঝি শেষ হলো, বিকজ ইটস টাইম টু ওয়েলকাম গুরু এহতেশাম।
চলে এসো বন্ধু মাটির টানে, অরণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর সাথে কানেক্টেড আছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রার্থনা। এক্স্যাক্টলি বন্ধু, তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা বৃহস্পতি শুক্রবারের এই যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণ এসে পৌঁছেছে এবং অবশ্যই তোমাদের সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। কিছু কিছু মুহূর্ত চলে আসে মেঘলা, যখন নিজেকে মানুষের পরিচয় দিতে অনেক বেশি কষ্ট হয়, এক ধাপ এগিয়ে গিয়ে কোন রকমের চিন্তা ভাবনা ছাড়া বলতেই পারি যে কিছুটা ঘেন্নাও হয়। যদিও বারংবার এই পরিচয় এই ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে গৌরবান্বিত করেছে যে সৃষ্টির সেরা এই জীব মানুষ, যে মানুষের পরিচয়ে আমি এহতেশাম, তুই মেঘলা, আমরা জানান দিয়েছি আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে। প্রায় 55টি ডিস্ট্রিক্ট, 8টির উপর বিভাগীয় শহর, প্রত্যেকটি মেট্রোপলিটন এরিয়াস, 85 ডেমোগ্রাফিক এরিয়াস, প্রায় 11 কোটি উপরে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে 90.4 এর সৌজন্যে ঢাকা এফএম, ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে ভালোবাসা পাগল মানুষের কাছে এই ভালোবাসার বারুতা। কিন্তু যখন এই কথাগুলো বলছি, বারংবার এই ভালোবাসার কথা বলছি, সেখানে কিছু পৈশাচিক ঘটনায় সব সময় কিন্তু আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষে ঘটে চলেছে অবিরতভাবে। পূজা রানী, মাত্র 5 বছর বয়স। আমিও এক সন্তানের জনক, আইমানে এতেশান, যার বয়স 4.5 বছর। ছেলের দিকে আজকে আমিও হঠাৎ কেন জানি তীর্যক ভাবে তাকিয়েছিলাম। জামিয়াতে শ্যাম সার্বক্ষণিক বিভিন্ন রকমের কষ্ট থেকে, বিপদ থেকে, ঝামেলা থেকে তাকে সবসময় বুকে কেন যেন আগলে আগলে রাখছি। আল্লাহ না করুক কখনো যদি আমার আমার কলিজার টুকরা, আমার চোখের মণি, আমার চোখের আড়াল হয়ে যায়, কখনো যদি আল্লাহ এমন কোনো সময় এসে দাঁড় হয়ে যায় আমার সামনে যে আমি আমার আয়মানকে সামাল দেওয়ার মতো অবস্থাতে নাই, তখন আমার প্রত্যক্ষে বা পরোক্ষে এমন যদি কোনো ঘটনা ঘটে যায় যা আমি হয়তো না ফেরার দেশ থেকে দেখেও সহ্য করতে পারবো না। যে ঘটনা ঘটে গেছে কিছুদিন আগে, সেই ঘটনার ব্যাখ্যা করবার মতো শক্তি আমাদের কারো মধ্যেই থাকবার কথা নয়। পূজারানী, 5 বছরের এই বাচ্চা মেয়েটি বাড়ির আশেপাশের এরিয়াতেই একটি চাটনি নেওয়ার জন্য, মনে হয় চাটনি যে ছোটবেলাতে অনেকে অনেক বেশি পছন্দের আমাদের ওই বয়সে, এবং যেই যে মানুষটি যেই যেই পৈশাচিক কাজের মধ্যে যে জড়িত ছিল সাইফুল ইসলাম, তাকে কিন্তু সে বড় জেঠু বা বড় চাচা বলেই সম্বোধন করত, এবং তার দ্বারাই এ ধরনের নোংরা ঘটনা ঘটেছে, ক্ষতবিক্ষত করেছে 5 বছরের অ্যাঞ্জেল তুল্য এই শিশুটির জন্য। বড় আজব ক্যারেক্টারের অধিকারী আমরা বাঙালি। যখন মালালা ইউসুফজাইয়ের শরীরে গুলিবিদ্ধ হয়, পুরো বাংলাদেশ কষ্টে আঁতকে ওঠে, পুরো বিশ্ব যেন মাতম তুলে যে মালালা ইউসুফজাই মরণাপন্ন, কিভাবে তাকে বাঁচিয়ে তোলা যায়, যে মালালা ইউসুফজাই পরবর্তীতে প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং ফাইনালি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছে। আর প্রতিদিনই আমাদের চোখের অন্তরালে, চোখের প্রত্যক্ষে বা পরোক্ষে এরকম কত পূজারানীতে শেষ হয়ে যাচ্ছে। সেই কষ্ট, সেই দুঃখ, সেটাকে আপন করবার মতো পরিস্থিতি খুব বেশি কিন্তু চোখে পড়ে না। জন্মই যার অজন্ম পাপ, এ সাইফুল ইসলামরা প্রায় কিন্তু এর ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। এই পরিস্থিতি বন্ধ হোক, এমন কিছু উদাহরণ সামনে আসুক, এমন কিছু ঘটনার এমন বড় কিছু ধারণ সামনে আসুক, পরবর্তীতে কেউ জানে ধরনের ঘটনা ঘটাবার আগেই তার অন্তরাত্মা কেঁপে উঠে। সত্যি যদি পূজারানীরা তীর্যক ভাবে সমাজের দিকে তাকায়, আল্লাহ না করুক এরা যদি আমাদের থেকে অভিশাপ দেয়, তাহলে কখনোই আমার মনে হয় না যে কোনো মানুষ হিসাবে এদেশের পৃথিবীতে কোনো ভবিষ্যতের অনাগত কোনো শিশু আর আসতে চাইবে। হয়তো স্রষ্টাকে স্পষ্টতই বলে বসবে, স্রষ্টা আর যাই করো, এই 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 55,000 বর্গমাইলের জায়গাতে তুমি আমারে পাঠায় না, যেখানে আমাদের সত্যি কোনো রকমের নিরাপত্তা নাই, যেখানে আমাদের আমাদের এই অভূত শরীরটাকে নিয়ে ইচ্ছা মতো নোংরামি করা হয়। তার প্রজনন ওই জায়গাটাকে এমনভাবে ক্ষতবিক্ষত করেছে সাইফুল। ডাক্তাররা বলেছে যে আমাদের ক্যারিয়ারে এরকম ঘটনার সামনে আমরা পড়িনি, আটকে উঠেছে তারা দেখে যে এই ধরনের এহেন কাজ কিভাবে একটা মানুষের পক্ষে করা সম্ভব হয়। সমস্ত শরীরে সিগারেটে ছেঁকা দিয়েছে সাইফুল, বেজন্মার বাচ্চা, যারোজ জন্মই সত্যি নোংরা রাজন্ম পা। এদের বিরুদ্ধে জনমত তৈরি হোক, ল এনফোর্সমেন্ট এজেন্সির যারা আছেন বাংলাদেশের বিভিন্ন স্টেক হোল্ডারে, তারা কি উদ্যোগ নিবেন বা নিবেন না, ডিপেন্ডস অন দেম। বাট অলরেডি অ্যারেস্টেড আমরা জানি সাইফুল, বাট আমরা যারা আছি, বাংলাদেশকে বিলংস করি, যে দেশ আমাদের বড় ভালোবাসার দেশ, তাদের উচিত সবাই মিলে একটা জনমত তৈরি হোক, একটা বুটলেগিং এনভায়রনমেন্ট ক্রিয়েট হোক, যেন এই ধরনের ঘটনা ঘটাবার দুঃসাহস কেউ না করতে পারে। অনুষ্ঠান শুরু করছি বন্ধু, দ্য লিসনার্স আর অলরেডি বিন বিগান। আমরা এখন ফোন কল ওপেন করে দিচ্ছি, কিছু ফোন কল নিব, এবং তারপর যথারীতি আজকের যিনি হট সিট অলঙ্কৃত করেছেন তাকে সাথে নিয়ে আমাদের অনুষ্ঠানটা অফিসিয়ালি শুরু করব। তার আগে আমরা ফোন কল নিচ্ছি, কিছু টেক্সট নিব।
ওকে, একটা ফোন কল আছে।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথেকে বলছেন? জি, ভালো আছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে। যদি কিছু বলার থাকে।
হ্যাঁ, বলছি ওই যে বাচ্চাটার কথা শুনলাম, আসলে খুব মর্মান্তিক ঘটনা আর কি। তো এই ধরনের যে ছেলেটা ওই যে করছে, আসলে পাইলে গুলি করে মারা উচিত। হ্যাঁ গুরু, অনেক সুন্দর একটা ট্রাই করি কিন্তু আপনাকে পাই না, পাই খুব খুশি হলাম। শরীর ভালো আছে?
জি আমি ভালো আছি, আপনিও ভালো থাকেন। তবে যে কথাটা আপনি আসলে বলছেন, আপনার এই কথাটাকে আমি আমি গ্রহণ করে নিচ্ছি এই অর্থে, যেটা আসলে আপনার ভেতর থেকে যে ঘৃণা এসেছে তার ঘৃণারই বহিঃপ্রকাশ। বাট আপনিও জানেন আমিও জানি যে আমরা আইন তুলে নিতে চাই না, একটা সিস্টেমের ভেতর দিয়ে একটি রাষ্ট্র চলে এবং বাংলাদেশের ফৌজদারি আইন এই বিষয়টিকে অবশ্যই সমর্থন করে না। তবে অবশ্যই আমরা চাই যে ঘটনার সঠিক বিচার হোক, বিচারে সে প্রমাণিত হোক এবং অবশ্যই এই এই ধরনের ঘটনার জন্য সর্বোচ্চ শাস্তির যে বিধান আছে সেই শাস্তি যেন তার প্রাপ্য হয় সে অপেক্ষায় আমরা থাকবো। তবে সামাজিক একটা 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 আন্দোলন, একটা জনমত তৈরি হওয়াটা খুব বেশি প্রয়োজন, যাতে করে আমরা এমন একটা নেগলিজেন্সি, এমন একটা ঘৃণার পরিবেশ তৈরি করতে পারি যাতে করে এ ধরনের সাইফুলরা কখনোই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এ ধরনের ঘৃণ্য মনোবৃত্তি কারো মনের মধ্যে যদি তৈরি হয় সেটা যেন জাগ্রত না হয়, মাথাচাড়া না দেয়। এইরকম একটি এনভায়রনমেন্ট, এরকম একটা আবহ, এরকম একটা সামাজিক সামাজিক অবস্থান যদি আমরা ক্রিয়েট করতে পারি, এটি আমাদের এটি আমাদের জন্য খুব জরুরি এবং এখানেই হয়তো আমাদের সন্তানরা অনেক বেশি নিরাপদ থাকবে। ভালোবাসাই একমাত্র অস্ত্র যেখানে সমস্ত রকমের ঘৃণাকে দূরে সরিয়ে রেখে আমাদের ভালোবাসার মাধ্যমে জয়োৎসব করা সম্ভব হবে। নেক্সট ফোন কল, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি ওয়ালাইকুম আসসালাম।
আমি রেডিওর সাথে কথা বলছি।
জি আমি কথা বলছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে। কেমন আছেন আপনি?
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
হ্যাঁ আমি ভালো আছি। আমি শ্যামলী থেকে বলছি, আমার নাম লাকি।
লাকি, আমি সত্যি লাকি যে লাকিকে পেয়েছি শ্যামলী থেকে, আমার সাথে এখন ফোনে যুক্ত হয়েছে ভালোবাসার বাংলাদেশে। লাকি প্লিজ বলুন কি বলতে চান।
আমি গত সপ্তাহের আগে সাথে ফোন করেছিলাম।
জি আমি তখনও মনে হয় এই কথাটা বলেছিলাম যে আমি লাকিকে পেয়ে সত্যি লাকি ফিল করতেছি। লাকি বলেন আপনি কি বলতে চান, বলেছিলাম মনে হয় এই কথাটা, রাইট লাকি?
আমি জাস্ট কি বলবো, আমি নাকি একটা মেয়ে, ভাবতে পারি না যে আপনার সাথে কথা বলতে পারবো।
থ্যাংক ইউ, আই এম রিয়েলি অনার্ড, বাট আমি যে আছি তার প্রমাণ দিচ্ছি আমার সাথে যে হাস্যময়ী। জি প্লিজ।
কি বলবো, মেঘনাপুকে আপনাকে
এবং ওইটা প্রমাণ দেওয়ার জন্য মেঘলাকে বলতে আমি মেঘলাকে আহ্বান করছি। ওয়াও, আগে শুরু হোক, রেডি গেট সেট গো। হ্যাপি? ওকে, ওয়ান মোর টাইম, ওকে, ওয়ান মোর টাইম ফর স্পেশালি ফর লাকি, রেডি মেঘলা, গেট সেট গো। হ্যাপি?
ওকে, থ্যাংক ইউ,
ওকে।
আপনার জন্য লাকি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং চ্যাট করবেন ভিবি ভালোবাসার বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ, তারপর আপনার নাম, আপনার এলাকা, বয়স সবকিছু লিখবেন, তারপর ফোন নাম্বারটি কিন্তু বিশেষভাবে উল্লেখ করবেন এবং পাঠিয়ে দেবেন 162 নাম্বারে, যত খুশি ততবার।
ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাব পরবর্তী ফোন কলে।
হ্যাঁ, ফোন কল।
এন্ড কে আছেন? আসসালামু
আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি সাইফুল বলছিলাম, ঢাকা থেকে।
জি স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে, প্লিজ বলুন।
জি আমি কি গুরুর সাথে কথা বলছিলাম?
জি
গুরু, আই এম সো হ্যাপি, আপনাকে তো অনেকদিন যাব ট্রাই করতেছে বাট পাচ্ছি না, আজকে পেলাম।
জি আমিও খুব খুশি আপনি আমার সাথে আছেন বলে।
তো আপনাদের প্রোগ্রামটা আমার
ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি, রাইট? হ্যালো, আসসালামু আলাইকুম।
ওকে, টেক্সট আছে অনেক আমাদের কাছে, অনেকে টেক্সট আসছে এবং টেক্সট পড়তে চাই, তবে তার আগে একটু ফোন নাম্বারটি শেয়ার করতে চাই। একদমই ফোন নাম্বার কিন্তু বলাই হয় না বন্ধু, যারা ফোন করবেন আমাদের অন ইয়ারে তাদের জন্য বলছি 09611904904, 09611904904। অলরেডি একটি ফোন চলে আসছে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
হ্যাঁ গুরু, আমি আকরাম বলতে সেলিমপুর বাজার মনিরামপুর যশোর থেকে।
অনেক দূর থেকে, কেমন আছেন আকরাম?
ভাই আমি অনেক ভালো আছি।
আকরাম আপনাদের প্রাণের শহর সেই যশোরে, ঠান্ডা কি পড়েছে নাকি পড়বো পড়বো করছে?
আমি অনেকদিন ধরে আপনাদের অনুষ্ঠান শুনে থাকি, আমার অনেক বন্ধুরা আপনাদের অনুষ্ঠান শুনে থাকে, কিন্তু গত সপ্তাহের অনুষ্ঠান শুনে আমরা অনেক আসলে অনেক খুব কষ্ট হয়েছে, অনেক শুনে শুনে
না সেইটাই, সেটি আসলে অনেক বেশি কষ্টের ছিল। এবং এই ছেলেটি যে কি পরিমাণ ভালোবাসতে পারে তার ভালোবাসার মানুষটিকে, সেটাই সে আমাদেরকে খুব কাছ থেকে জানান দিয়ে গেছে। এবং আমরা
আমাদের দশক থেকে, ঠিক আছে, আমরা অনেক বন্ধু আপনাদের অনুষ্ঠান শুনি, খুব ভালো লাগে।
জি প্লিজ,
আসলে অনেক খুব দুঃখজনক ঘটনা আমরা অনেক শুনি, কিন্তু আমাদের মনটা অনেক খারাপ হয়ে যায়।
জি, বাট আজকে বিভিন্ন সময় আমরা সুখের কথাও নিয়ে আসি, মানুষের সফলতার কথাও আপনাদের সামনে উপস্থাপন করি, বাট প্লিজ আপনারা আমাদের এই জার্নিতে সাথে থাকবেন, কারণ আমরা
আমার
জন্য অনেক অনেক শুভাশিস, অনেক ভালোবাসা, প্লিজ আমাদের সাথে থাকুন, প্লিজ আমাদের সাথে থেকে এই প্ল্যাটফর্মটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, যেখানে আমরা একজোট হয়ে হাত ধরাধরি করে পরস্পরকে ভালোবাসা দিয়ে জয় করবার চেষ্টা করব। অনেক ভালো থাকবেন,
আপনাকে ধন্যবাদ।
জি জি জি, নেক্সট ফোন করা যাচ্ছে। হ্যালো, আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। আসসালাম আলাইকুম। জি আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
প্রতিষ্ঠান করার জন্য হাজার হাজার আপনার প্রতি আমি অনেক শ্রদ্ধা করি,
কৃতজ্ঞ। আপনাদেরকে অনন্ত যেভাবে ভালোবাসায় সিক্ত করে রেখেছেন বছরের পর বছর। জি, মন বড় খারাপ স্পেশালি পূজা রানীর কারণে, কিছু বলে মন ভালো করে দেন অনন্ত। ভালো আছেন কিনা জিজ্ঞেস করেছিলেন, অবশ্যই ভালো নাই। আমি আমার পার্সোনাল প্রোফাইলে আজকে বলেছি যে ঘেন্না হয় আমার নিজেকে নিয়ে, ঘেন্না হয় এই কারণে আরো বেশি যে অনেক মানুষই দেখি গুরু বলে সম্বোধন করে, সম্মান দেয়, বাট আমি যে কতখানি ঠুনকো অসহায় নপুংসুক, যে আমি জীবদ্দশায় দেখতেছি এই ধরনের পরিস্থিতি ঘটে চলেছে অহরহ, বাট আমি এত সময় কিছুই করতে পারি না। আমি বলছিলাম পূজা রানীর কথা, পাঁচ বছরের একটা বাচ্চা মেয়ের উপরে যে ধরনের নোংরামি চালিয়েছে এই সাইফুল, এসব ঘটনার এন্ড কবে হবে, শেষ কবে হবে, সেই জন্য তাকিয়ে আছি। এনিওয়ে, আমাদের হয়তো কথাবার্তায় প্রায় আমার এই কথাটা চলে আসবে যে তোমার নিউরনে বসবাস করতেছে ঘটনাটা, তাই আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশ। কিছু একটা বলে মন ভালো করে দেন তো, আপনি আছেন? আপনি কি আছেন?
লাইনে তো আছে, লাইন আছে।
আপনি কি আছেন, শুনছেন আমার কথা? ওকে, নেক্সট ফোন কল যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে, কে বলছিলেন ভাই?
লাভগুরু, আমি বাচ্চু বলছিলাম খুলনা থেকে। আমি বিশ্বাস করেন অনেক এক্সাইটেড আপনি আমার ফোনটা রিসিভ করছেন।
বিশ্বাস করলাম, বিশ্বাস করলাম, আর শুধুই আপনার জন্য, আর কারো জন্য না, শুধুই আপনার জন্য। চলো এসো বন্ধু, মাটির টানে তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনহারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। বাচ্চু, দিস ইজ অনলি ফর ইউ।
লাভ গুরু, আমি একটা মেয়েকে অনেক লাভ করি, নাম হচ্ছে তানজিলা। তো ও আমার সাথে রিলেশন ছিল
অনেক,
এটা আমাদের টেকনিক্যাল প্রবলেম, বাট মানুষ কতদিন মেনে নিবে এভাবে একটা টেকনিক্যাল প্রবলেম, ইট শুড বি রিজলভড। বাট বাচ্চু, আপনার জন্য আমার প্রার্থনা থাকলো, ভালোবাসা থাকলো, আপনার ভালোবাসার মানুষ অবশ্যই আপনার কাছে ফিরে আসুক। দ্য লাস্ট ফোন কল, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি কে
বলছেন? ভালো আছেন?
ভালো আছি। কে
বলছেন? রংপুর থেকে বলতেছি।
রংপুর থেকে?
রংপুর থেকে বলতেছি গুরু।
আনফরচুনেটলি রংপুরে আপনি শুধু একা নন, নাহলে আপনাকে আমি অবশ্যই চিনতে পারতাম, কয়েক লক্ষ লোকের বসবাস।
আমার নাম আশরাফুল।
এইবার চিনতে পারতেছি। আশরাফ, স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
গুরু আমি আপনার বিরাট বড় ফ্যান,
আপনার অনেক বড় ফ্যান আমি আশরাফ, আপনার না থাকলে আমি আসলেই নস্যি এই কারণে।
হ্যাঁ গুরু আমার
আমরা চলে যাচ্ছি আজকের রেগুলার অনুষ্ঠানে, এভাবে লিসনার্স আওয়ার থাকে শুধুই আপনাদের জন্য, থাকে এই কারণে যাতে করে আমরা একসাথে কানেক্টেড থাকতে পারি, থাকে এই কারণে যাতে করে আমরা পরস্পরের সাথে কথা বলতে পারি। কমিউনিকেশন ইজ এ বিগ টুল যেখানে আমরা আমাদের রিলেশনশিপ গুলোকে অনেক বেশি এনার্জাইজ করতে পারি। আমরা মাঝে মাঝে টেক্সট করি, ফোন কল নিই, বিভিন্ন মাধ্যম দিয়ে, ফেসবুকে আপনাদের কমেন্টস এর ফিডব্যাক দেওয়া হয় না মেঘলা, বাট দিস ইজ ফর শিওর যে প্রত্যেকটা কমেন্টস আমরা টুকিয়ে টুকিয়ে দেখি, যাতে করে প্রত্যেকটা কমেন্টস এর মধ্যে আমরা তো বুঝি এবং প্রত্যেকটা লাইক এর মধ্যে বুঝি, আপনাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্টস এর প্রত্যেকটি পরতে পরতে আমাদের প্রশ্নে ভালোবাসা লুকিয়ে আছে, যেন সবকিছুই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স করি স্মেললি, হয়তো সবগুলোর ফিডব্যাক দেয়া সম্ভবপর হয়ে ওঠে না। সব মিলিয়ে এই ভালোবাসার বাংলাদেশ ঢাকা এফএম 90.4 এই ভালোবাসার বাংলাদেশের আয়োজন, যেখানে ভালোবাসার বাংলাদেশ লিসনার্সকে নিয়ে চমৎকার এই কমিউনিটি, যাদের একটাই চেষ্টা থাকে কিভাবে ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে ভালোবাসা প্রবণ মানুষগুলোকে একজোট করে রাখা যায়। ভালোবাসার বাংলাদেশের সবচেয়ে বড় যেটা উপলক্ষ, ভালোবাসার বাংলাদেশের সবচেয়ে বড় যেটা বিউটি, সেটি হচ্ছে ভালোবাসার বাংলাদেশের গেস্ট, আজকের আমন্ত্রিত যিনি অতিথি। অলরেডি তিনি আমাদের হট সিট অলঙ্কৃত করেছেন, স্পেসিফিকলি বললে হয়তো এটা ইট সাউন্ডস বেটার যে ভালোবাসা বাংলাদেশের হট সিট অলঙ্কৃত করেছেন, তো বটে, বরং ভালোবাসা বাংলাদেশের যে পোর্টফোলিও সেটিকে অনেক বেশি রিচ করেছেন। কারণ এই ব্যক্তিত্ব ছোটবেলা থেকে আজ অবধি যদি তার চিন্তাকে একটা সিঙ্গেল ফ্রেমের মধ্যে বন্দি করতে যায় সেটি আমাদের পক্ষে করা সম্ভব না, তবে আমরা বলতে পারি তার কর্মদক্ষতা, তার প্রজ্ঞা, তার পরিশ্রম, তার ভিশনারি যে অ্যাটিটিউড, এগুলো সবকিছু মিলিয়ে তাকে দারুণ এক উচ্চতায় নিয়ে এসেছে আজকের তারিখে, যখন আমরা গর্বের সাথে বলতেই পারি এই এই মানুষটি যিনি অলরেডি হট সিটে বসে বসেছেন, স্টেস গ্রুপ, স্টেস এবং সন্তা গ্রুপের অনারেবল ডিরেক্টর, এবং তিনি পরিচালক ঢাকা ব্যাংক, এবং সেই সাথে আমি বেশি ব্যক্তিগতভাবে তাকে অনেক বেশি পছন্দের এই কারণে যে তিনি প্রচণ্ড রকমের খেলা পাগল একজন মানুষ, তার মধ্যে সবচেয়ে বেশি যে পছন্দ করেন সেটি যে বাংলাদেশের মানুষের রক্তে নাচন ধরাই কিন্তু ফুটবল, বাট ব্রেনের মধ্যে ঢুকে গেছে এখন ক্রিকেট, তো ক্রিকেটের সাথে অনেক বেশি সংশ্লিষ্টতা তার। আমি জানি যে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন পরিচালক, আমি জানি যে তাকে বিভিন্ন খেলা খেলা সংশ্লিষ্ট অ্যানালজিক্যাল বিভিন্ন প্রোগ্রামগুলোতেও তাকে আমরা মাঝে সাথে তার সরব উপস্থিতি দেখি, এবং বিভিন্নভাবে তিনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাথেও বিং এ ভাইস প্রেসিডেন্ট জড়িত ছিলেন, বিভিন্ন ক্রীড়া সংস্থার সাথে তিনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত, হকি ফেডারেশনের সাথে তার ইনভলভমেন্ট ছিল, সে একজন দারুণ পৃষ্ঠপোষক এবং চমৎকার একজন সংগঠক। সেই ব্যক্তিত্ব মিস্টার খন্দকার জামিল উদ্দিন আজকে আমাদের হট সিট অলঙ্কৃত করেছেন, অনেক শ্রদ্ধা, অনেক ভালো লাগা, অনেক সম্মানের সাথে স্বাগত জানাচ্ছি ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
ধন্যবাদ আপনাদের যে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্যে। ভালোবাসার বাংলাদেশ আসলে সত্যি বাংলাদেশটি আমাদের ভালোবাসার বাংলাদেশ, এই ভালোবাসার বাংলাদেশের অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য।
থ্যাংক ইউ। প্রথমে আমার মিটিং ইজ রিয়েলি প্রিটি গুড, তুই মেয়েরা আরো ভালো বুঝবি, রিমঝিম শব্দ পাচ্ছিস রাইট,
খুবই মানে,
কারণ আমরা ছেলেরা মেয়েদের যখন এই ধরনের কি বলে ওইটা চুরির ভাঙার শব্দ যখন তখন কানে এসে যেমন লাগে, নিঃসন্দেহে একটা পুরুষালি কণ্ঠ যখন ভরাট,
খুবই ভরাট, এত বোল্ড ভয়েস, মানে কানে খুব খুব সুমধুর,
তোরা কি বলবি এটা, গ্রিনিজিনি তো আমরা
বলি, না গ্রিনিজিনি তো মোটেও না,
টোনালিটির কারণে, তো তোরা কিভাবে এটাকে ব্যাখ্যা দিবি?
আচ্ছা খুব ভরাট, অনেক ভালো লাগার,
ওকে ওকে ওকে, ইট সাউন্ডস রিয়েলি গুড, এটা হচ্ছে একটা ব্যাপার, এবং সেই সাথে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ ইনভলভ থাকে প্রোগ্রামের সাথে, তাদের জন্য আমার মনে হয় আপনার আজকের জীবন চরিত্র, আপনার আজকের বায়োগ্রাফি তাদের জন্য হয়তো একটা ল্যান্ডমার্ক হয়ে থাকবে, এবং তার তাদের জন্য মোটিভেশনাল অনেক ফ্যাক্টর হয়তো আপনার জীবনের এই উপস্থাপনে উঠে আসবে বলেই আমার বিশ্বাস। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন স্ট্রেস এবং শান্তা গ্রুপের মাননীয় ডিরেক্টর, জি আপনাকে সাথে নিয়ে আজকের পথ চলা শুরু করি, প্রথমেই শুনি আপনার জীবনের কথা, একদম শুরু থেকে শুনতে চাইব। জি
শুরুতেই আমি আমার জীবনের শুরু থেকেই আসলে আমাদের যারা এই অনুষ্ঠান শুনছেন, দীর্ঘদিন যাবৎ এই অনুষ্ঠানকে ভালোবেসেছেন, তাদের উদ্দেশ্য করে আমি আমার শুরু থেকেই আমার যতটুকু সম্ভব আপনাদের কাছে নিজের জীবন চরিত্র মেলে ধরার চেষ্টা করব। জানি না কতখানি আপনারা সেখান থেকে নিতে পারবেন, কতখানি ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পাব। তারপরেও সুযোগ যখন পেয়েছি তখন নিজের জীবনের জীবনালেখ্য আপনাদের সামনে সাদা কাগজের মতো তুলে ধরতে চাই। আমার জন্ম 1962 সালে ঢাকার নরসিংদীতে। বাবা ছিলেন পাকিস্তান আর্মির একজন, ব্রিটিশ আর্মির একজন অফিসার, পরবর্তীতে পাকিস্তান হওয়ার পরে উনি ডেপুটেশনে বাংলাদেশ পুলিশে জয়েন করেন। নরসিংদীতে ওনার পোস্টিং থাকা অবস্থায় আমার জন্ম। আমি 6 ভাই বোনের মধ্যে সবার ছোট। আসলে 6 ভাই বোন বলাটা বোধ হয় ঠিক হলো না, আসলে 8 ভাই বোন বলাটা ঠিক ছিল, কারণ আমার দুটি বোন একেবারে ছোটকালে, প্রথম যারা জন্ম নিয়েছিলেন তারা কিন্তু একেবারে ছোটকালে, একজন জন্মের 2-3 দিন পরেই মারা গেছেন, আরেকজন 3-4 বছরের মাথায় পানিতে ডুবে মারা গেছেন। তো আমি তাদেরকে দেখার আমার কোনো সুযোগ হয়নি, প্রশ্নও আসে না, কারণ আমি যেহেতু সবার ছোট সেই জন্যই 6 ভাই বোনটাই মাথায় সবসময় চলে আসে। আমরা 3 ভাই 3 বোন, সবার বড় ভাই গত 2 বছর আগে মারা গেছেন, তারপরে আমার 3টি বোন, তারপরে আমার বড় ভাই যিনি আপনারা জানলেন যে আমি শান্তা এসটিএস গ্রুপের পরিচালক, উনি শান্তা এসটিএস গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মনিরুদ্দিন, যার হাত ধরে, যার যাকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে এতটা পথ পেরিয়ে এসেছি। 6 ভাই বোনের মধ্যে আগেই বলেছি আমি সবার ছোট, খুব ডান পিঠে ছিলাম, বাবা মায়ের খুব আদরেরও ছিলাম। আপনারা জানেন যে ছোট ছেলে মেয়েরা সবসময় বাবা মায়ের খুব আদরের হয় এবং ছোটরা কিন্তু একটু ডান পিঠে হয়
বাই ডিফল্ট।
তো সেই সুযোগে সবসময় খেলাধুলা ইত্যাদি বিভিন্ন নিয়ে মাঠে ঘাটেই পড়ে থাকতাম, অনেক বকুনি খেয়েছি, অনেক ছোটবেলা থেকেই ছিল। আমার মনে আছে যে আমরা 3 বেলা ফুটবল খেলতাম, যে ছোটবেলায় আমরা এক ম্যাচ হেরে গেলেই বলতাম আয় বেটা আরেকবার আয় দেখি, হ্যাঁ দেখি পারিস কিনা, আরেকবার শেষ নেই, এইভাবে সারাদিনই হয়তো মাঠেই চলে গেল আর কি। তারপরেও যেহেতু আমার মধ্যবিত্ত পরিবার, বাবা সরকারি চাকরি করতেন, মা গৃহিণী ছিলেন, পড়ালেখার একটা বাধ্যবাধকতা তো ছিলই, এর মাঝেও
সন্ধ্যায় এসে বসতে হবে,
যতই আমরা সারাদিন দূরাদূরি ঝাপাঝাপি করি না কেন, যতই যা কিছু দুষ্টামি বাদামি করি না কেন, আমাদের নিয়ম ছিল যে মাগরিবের নামাজের আগেই ঘরে ফিরতে হবে, এবং সেটা না ফিরলেই অবশ্যম্ভাবী ভাবে মার ছিল কপালে, এর কোনো ব্যত্যয় ঘটতো না। সুতরাং মাগরিবের নামাজের আজান দেওয়ার আগে আগেই আমরা যে যার মতো ঘরে ঢুকে পড়তাম, যেটাকে বলে মুরগি যেমন খোয়ারের ঘরে ভিতরে ঢুকে যায়, সেরকম আমরাও খোয়ারের ভিতরে ঢুকে যেতাম মাগরিবের নামাজের আগে আগেই। এভাবেই আস্তে আস্তে 3 ভাই বোন মিলে বড় হয়ে ওঠা। বড় ভাই যিনি গত হয়েছেন 2 বছর আগে, উনি আমাদের ছোটবেলায় লেখাপড়া শেখাতেন। আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন শ্রীকান্ত নাম শুনে থাকবেন, যে ছোটবেলায় আমরা গল্প বইতে পড়েছিলাম যে উনি খুব মানে খুব শাসন করতেন, খুব আদব লিহাজের একটা মানুষ ছিলেন, তো ওটাকে উনি আমার বড় ভাই খুব ফলো করতেন, এবং ওই যখন আমাদেরকে পড়াতে বসতেন তখন ওনার একটা সুন্দর একটা নিয়ম ছিল যে আমরা তো খুব উসকুস করতাম, কখন একটু বাইরে যাবো, একটু টেলিভিশনেও কি দিব বা একটু দুষ্টামি করে আসবো, তো মাঝে মাঝেই বাহানা ধরতাম যে আমার বাথরুমে যেতে হবে, এই করতে হবে সেই করতে হবে, তো উনি নিয়ম করে দিতেন যে যদি তুমি ছোট কাজের জন্য বাথরুমে যাও তাহলে 1 মিনিট, আর যদি বড় কাজের জন্য যাও তাহলে 5 মিনিট, এইভাবে করে উনি বেঁধে দিতেন, এবং ওই 5 মিনিটের মধ্যেই বড় জোর আমাকে অনেক সময় মিথ্যা বলতে হতো যে আমি বড় কাজের জন্য গিয়েছিলাম। হ্যাঁ, তো ওইভাবেই আস্তে আস্তে এই এরকম আসলে এখনকার মতো তো এত কম্পিউটার, এত ইন্টারনেট, এত ফেসবুক, এত কিছু ভাইবার, কত কিছু আমরা এখন দেখতেছি, কত কমিউনিকেশনের, মানে একটা মোবাইল হাতে থাকলেই সারা বিশ্ব হাতের মুঠোয়। বাট আমাদের কিন্তু তখন ওই এত কিছুর কোনো সুযোগ ছিল না, আমাদের ছিল খেলার মাঠ, আর আমাদের ছিল ভাই বোনদের সাথে দুষ্টামি বাদদাবি করা, গল্প গুজব করা, তাদের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, মারপিট করা, এগুলোই ছিল আমাদের আসলে আনন্দের উপসর্গ। তো সেভাবেই আমরা আস্তে আস্তে বড়
হয়েছি।
তারপরেও সেটাও কিন্তু আবার খুবই কম, একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে
ছিল।
হ্যাঁ, আমার সময় টার্জন ছিল, আমাদের সময় বায়ানি কমেন্টটা আমরা পেয়েছি, আরো পরে পেয়েছি, তখন আমরা ম্যাকগাইভার আমরা তখন অলরেডি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমরা পেয়েছি, আমরা পেয়েছি ডালাস পেয়েছি, হ্যাঁ আমরা ডালাস পেয়েছি, ডালাস আমরা খুব জনপ্রিয় ছিল আমাদের মধ্যে। তো আমরা এরকম, তারপরে আমরা পেয়েছি দ্য সেইন্ট পেয়েছি আমরা, তখন বাংলাদেশ টেলিভিশনই আসলে, বাংলাদেশ টেলিভিশন ছাড়া আসলে তখন কোনো মাধ্যম তো আসলে ছিল না, বিনোদনের কোনো মাধ্যম বলতে বাংলাদেশ
টেলিভিশন,
সকাল সন্ধ্যা থেকে আমাদের সিরিয়াল যেটাকে বলে
শুরু হলো,
এই সিরিয়াল, তারপরে হুমায়ুন আহমেদের
আরো পরে শুরু,
সকাল সন্ধ্যাটা আসলে বাংলাদেশের যে সিরিয়াল যেটাকে বলি আমরা, এই সকাল সন্ধ্যা দিয়ে বেগম মমতাজ হোসেনের সম্ভবত সকাল সন্ধ্যাটা উনি রচয়িতা ছিলেন, ওখান থেকে আসলে সিরিয়ালের যে ব্যাপারটা বাংলাদেশে এখন আমরা দেখি সবসময় সব চ্যানেলে মোটামুটি দুটা তিনটা সিরিয়াল চলে, এই শুরুটা কিন্তু হয়েছিল আসলে এই সকাল সন্ধ্যার মাধ্যমে। আমরা এইটা যখন শুরু হতো, বাসার এমন কোন কাজের লোক থেকে শুরু করে এমন কোন ব্যক্তি ছিল না যারা যে ওই টিভি সেটের সামনে বসত না, তারপরেও মাঝে মাঝে শুরু হয়ে যেত কিন্তু বড় ভাই বলতেন না এই পড়াটা শেষ করে যেতে হবে, সেখানেও একটা বাধার ব্যাপার ছিল। তো সেভাবেই আমরা পাড়া স্কুলেই পড়তাম প্রথমে, সেগুনবাগিকে আমি থাকতাম, আমরা তোপখানা রোড সেগুনবাগিকা হাই স্কুল, আপনারা অনেকেই হয়তো চেনেন, আমাদের যে সেক্রেটারিয়েট তার উল্টো দিকেই এই সেগুনবাগিচা স্কুলটা ছিল, তোপখানা রোড, সেখানে আমাদের পৈতৃক বাসা ছিল। সেই সেগুনবাগিচা স্কুলে আমি ক্লাস সেভেন পর্যন্ত পড়েছি, তারপরে একবার স্কুলের পরীক্ষায় আমি সেকেন্ড হয়ে গেলাম, বরাবরই দুষ্টমি করলেও আমি কিন্তু ফার্স্ট হতাম, তো একবার সেকেন্ড হয়ে গেলাম, তো আমি ভাবছি ঠিক আছে আমার থেকে আরেকজন ভালো করেছে, সে ফার্স্ট হয়েছে, আমি এবার সেকেন্ড হয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু হঠাৎ করে আমাকে একজন শিক্ষক এসে বললেন, এই জামিল তুই কিন্তু আসলে ফার্স্ট হয়েছিলি, তোকে ওই একজন স্যার তোকে কিন্তু দুটো নাম্বার কমিয়ে দিয়েছে, যার জন্য তুই কিন্তু ফার্স্ট হতে পারিসনি। কেন কমিয়ে দিয়েছে? কারণ আমার সঙ্গে যে ছেলেটি ছিল
প্রাইভেট পড়তো,
হ্যাঁ সে প্রাইভেট পড়তো, সে তার অনেক ব্যক্তিগত কাজ টুকটাক করে দিত,
এই ব্যাপারগুলো সবসময় ছিল,
সেই জন্যই আমাকে নাকি ফার্স্ট করা হয় নাই, উনি আমাকে সেটা বলে দিলেন। তো আমি মনে খুব দুঃখ পেলাম, আমি বাসায় এসে খুব কান্নাকাটি করলাম যে না এটা তো হতে পারে না, আমি সেকেন্ড হয়ে গেলাম এই কারণে, আমি নিজে যদি ও যদি যোগ্যতায় আমার থেকে ফার্স্ট হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল,
মেনে নিয়েছিলাম,
হ্যাঁ মেনেই নিয়েছিলাম, আমি কিন্তু কোনো অখুশি হই
না
যে ঠিক আছে আমি কয়েকবার ফার্স্ট হয়েছি ও নাইলে একবার, বাট সেও কিন্তু খুব ভালো ছাত্র ছিল, আমি ফার্স্ট হলেও সে কিন্তু সেকেন্ড থার্ডের মধ্যেই থাকতো, এবং সে কিন্তু বর্তমানে সেই স্কুলেরই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে,
তাই নাকি? স্কুল ছাড়েনি,
স্কুল কিন্তু সে ছাড়েনি। হ্যাঁ, তো এটা খুব একটা চমৎকার অভিজ্ঞতা। তখন আমার খুব মন খারাপ হলো, তখন আমার যিনি আমাদের গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আমার ইমিডিয়েট বড় ভাই, উনি আমাকে বললেন যে চল তোর আর তোর আর এই স্কুলে পড়ার দরকার নেই, তুই আমার সঙ্গে, উনি ওয়েস্টার্ন হাই স্কুলে পড়তেন,
আচ্ছা
উনি বললেন যে তুই আমার সঙ্গে ওয়েস্টার্ন হাই স্কুলে ভর্তি হও আজিমপুরে, আপনারা জানেন যে একটা বিখ্যাত স্কুল ওয়েস্টার্ন হাই স্কুল, সে ওয়েস্টার্ন হাই স্কুলে আমি ক্লাস এইটে যে ভর্তি হলাম, আমি স্কুলই ছেড়ে দিলাম সেগুনবাগিতে
দুই নম্বরের জন্য।
হ্যাঁ, তারপর সেই ওয়েস্টার্ন হাই স্কুল থেকে যথারীতি ম্যাট্রিক পাস করলাম, তারপরে কবি নজরুল কলেজে ভর্তি হলাম, আমি আসলে ভর্তি হয়েছিলাম আদমজি ক্যান্টনমেন্ট কলেজে, বাট দেখলাম আমার সব বন্ধুরা ওই কলেজে যে ভর্তি হচ্ছে কবি নজরুল কলেজে, সেই আদমজি ক্যান্টনমেন্ট কলেজে যাব, সেই ক্যান্টনমেন্টের ভিতরে রোড, ভাবলাম যে দূর ওখানে গিয়ে লাভ নেই, আমরা ওই সবাই মিলে কবি নজরুল কলেজেই পড়ি, সেই কবি নজরুল কলেজ থেকে কলেজে আমরা ভর্তি হয়ে জানলাম যে কলেজে নাকি এর আগে পাঁচটার বেশি কেউ ফার্স্ট ডিভিশন পায়নি, তো আমরা চিন্তা করলাম যে আমরা যখন সবাই একসাথে ভর্তি হয়েছি চল আমরা এবার একটু দেখিয়ে দিই এই কলেজ থেকে এমন ভাবে বেরোই যাতে এই কলেজ আমাদের দ্বারাই উপরে উঠে যায়। তা আমরা, আমার মনে আছে আমার ইন্টারমিডিয়েটে সারা বাংলাদেশে
মাত্র 1200 ফার্স্ট ডিভিশন পেয়েছিল তখন, এখন কিন্তু এরকম হাজার হাজার লক্ষ লক্ষ
আগে তো দেখতে যাইতো মানুষ।
হ্যাঁ, তো আমরা
ইন্টারমিডিয়েট পাস করলে যে সময়ের কথা বলছি,
আর্টস কমার্স সায়েন্স, আমি 1980 সালের কথা বলছি, 1980 সালে আমি এইচএসসি পাস করেছি, তখন সায়েন্স কমার্স আর্টস মিলে 1200 প্রথম বিভাগ পেয়েছিল
ন্যাশনালি।
ন্যাশনালি তখন পুরো ঢাকা বোর্ডে আর কি, ন্যাশনালি না, পুরো
ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড
1200 প্রথম বিভাগ পেয়েছিল সায়েন্স কমার্স আর্টস মিলিয়ে,
তিন বিভাগ মিলিয়ে
আমিও তার মধ্যে একজন, আমি সেই জন্য এখনো গর্ববোধ করি। এবং আমরা 42 জন বন্ধু বান্ধব আমরা কবি নজরুল কলেজ থেকে আমরা ফার্স্ট ডিভিশন নিয়ে বের
হয়েছি, আগে রেকর্ড ছিল 5টা 6টা।
হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে সেই কবি নজরুল কলেজ এরপরে ফার্স্ট ডিভিশন ম্যাট্রিকে না পেলে আর ভর্তিই নিত না আমাদের পর থেকে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেললো, ওদের ডিগ্রি হলো এবং সেখান থেকে অনেক আমাদের এখন সমাজে বেশ নামী দামি অনেকেই আছেন যারা সেই কলেজের ছাত্র ছিলেন। আমাদের আমি বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন অন্যতম প্রবীণ শীর্ষসারির একজন নেতা নুরুল ফজল বুলবুল, উনি আমার সহপাঠী ছিলেন, ওনাকে আমরা একসঙ্গেই কলেজে লেখাপড়া করেছি। তারপরে আমরা পাস করে আমার ইচ্ছে ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং ভর্তি হব, তো ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হলাম, কিন্তু তখন দেখা গেল যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো শেষ হয়ে যাচ্ছে। তখন আমি বললাম যে না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়ে কি করব, আমি তো বুয়েটে ভর্তি হব। তো আমি বুয়েটের জন্য প্রস্তুতি নিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ডিপার্টমেন্টেই আমি ভর্তি কোনো সুযোগ
আপনার এই ফ্লোতে যে ফ্লোতে গল্পটা সামনে এগুচ্ছে, মানে কয়েকবার চেষ্টা করে আমি কমা দিতে পারিনি, বাট মন আটকে আছে, শুধু আপনার পড়ালেখার খবর আমরা শুনব না,
আমি আস্তে আস্তে আসছি, কারণ ওই জায়গাতে আসতে গেলে,
প্লিজ আসেন,
ওই জায়গাতে আসতে গেলে তো বিশ্ববিদ্যালয় পর্যন্ত
যাইতে হবে, আমি তো জানি না, কারণ এরকম একটা ডানপিটে মানুষের এত অপেক্ষা কেন করা লাগবে। এনিওয়ে চলেন, আমরা ওই অপেক্ষায় আছি।
তারপরেও এখন এখান থেকে আসলে ব্যাপারটা শুরু, যখন ইন্টারমিডিয়েট পাস করলাম তখন আমি যেহেতু আমি ওয়েস্টার্নের ছাত্র ছিলাম আজিমপুরে, আমার আজিমপুরে অনেক বন্ধু বান্ধব ছিল, সেখানে আড্ডা মারতাম, তো সেই আড্ডার মধ্যেই একবার হঠাৎ একটা মেয়ের দিকে দৃষ্টি পড়লো, চোখে চোখ হলো, ভালো লাগলো, পরে জানলাম যে সে আমাদেরই একটা বন্ধুর ছোট বোন।
যাই হোক, দেখাটা আর একটু শুনি।
হ্যাঁ, তো যাই হোক, তখন ওই বন্ধুর সাথে ঘনিষ্ঠ ছিলাম মোটামুটি স্কুলে, তখন আরেকটু ঘনিষ্ঠ হয়ে গেলাম, আর চেষ্টা করলাম আরো ঘনিষ্ঠ হতে, বারবার তার দরজায় করা নাড়তাম, কিরে আছিস নাকি তুই। হ্যাঁ, সেভাবে করতে করতে একটা সময় তার বোনের সঙ্গে আমার সত্যি সত্যি ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেল। তো সেভাবে কিছুদিন গেল, তারপর
আমি জামিল সাহেব এগুলো শুনতে চাইবো যে এই যে ভালোবাসা কেন শুনতে চাইবো জানেন, এখন ভালোবাসা হইতেও সময় লাগে না, ভালোবাসার ব্রেকআপ হইতেও সময় লাগে না, এত মাধ্যম, এর জন্য এত অস্থিরতা এই রিলেশনশিপের মধ্যে, এত পবিত্র অতিজাগতিক একটা রিলেশনশিপটাকে মানুষ একদম যাতা করে ফেলেছে। সো আমি আপনাকে সাথে নিয়ে স্পেশালি এখনকার যে প্রজন্ম তাদেরকে এক্সপিরিয়েন্সটা নিতে
নেওয়াতে চাইব। আমি আপনাকে একটু থামাবো,
জি প্লিজ।
হ্যাঁ, আমার ব্যাপারটা কিন্তু অনেকটা আজকাল প্রজন্মের মতোই কিন্তু হয়ে গেছে,
বলেন কি।
হ্যাঁ, কারণ আমার ট্রেনটা জমে উঠতে না উঠতে হঠাৎ একদিন দেখি যে
না, আমি তাহলে ওইভাবে না যাই, ওভাবেই যাই।
হ্যাঁ,
তো সম্পর্ক হলো,
সম্পর্ক হলো, আমরা কথাবার্তা বলতাম, তখন তো আসলে মোবাইল ছিল না, টেলিফোনে অনেক কষ্ট, সবাই বাসায় একটা টেলিফোন ছিল। একদিন আমি একটা মজার ঘটনা,
প্লিজ প্লিজ,
আমি টেলিফোন করে তার সাথে অনেকক্ষণ কথা বলছি, তা আমার ঠিক বরাবর আমার বাবা বসেছিলেন, তো উনি অনেকক্ষণ থেকে খেয়াল করছেন যে আমি কথাই বলছি কথাই বলছি, দূর থেকে খেয়াল করছেন। তো যখন টেলিফোনটা রাখলাম তখন উনি আমাকে এসে বললেন যে বাবা, টেলিফোন বাসায় থাকে জরুরি কথা বলার জন্য, তোমার যদি এতই কথা থাকে কারো সঙ্গে তুমি বরঞ্চ তার বাসায় চলে যাও। হ্যাঁ, এতক্ষণ ধরে টেলিফোনটা আটকিয়ে রাখলে আরো অনেকে জরুরি কল এখানে আনতে পারে, তো তুমি এতক্ষণ যখন যার সঙ্গে তোমার কথা বলতে হয় তুমি তার বাসায় যেয়ে বরঞ্চ তার সঙ্গে যতক্ষণ পারো কথা বলো, টেলিফোনটা বাবা তুমি এত
এঙ্গেজ রাখো না।
তো যাই হোক, এভাবে টেলিফোনে কথাবার্তা হতো, যেতাম চা খেতাম ওদের বাসায়, গল্প করতাম। হঠাৎ যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ঠিক আগ মুহূর্তে হঠাৎ একদিন শুনলাম যে তার বিয়ে হয়ে যাচ্ছে,
বলেন কি
কথা নাই বাড়তে নেই, কি হলো, তার বাবা মা বিয়ে ঠিক করে ফেলেছে এবং সেও রাজি হয়ে গেছে সেই বিয়েতে, কি করব। মেনে নিলাম,
সেও রাজি হয়ে গেল,
সেও রাজি হয়ে গেছে, কেন রাজি হয়ে গেল, কি জন্য রাজি হয়ে গেল, আজও কিন্তু আমার কাছে এক মানে সেজন্য একটু আগে বলছিলাম আপনার কাছে যে এখন আপনি যেমন বলছিলেন যে আজকাল তো এই হলো, এই ভেঙে গেল, এই আবার আরেকটা হয়ে গেল, হ্যাঁ ব্যাপারটা আমারও কিন্তু খুব বেশি দিন টেকেনি কিন্তু প্রথম প্রেম।
আপনি তো প্রচন্ড ভালোবাসছেন।
হ্যাঁ আমি কিন্তু খুব মুষড়ে পড়েছিলাম সেদিন, আমি আমার এক বন্ধুর বাসায় এলি,
আপনার চোখে মুখে সেই,
হ্যাঁ আমি অনেক অনেক কেঁদেছিলাম সেই রাতে আমার বন্ধুর বাসায়। তো বন্ধুর মা জিজ্ঞেস করেছিল বন্ধুকে যে জামিলের কি হয়েছে রে, ও কেন গুমড়িয়ে গুমড়িয়ে কাঁদছে। তখন আমার বন্ধু খুব টেকনিক্যালি বলেছিল যে তখন তো মাত্র প্রথম ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে ইউনিভার্সিটিতে, তো বলল যে আম্মু ও তো খুব ভালো ছাত্র, একটা পরীক্ষায় ফেল করেছে সেই জন্য খুব কাঁদছে। এখন কি করে মাকে বলে যে ও তো এই বয়সে প্রেমে ব্যর্থ হয়ে সে কান্নাকাটি করছে, এটা তো আর মাকে বলতে পারে না, ওই সময় তো এগুলি বলাটা একেবারে অপরাধের পর্যায়ে, খুব অপরাধের পর্যায়ে পড়তো, ইন্টারমিডিয়েট পাস করেছে ছেলে, এখন এই যে প্রেম প্রীতি এসব কি, হ্যাঁ এরকম একটা ব্যাপার ছিল। তো আমার বন্ধু খুব টেকনিক্যালি বলল যে ও তো খুব ভালো ছাত্র ছিল, তো একটা পরীক্ষায় খারাপ করেছে তাই একটু গুন্দে গুন্দে কাটছে। যাই হোক এভাবে কয়েকটা দিন গেল, আর এখন আপনার কথাটা তাহলে আমি এবার একটু শুনি, আপনি যে মাঝখানে আপনাকে থামিয়ে দিন।
না আমি আমি থ্যাংক ইউ জানাল স্যার, থ্যাংক ইউ, থ্যাংকস এই কারণে।
আপনি বোধহয় কারো বোধহয় কোনো মানে কলার্সদের কল বা?
নো নো নো, কলার্স না, থ্যাংক ইউ এই কারণে যে আপনি আজকে আমাদের হট সিটের সাথে সত্যি অনেক জাস্টিফাই করেছেন। আপনার মতো এত হাই পোর্টফোলিও একজন মানুষ যে তার ব্যক্তি জীবনে এত বেশি সার্থক বা নিজেকে এত চমৎকার ভাবে এত এত সাধারণ ভাবে উপস্থাপন করেছেন, যে কারণেই কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমার তো মনে হয় যে সাধারণের মধ্যে এখন অনন্য সাধারণের বসবাস, এই সাধারণ মানুষগুলো খুব দারুণ ভাবে আপনাকে কানেক্ট করতে পারছে। এবং আপনি যখন,
আমি আসলে একজন সাধারণ মানুষ, একজন সাধারণ একটা মধ্যবিত্ত পরিবার থেকে,
না সেটাই সেই বিনয় তো হয়তো আপনাকে আস্তে আস্তে অনেক
উপরে দিয়ে নিয়ে যাচ্ছে। এই যে যারা শুনছেন এই অনুষ্ঠানটি, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে একই সঙ্গে আমাকে, এটা খুবই মজার একটা বিষয়, আমি এখনো জিনিসটা এনজয় করি, এখনো যখন মনে হয় আমি খুব এনজয় করি ব্যাপারটা, এবং খুব বলতেও ভালোবাসি, খুব তৃপ্তি সহকারে বলতে ইচ্ছা করে। তখন আজকে এই সুযোগ পেয়ে আজকেও বলতে ইচ্ছা করছে যে যখন ক্লাস সেভেনে পড়ি, এইটে পড়ি, তখন থেকেই কিন্তু আসলে জীবন সংগ্রামে লিপ্ত। তখনই এই আজকে রমনা ভবন নামে যে মার্কেটটি আছে সেখানে আমার মা তার সম্পত্তি অনেক টাকা পয়সা জমিয়ে টুক 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 করে জমিয়ে একটি দোকান নিয়েছিল, ভাড়া নিয়েছিল, সেই দোকানটা আমি আর আমার ভাই সেই 7-8 থেকে কিন্তু আমি দোকানদারি করতাম রমনা ভবনে। বড় ভাই দোকানটা চালাতেন, যিনি ব্যবস্থাপনা পরিচালক, উনিও তখন, উনি মাত্র আমার 3 বছরের বড়, উনি তখন ক্লাস 10-এ পড়তেন, ম্যাট্রিক দিবেন এরকম সময়, অনেক কষ্ট করেছেন। হ্যাঁ আমি তখন 7-এ পড়ি, সেই দোকানদারি করতাম, সেই রমজান মাসে সেলসম্যানগিরি করেছি, কসমেটিক্স বিক্রি করেছি সবার কাছে, কাস্টমাররা এসছে, বড় ভাই বসে থাকতেন, একদম যিনি বড় ভাই ছিলেন উনি প্রথমে শুরু করেছিলেন, তারপরে যে কোনো কারণেই হোক, এটা আরেকটা লম্বা হিস্ট্রি, সেখানে এইটার সঙ্গে জিনিসটা যাবে না, সেজন্য আর সেই পথে আমি যাচ্ছি না। উনি দুবাই চলে গেলেন, তখন সমস্ত দায় দায়িত্ব নিতে হলো আমার এই মেজো ভাইকে, যিনি আজকে ব্যবস্থাপনা পরিচালক শান্তা এসটিএস গ্রুপের। উনি এত পরিশ্রম করেছেন, এত পরিশ্রম করেছেন, আমি শুধু যোগালির মতো ওনার সঙ্গে থেকেছি, যে দোকান পাহারা দিয়েছি, এর মধ্যে লেখাপড়া করেছি, এর মধ্যে দোকান, রমজান মাস আসলে যেখানে সারা রমজান মাস ছুটি, সবাই ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে, আমার কিন্তু এই সুযোগটা ছিল না। আমার রমজান মাসে আমার কিন্তু সেই সকাল 10টা থেকে যতক্ষণ পর্যন্ত মার্কেটের লোক আছে, কারণ ঈদের সময় তো তখন মার্কেট তো কয়েকটা হাতে গোনা ছিল, বাইতুল মোকাররম, রমনা ভবন, নিউ মার্কেট, এরকম কয়েকটা সিলেক্টেড, এলিফ্যান্ট রোডও কিন্তু তখন এত জমেনি কিন্তু। তো ওই দোকানদারি করতে হতো, পাশাপাশি লেখাপড়া, পাশাপাশি এই সবকিছুই, মানে এই রাজনীতিও এই কলেজ থাকতে করেছি, গান বাজনা করেছি, নাটক করেছি, মহিলা সমিতি মঞ্চে অনেক নাটক করারও অভিজ্ঞতা আছে। আপনারা নিশ্চয়ই জানবেন শঙ্কর সাহজালের গ্রুপের আমি একজন অভিনেতা ছিলাম, দাদা আমাকে হাতে ধরে নাটক শিখিয়েছেন, আমরা প্রথম নাটক করেছি কারক নাট্য সম্প্রদায়ের নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেই স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে 80-81-তে আমরা মহারাজের অনুপ্রবেশ প্রথম আমরা নাটক নামাই রাস্তায়, প্রথম নাটক দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু,
নাটক কিন্তু তখন দারুণ একটা বৈপ্লবিক ফল,
এবং মহারাজের অনুপ্রবেশ আমার এখনো মনে আছে আমরা 1000তম শো করেছিলাম, 1000টা শো করেছিলাম
প্রতিবাদের, চমৎকার একটা ভাষা ছিল,
প্রতিবাদের চমৎকার একটা ভাষা ছিল, এবং সেটা রচয়িতা ছিলেন শঙ্কর সাহজান, আমার আবার অভিনয়ের গুরু যিনি আমাকে হাতে ধরে
ইজ লিভিং
অভিনয় শিখিয়েছেন। তারপরে আমরা মঞ্চ নাটক করলাম, আরো দুটা মঞ্চ নাটক করার পরে আমার আসলে আর সময় হলো না, পরবর্তীতে আমি আসলে আর নাটকটা কন্টিনিউ।
জামিল সাহেব, আমার কাছে যেটা মনে হয়, আমি বারবার আপনাকে অনুভূতির ওই জায়গাগুলোতে নিয়ে এই কারণে যেতে চাচ্ছি যে এখনকার মানুষগুলোর কাছে সত্যি ভালোবাসার সঠিক স্বরূপটা পৌঁছে যাওয়াটা খুব জরুরি। আপনি বলছিলেন আপনার প্রথম প্রেমের কথা, প্রথম ভালোবাসার কথা, আমার কাছে তো মনে হয় যে যতটুকু না ওই মেয়েটার জন্য তার চাইতে অনেকখানি বেশি, হয়তো মেয়েটা আপনার মানে মেমোরি বা আপনার স্মৃতির মধ্যে নাই, বাট যেটা আছে সেটা হচ্ছে আপনি, আপনার সেই ব্যক্তি আমি, যে ব্যক্তি আমিটা পাগলের মতো কোনো একটা অনুভূতিকে ভালোবেসেছিল, যে ব্যক্তিটা পাগলের মতো সেই অনুভূতিকে ভালোবেসে কোনো একটা গান শুনে আবেগাপ্লুত হতো, যে ব্যক্তিটার অনুভূতির সাথে এরকম এরকম প্রতারণাই বলবো আর কি, এরকম এরকম পরিবেশে সামনে পড়ার কারণে তাকে এত বেশি কষ্ট পেতে হয়েছিল। তো ওই অনুভূতির ওই জায়গাগুলোতে কখনো মলিন হবার না, রাইট?
তা তো নয়,
আজ তো বহু বছর, বাট মনে তো হচ্ছে যেন এটা যেন মনে হয় কালকে, কারণ ওইটাই তো সত্যিকারের,
এই তো সেদিন,
এই তো সেদিন, ওইটাই তো সত্যিকারের জামিল সাহেব, রাইট? ওইটাই তো আপনি,
কিন্তু
ওখানে মেয়েটা কিন্তু বর্তমান না, মেয়েটা কোনো ফ্যাক্টরি না যে মেয়েটি কিনে ঘটনা, বাট আপনার অনুভূতিগুলো
মজার ব্যাপার কি জানেন,
ভালোবাসার বাংলাদেশ
কি জানেন, আমার এই যে এই যে মানে এই যে আমার কাছ থেকে আমার ভালোবাসা চলে গেল, হ্যাঁ, আমি কয়েকদিন হয়তো খুব মন খারাপ করেছিলাম, কিন্তু হঠাৎ আমার মনে হলো যে ও আমাকে ছেড়ে চলে গেছে, আমি কেন মন খারাপ করে থাকবো, আমি তো কোনো অন্যায় করিনি, আমি ওকে দেখিয়ে দিব, আমি ওকে দেখিয়ে দিব যে তুমি আমাকে ছেড়ে গিয়ে ভুল করেছিলে, এরকম একটা জেদ কেন যেন আমার মনের মধ্যে চেপে বসেছিল। এবং যিনি আমার বর্তমান সহধর্মিনী, আমি দ্বিতীয় বর্ষে থাকতেই তার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলাম, এবং পরবর্তীতে
তাকেই
আমি বিয়ে করি, উনি আমার সহপাঠীও ছিলেন, আমরা একসঙ্গে লেখাপড়া করেছি,
আমি এই গল্পটাই শুনবো,
এবং সেই গল্পটা
মধ্যে বিরতি নিতে চাই, আমার একটা টাইম চেকের বিরতি দিতে হবে 4 সেকেন্ডের,
নিতে বেরোশিক
বেরোশিক বাট আমাকে এটা করতেই হচ্ছে,
ঠিক আছে, আমরা 4 সেকেন্ড খুব বড় সময়
না, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি,
টাইম চেক, এখন সময় রাত 12টা।
আমরা শুনছিলাম খন্দকার জামিল উদ্দিন সাহেবের কাছ থেকে তার জীবনের কথা, এবং আপনি বলছিলেন যে এই এই জায়গাটা অনেক অনেক ইম্পর্টেন্ট, আমরা আমি প্রায়শই ভালোবাসা বাংলাদেশ থেকে কতজনকে কতভাবে যে উপস্থাপনা করবার চেষ্টা করেছি, যে যখন আমাকে কেউ ছেড়ে যাচ্ছে কেন আমি তার চিন্তায় আমার জীবনটাকে ধ্বংস করে দিব, কেন উই ক্যান থিঙ্ক ইন এ রিভার্স ওয়ে যে তুমি ছেড়ে গেছো এটা তোমার ভুল ছিল, আমি বরং এটা দিয়ে তোমাকে সেটা বুঝিয়ে দিই,
আমার কিন্তু সেরকমই মনে হয়েছিল,
অটোমেটিক্যালি
অটোমেটিক্যালি আমার কিন্তু হঠাৎ করে একটা জিদ চেপে গিয়েছিল,
এই জিদটা অনেক ইম্পর্টেন্ট জানেন স্যার,
হ্যাঁ আমার মনে হয়েছিল যে কেন
এটা অনেক দূর নিয়ে যায়,
আমি তো তোমার সাথে কোনো ছলনা করিনি,
অন্যায় করিনি,
আমি তো কোনো চিট করিনি, আমি তো কোনো কিছু ইয়ে করিনি, বরঞ্চ আমি তখন আমার বড় ভাই মারা গেছেন, বড় ভাবিকে আমি তার সেই সময় আমি তার ছবিও দেখিয়েছিলাম, বড় ভাবি বলেছিল আর কয়েকটা বছর তুই অনার্সটা অ্যাটলিস্ট পাস কর, তারপরে আমি আমি মানে আমার বাবার কথা বলেছিলেন যে আব্বাকে আমি তোদের কথা বলবো, তুই আর 3টা বছর ওয়েট কর, আমি কিন্তু তখন আমার ভাবিকেও তার সম্পর্কে বলে দিয়েছিলাম কিন্তু, হ্যাঁ, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে আমি কিন্তু আমার মনের মধ্যে কিন্তু কোনো খোট ছিল না, আমি কিন্তু তাকে সত্যি সত্যি কিন্তু ভালোবেসেছিলাম, এবং সত্যি সত্যি চেয়েছিলাম সে আমার ঘরনি হিসাবে আমার সাথে সারা জীবনের জন্য আমার সঙ্গেই থাকুক, সুতরাং ওই ওই প্রেক্ষাপটেই আসলে আমার জিততে চেপে গিয়েছিল, যে আমার তো কোনো ইয়ে ছিল না, আমি তো কোনো ছলনা করিনি, আমি তো কোনো মিথ্যার আশ্রয় নিইনি, তো পরবর্তীতে জানলাম সেই মেয়েটি পাশাপাশি আরেকটি ছেলেকে নাকি ভালোবাসত, এবং তাকেই তার হাত ধরেই সে বেরিয়ে গিয়েছিল, পরবর্তীতে সমাজের একটা যে ব্যাপার আছে, তখন তো সমাজের এই ব্যাপারগুলো খুব ইম্পর্টেন্ট ছিল, যাতে লোক হাসাহাসি না হয়, তখন বাবা মা বলেছিল বাবা তোমরা এমনিতেই বিয়ে করে ফেলো, ওই ভেঙে যাওয়ার দরকার নাই, কেলেঙ্কারি করার দরকার নেই, পরে আমি জেনেছিলাম ঘটনাটা, তো তখন আমার মনে হয়েছিল যে আমি কিন্তু ওই ঘটনাটা জানার আগেই কিন্তু আমার জেদটা চেপে গিয়েছিল, কিন্তু পরবর্তী যখন আমি জানলাম তখন কিন্তু আমার মনে হয়েছে যে বাহ, ভালো সিদ্ধান্ত নিয়েছি, আমার তো আসলে এটাই করা উচিত ছিল এবং আমি সেটাই করেছি। তারপরেই এই প্রেক্ষাপটে আসলেন যিনি বর্তমানে আমার সহধর্মী এবং আপনাদের জন্য আমি তখন দ্বিতীয় বর্ষে পড়ি এবং উনি এবং আমি সে এবং আমি আমরা সহপাঠী ছিলাম, একই সঙ্গে পড়াশোনা করতাম। এবং আমি সবার উদ্দেশ্যে বলে রাখি উনি কিন্তু একজন শিক্ষক শিক্ষিকা, উনি বর্তমানে ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা আফরোজা বেগম, উনি আমার সহধর্মিনী। এতটা পথ দীর্ঘ 28-29 বছর তার সঙ্গে আমি পার করেছি, সামনেই 30 বছর পূর্তি হবে, এতটা পথ একসঙ্গে চলেছি হাতে হাত ধরে। এবং আমাদের দীর্ঘ অনেক কষ্টের দিন গেছে, আমার সন্তান যখন প্রথম সন্তান যখন পেটে তখন প্রথম সন্তান যখন আমার আমার জীবনে আসলো তখন কিন্তু আমার স্ত্রীর কিন্তু বিসিএস পরীক্ষার রেজাল্ট বের হলো, উনি অষ্টম বিসিএস এর একজন পরীক্ষার্থী ছিলেন এবং উনি বিসিএস পাস করলেন এবং তখনই তার পোস্টিং হলো ফেনী সরকারি মহিলা কলেজে। সুতরাং এখন ঢাকা থেকে ফেনী এতটা পথ যাওয়া, ওইখানে গিয়ে চাকরি করা কতখানি সম্ভব, এটা সম্ভব হয়েছিল আসলে আমার মায়ের কারণে। আমার মা খুব উৎসাহ দিতেন, ওই ইন্টারন্যাশনাল রিলেশন পরীক্ষায় খারাপ করে পরীক্ষায় দিতে যাইতে চায় নাই, আমার মা বলেছিল না মা তুমি যাও, এটা তোর এমন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট মাস্টার ডিগ্রি না, পাস না করলে কি হবে, কিছুই হবে না, তুমি বরং পরীক্ষা দিয়ে আসো। আমার মাই কিন্তু তাকে জোর করে পরীক্ষা
দিয়েছিলেন
এবং সেই পরীক্ষাতেই কিন্তু উনি পাস করলেন, সে পাস করলো এবং আমি বললাম ঠিক আছে আমি তোমাকে নিয়ে আসব। এবং আমাদের আমার এখন স্মরণ করতে হয় আমার এক বান্ধবীর কথা যার নাম পাপড়ি, তা পাপড়িদের বাসা ছিল, আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরাও একসঙ্গে পড়তাম সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল সে, তার বাবা আমার বাড়ি ছিল ফেনী, এটা এত ফরচুনেট একটা ব্যাপার ছিল। পাপড়ি তখন বললো তুই আমার বাসায় থাকবি, আমার আব্বা আম্মার তো কেউ সাথে কেউ থাকে না, তুই থাকবি আমাদের বাসায় কোনো অসুবিধা নাই। ওনাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো, ওনারা এখন নেই, ওনারা গত হয়েছেন, আল্লাহ ওনাদেরকে বেশ নসিব করুক। ওই বাড়িতে যখন আমি গিয়ে উঠলাম আমার স্ত্রীকে নিয়ে, আমার সন্তান তখন অনাগত সন্তান, এত ভালোবাসা ওনারা দিয়েছেন আসলে অকল্পনীয়, এক মেয়ের চাইতেও বেশি ভালোবেসেছেন। আমার স্ত্রী না যাওয়া পর্যন্ত তারা খেতেন না, সে কলেজ থেকে ফেরা পর্যন্ত তারা অপেক্ষা করতেন, অসাধারণ অসাধারণ। আমি সকালবেলা রাত্রে ট্রেনে ওকে নিয়ে যেতাম ফেনীতে, সকাল 5টায় নামতাম, ওখানে ওয়েটিং রুমে দোতলায় ওয়েটিং রুম ছিল কারণ এত অন্ধকার থাকতো, 5টার সময় 4:30
বের হওয়ার সুযোগ
সব সময় ছিল না, 6টার সময় বের হতাম, বের হয়ে ওকে ওই বাড়িতে রেখে ওই বাসায় নাস্তা খেয়ে আমি আবার, আমার এখনো মনে আছে 8:40 ট্রেন ছিল ঢাকার উদ্দেশ্যে, আমি 8:40 ট্রেনে আবার ঢাকায় ব্যাক করতাম। এইভাবে প্রায় 1টি বছর আমরা ওখানে কাটিয়েছি
আপনার সহধর্মিনীর সাথে।
জানুয়ারি মাসে আগামী জানুয়ারিতে 30 বছর পূর্ণ হবে।
জানুয়ারি কয় তারিখে?
জানুয়ারির 9 তারিখে।
কেমন ছিল এই জার্নি?
এক কথাই বলবো, চমৎকার। সুখ দুঃখ আনন্দ বেদনা মান অভিমান তা তো থাকবেই, এটা না থাকলে তো আর জীবনটা জমে না।
কয় সন্তান আপনার?
আমার এক ছেলে এক মেয়ে, আমার মেয়ে বড়, তারা দুজনেই সম্প্রতি গত বছর লন্ডন ইম্পেরিয়াল কলেজ থেকে, আপনারা জানেন যে ইম্পেরিয়াল কলেজ ওয়ার্ল্ডের ওয়ান অফ দি ফাইনেস্ট ইনস্টিটিউশন, সেখান থেকে আমার মেয়ে ইকোনমিক্সে এবং আমার ছেলে অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্স থেকে মাস্টার্স করে তারা দেশে ফিরেছে এবং এটা সত্যিই আমার বুকটা ভরে দেয় যে তারা আমার সঙ্গে আমার ব্যবসায় জয়েন করেছে। অনেক ভালো জবের অফার পেয়েছিল আমার ছেলে, বার্কলেস ব্যাংক থেকে পেয়েছিল, বাট সেটা প্রত্যাখ্যান করেছে, বলেছে না আমি আমার বাবা মার কাছে ফিরে যাব, আমি ওনাদের ওদের সঙ্গে আমি থাকবো। আমার মেয়েও তাই, তারা দুজনই আমার বিজনেসে এখন আমার সঙ্গে যোগদান করেছে এবং আস্তে আস্তে নিজেদের কাজে দায়িত্ব নেওয়ার পর্যায়ে আছে।
জামিলউদ্দিন দারুণ মানুষ, সফল প্রেমিক। সফল প্রেমিক তার বড় প্রমাণ যে মন প্রাণ সঁপে দিয়ে স্রষ্টার সবচাইতে কি বলবো সবচাইতে ব্লেসিং অনুভূতি, স্রষ্টার দেয়া স্বর্গীয় অনুভূতিকে এই পৃথিবীকে পাঠিয়েছেন, যার নাম ভালোবাসা। তার যদি সত্যিকারের পূজারী তিনি হয়ে থাকেন তাহলে তাকে তাকে কষ্ট দেয় প্রকৃতির কোনো কারোরই এমন কোনো সাধ্য নাই। সে কারণে এই সত্যিকারের ভালোবাসা তার সাথে কিন্তু ঠিকই জড়িয়ে গেছে।
স্রষ্টার অসীম 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 দয়া, এটা আসলে এই স্রষ্টার এই যে অভাবনীয় দয়া আমাদের পরিবারের উপরে, জানি না কোন কালে কোন পুণ্য করেছিলাম কিনা, হয়তো আমার বাবা মায়ের পুণ্যই আমার উপরে এসে
30 বছর হতে চললো ভালোবাসা মানুষটাকে কিছু বলেন,
হয়তো সে শুনছে, আমি জানি না আমার স্ত্রী সে শুনছে কিনা, সে যদি শুনে থাকে সে নিশ্চয়ই ভালো বোধ করছে যে আমি তাকে নিয়ে আমি আসলেই গর্বিত। যখন আমি পরিচয় দেই কারো কোনো কোথাও গিয়ে সবাই আমাকে জানে, যখন আমি পাশে আমার স্ত্রীকে দেখিয়ে বলি আমার স্ত্রী আফরোজা বেগম, ভাবি আপনি কি করেন, আমি সেই উত্তর দেওয়ার আগে আমি বলে দিই আপনার ভাবি ঢাকা কলেজে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক। হ্যাঁ, মনটা তখন আসলেই খুব আমার খুব গর্ব হয় যে শুধু অর্থই আমরা অর্থের পিছনে ছুটিনি, পড়ালেখাটাকেও আমরা মূল্যায়ন করেছি এবং সেই সময় থেকে তার যে লেখাপড়ার ব্যাপারে যে একটা আগ্রহ ছিল সেও কিন্তু ভালো ছাত্রী ছিল। যদিও এখানে একটা কথা বলে নেই, একবার আমরা যেহেতু সহপাঠী ছিলাম একবার একটা পরীক্ষায় সে আমার থেকে বেশি নাম্বার পেয়ে গেল, আমার তখন প্রেম হয়ে গেছে, আমার খুব লাগলো যে আমার থেকে বেশি নাম্বার পেয়ে গেল। তখন আমি ওকে ডাক দিয়ে বললাম, শোনো
নম্বর একটু কম নাও
না, আমি বললাম শোনো, আমার কিন্তু ছোটবেলা থেকে কেমন যেন একটা ব্যাপার ছিল আমার মধ্যে, যেটা ওই প্রেমের ক্ষেত্রে বলেছি আপনাদের যে তোমার জন্য আমি কেন পস্তাবো, আমি তো কোনো ভুল করিনি। সে একই রকম ভাবে আমার স্ত্রীকে বলেছিলাম যে শোনো এটাই প্রথম এটাই শেষ,
আর
তুমি কিন্তু আর আমার থেকে বেশি নাম্বার পাবে না। সে বললো কেন কেন আমি তোমার থেকে বেশি নাম্বার পাবো না, আমি বললাম আমি জানি আমি তোমার চেয়ে ভালো ছাত্র, সুতরাং তোমার তুমি আজকে থেকে আর যদি কখনো বেশি নাম্বার পাও তখন তুমি আমাকে এসে দু চারটে কথা শুনিয়ে দিও, এবং আমি গর্বিত আমি আমার কথা রেখেছি। এরপর থেকে সে আমার থেকে আর বেশি নাম্বার পায়নি।
এই জেদ মনে হয় আপনাকে সাফল্যের অনেক কাছে নিয়ে গেছে।
আমার মনে হয় যে এই জিনিসটা আমার ভিতরে অনেক
ভালো জেদ করে।
হ্যাঁ, যখন কর্মজীবন তো অনেক আগেই শুরু করেছি, সেই বলেছি আপনাদের যে দোকানদারি করতাম পাশাপাশি সবকিছু করতাম, সেই দোকানদারি থেকে 89 সালে শান্তা যে আপনি বললেন শান্তা গ্রুপ, সেই শান্তা গার্মেন্টস দিয়ে আমাদের শুরু, সেখানেও এই পড়ালেখা করেছি পাশাপাশি।
এখন কি কি করছেন আপনার পুরো?
এবং এটাও বলে রাখি আমি আমি কিন্তু মাস্টার ডিগ্রি করেও শেষ করিনি, আমি কিন্তু এমফিলও করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং এটা আমি করেছি এই জন্য আমার বাবা সবসময় বলতেন যে আমার এতগুলো মেধাবী ছেলে মেয়ে কেউ পিএইচডি করলো না, যদিও আমি পিএইচডি করতে পারিনি, আমি এমফিল করার পরে আসলে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম, প্লাস হঠাৎ একদিন আমি শুনলাম আমার বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্টের একজন, আমি নাম বলবো না, উনি আমাকে বললেন যে জামিল ভাই আপনি এত কষ্ট করতেছেন কেন, আপনি একটা কাজ করেন, আপনি বরঞ্চ এই কয়েক লাখ টাকা দিয়ে দেন, আমরা ডক্টরেট ডিগ্রি অ্যারেঞ্জমেন্ট করে দিই। ওটা শোনার পর থেকে আমি আর ডক্টরেট করার আগ্রহ বোধ করিনি, কারণ আমার বাইরে গিয়ে ডক্টরেট করা সম্ভব ছিল না, আমাকে করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে হতো। তো যখনই আমি এই জিনিসটা শুনলাম তারপরের দিন থেকে আসলে আমি লেখাপড়া মানে ডক্টরেট করার ইচ্ছাটা বাদ দিয়ে দিয়েছি যে না ওটার পিছনে ছুটে লাভ নেই, কারণ এখন আমি যে জায়গায় আছি আমি যদি ডক্টরেট জেনুইনলিও করি সবাই বলবে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে, না হলে এত ব্যস্ত একটা লোক গার্মেন্টস করে সারাদিন কাজ করে দৌড়ায় দেশ বিদেশ ঘুরে সে লোকটা কিভাবে পিএইচডি করলো, কিন্তু তারা তো কেউ বুঝতো না যে আমি যে আসলে সকাল ভোর 5টা পর্যন্ত পড়ালেখা করার মতো ছেলে, আমি কিন্তু রাত দিকে পড়াশোনা করতাম সবসময়, সন্ধ্যার সময় আমি কিন্তু কখনো পড়তে বসতাম না, আমার পড়ার সময়টাই ছিল 10টার পরে।
আপনার কর্ম পরিসর সম্বন্ধে একটু বলেন, কোথায় কোথায় কি কি ভাবে ইনভলভ আছেন?
আমি বর্তমানে আসলে যেটা বললাম যে আমাদের দোকানদারি থেকে শুরু, তারপরে আমি
দোকানদারি বলতে কি একদম স্ট্রিট সেলসম্যান বলতে
যাই, না রমজা ভবনে যে দোকান,
আচ্ছা ওইখান থেকে
শুরু আমাদের কসমেটিক্স এর একটা দোকান ছিল আমাদের,
এটা খুবই ছোট
পরিসরে পরিসরে, সেখান থেকে আমরা স্টিল ফার্নিচার করলাম রয়্যাল স্টিল ফকিরাপুলে, অনেকেই হয়তো দেখে থাকবেন রয়্যাল স্টিল, আজও এখন আর নাই, কিছুদিন অন্যরা একই নামে চালিয়েছিল যাদের কাছে আমরা দিয়েছিলাম, পরে বোধ হয় তারা নাম চেঞ্জ করে ফেলেছে আমি জানি না ঠিক। রয়্যাল স্টিল থেকে আমার ভাই ব্যারন গার্মেন্টস করলেন, সেখানে আমি ইনভলভ ছিলাম না, কারণ আমি তখনও মাস্টার ডিগ্রি পড়াশোনা করি, উনি বললেন যে না তুমি মাস্টার ডিগ্রি শেষ করো, কারণ গার্মেন্টস এমন একটা জিনিস তুমি এটার মধ্যে ঢুকলে আর লেখাপড়া করতে পারবে না। তারপরে আমরা যখন শেষ করলাম, আমি মাস্টার শেষ করলাম, তখন আমরা শান্তা গার্মেন্টস করলাম, উনি ব্যারন গার্মেন্টস থেকে ওনার পার্টনারদের ছেড়ে বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে আমাকে নিয়ে আমাদের আরেকজন ফরেন পার্টনার আছে মিস্টার বব কুন্দন মাল, যিনি বর্তমানে আমাদের যে এসটিএস গ্রুপের চেয়ারম্যান, যে অ্যাপোল হসপিটাল, এসটিএস গ্রুপ হচ্ছে অ্যাপোল হসপিটাল ইন্টারন্যাশনাল স্কুল, দিল্লি পাবলিক স্কুল, যেটা আপনারা দেখেছেন পরশু দিন আমরা কিন্তু এটার সিনিয়র সেকশন ওপেন করেছি পত্রপত্রিকায়, হয়তো আপনারা দেখে থাকবেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব এটা উদ্বোধন করেছেন, আমাদের আনিসুল হক মেয়র উনি বিশেষ অতিথি ছিলেন, তো সেটার যে এসটিএস গ্রুপের যে চেয়ারম্যান উনি আমাদের ফরেন পার্টনার, ওনাকে সঙ্গে নিয়ে আমরা শান্তা গার্মেন্ট শুরু করলাম। 1989 এর 6 ফেব্রুয়ারি যাত্রা শুরু হলো এবং সেখান থেকেই আস্তে আস্তে আমরা শান্তা গার্মেন্টস, মুয়াজ্জেম গার্মেন্টস, শান্তা অ্যাপারেল, শান্তা ওয়াশিং প্ল্যান্ট, তারপরে শান্তা ইন্ডাস্ট্রিজ, শান্তা ডেনিম, শান্তা ওয়াশ প্ল্যান্ট, তারপরে আমরা করলাম দিল্লি ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা যেটাকে আইএসডি বলেন, অ্যাপোলো হসপিটাল, দিল্লি পাবলিক স্কুল, লঙ্কা বাংলা ফিনান্স, এবং আমরা করলাম ঢাকা ব্যাংকের, আমি এবং আমার ভাই ঢাকা ব্যাংকের স্পন্সর ডাইরেক্টর হিসেবে, আমার যখন 32 বছর বয়স এবং আমি বোধ হয় গর্ব করে বলতে পারি নিজের যোগ্যতায়, ইয়াংগেস্ট অনেকেই আছেন ব্যাংকিং সেকশনে, ইয়াংগেস্ট অনেক ডাইরেক্টর আছেন, আমার চাইতে অনেক অল্প বয়সে ডাইরেক্টর হয়েছেন, কিন্তু সবাই বেশিরভাগই পৈতৃক সূত্রে প্রাপ্ত, নিজের যোগ্যতায় পরিচালক 32 বছর বয়সে, যেখানে আমি 25 বছর বয়সেও আমি বাসে চড়তাম, সেখানে আমি 32 বছর বয়সে ব্যাংকের পরিচালক হয়েছি, এটা যে কতখানি একটা গর্বের, গর্ব করার মতো একটা বিষয়।
অবশ্যই,
এবং আমি মনে করি যে চেষ্টা যদি থাকে, একাগ্রতা যদি থাকে, এবং আপনার যদি একটা জেদ কিন্তু আপনার থাকতে
হবে ভেতরে,
আপনার ভেতরে একটা জেদ থাকতে হবে এবং নিজের উপর কনফিডেন্সটা আপনার থাকতে হবে, যে আমার কনফিডেন্স আছে, যেটা আমি বলেছিলাম, আমার আমার কনফিডেন্স ছিল আমার স্ত্রীকে, আমি বলেছিলাম তুমি আমার থেকে আর বেশি নাম্বার পাবে না, ঠিক সেরকমই আমার একটা কনফিডেন্স ছিল। আমি ডানে বামে দেখতাম যে যেসব লোক অনেক ভালো করছে, আমার মনে হতো যে এদের চাইতে আমি অনেক বেটার, আমি এদের চাইতে অনেক বেটার, সো ওরা পারলে আমি পারবো না কেন। সো আমার বড় ভাইকে আমি দেখতাম এই অল্প বয়সে সে কত কিছু হ্যান্ডেল করছে, আমি তো তারই ছোট ভাই, আমি কেন পারবো না। সুতরাং উনি আমাকে গাইড করেছেন, উনি আমাকে এই পর্যন্ত আসতে সহায়তা করেছেন, হি ইজ এ, আমি মানে নিজের ভাই বলে বলছি না, বাট মন থেকে চলে আসে, হি ইজ এ ব্রিলিয়ান্ট, হি ইজ এ জিনিয়াস, এবং বাংলাদেশের বিজনেস জগতে খন্দকার মনিরুদ্দিন নাম বললে, শান্তা বললে এক নামে সবাই তাকে চেনে। এবং সবচেয়ে গর্ব করার যেটা বিষয় আমাদের, সেটা হচ্ছে আমাদেরকে সৎ ব্যবসায়ী হিসেবে আমরা পরিচিত, আমাদের সম্পর্কে ইভেন যখন আর্মি গভর্নমেন্ট আসলো 2007-08, হ্যাঁ, শান্তা গ্রুপকে কিন্তু টাচ করতে পারেনি, অনেক চেষ্টা করেছে, কারণ তৎকালীন গভর্নমেন্টের বেশ কয়েকজন, যেমন মির্জা আব্বাস, উনি আমাদের ব্যাংকের পরিচালক উদ্যোক্তা, ওয়ান ইলেভেনের কথা বলছি, মির্জা আব্বাসের কারণে আমাদেরকে অনেকভাবে যাচাই বাছাই করা হয়েছে, উনি এখনো ঢাকা ব্যাংকের সম্মানিত পরিচালক উদ্যোক্তা, এবং উনি এই ঢাকা ব্যাংক করার পিছনে ওনার অবদান অনস্বীকার্য। তো যেহেতু উনি একজন পলিটিক্যাল ব্যক্তিত্ব, সেই কারণে আমাদের অনেককেই বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে, বাট তারা কোনো কিছুই হাজির করতে পারেনি, কারণ কোনো কিছু নাই হাজির করবে কোত্থেকে। সুতরাং আমরা তখন অনেকেই আমাকে বলতেন যে তোমার ভয় করে না, তুমি BMW গাড়ি নিয়ে ঘুরো, মার্সিডিজ গাড়ি নিয়ে ঘুরো, আমি বললাম আমার ভয় করবে কেন, আমার তো সব কিছু ট্যাক্স দেওয়া, আমার তো সব কিছু আপ টু ডেট, ওনারা দেখুক আমার গাড়ির কাগজপত্র সব কিছু, এভরিথিং ইজ আপ টু ডেট, আমার আমি গাড়ি নিয়েছি, আমার EPZ-এ আমাদের ডিউটি ফ্রি গাড়ির অপশন ছিল, EPZ-এ ফ্যাক্টরি করলে আপনারা দুটো গাড়ি আনতে পাবেন ডিউটি ফ্রি, আমি সেই সুবিধা নিয়েছি, আমি EPZ-এ ফ্যাক্টরি করেছি, গাড়ি এনেছি, ফখরুদ্দিন সাহেব ওই গাড়ির পারমিটে সই করেছেন। হ্যাঁ, সুতরাং এইখানেই গর্বটা আসলে, যে আমরা শুধু ব্যবসায় কতটুকু আমাদের অনেক বড় বড়
সাথে সাথে ঋণ খেলাপি এই সে,
আমাদের চাইতে অনেক বড় বড় ব্যবসায়ী বাংলাদেশে আছেন, অনেক বড় বড় গ্রুপ আছেন, এটা অস্বীকার করার উপায় নেই। হ্যাঁ, বাট তাদের ব্যাপারটা টোটালি ডিফারেন্ট, আমরা আমাদের কথাটাই শুধু বলতে পারি, আমরা বলতে পারি যে আমরা যতটুকু আমরা অর্জন করেছি, আমরা সৎ পথে অর্জন করেছি, সৎ ভাবে অর্জন করেছি, কোনোদিন কোনো বাঁকা পথের আশ্রয় আমরা নিইনি, কোনোদিন ঋণ খেলাপি হিসাবে আমাদের নাম পত্রপত্রিকায় আসেনি, কোনোদিন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত থাকার ক্ষেত্রে আমাদের নাম পত্রপত্রিকায় আসেনি। এটা খুব গর্বের জায়গা, এই গর্বের জায়গাটার জন্য আমি আসলে আমার বড় ভাইকে, উনি এই দীক্ষাটা আমাকে দিয়েছেন, আমার বাবা এই দীক্ষাটা আমাকে দিয়েছিলেন, যে যাই কিছু করবে বাবা, কখনো অন্যায় পথে কোনো কিছু অর্জন করো না, সেটা ভালো হয় না। উনি আমাদেরকে হয়তো টাকা পয়সা দিয়ে যেতে পারেননি, আমরা অনেক, আপনি তো শুনলাম, আমরা তো আমি আমার কাহিনী বর্ণনা করলাম যে কিভাবে আমরা আস্তে আস্তে উঠে এসেছি, উনি আমাদেরকে টাকা পয়সা দিয়ে যেতে পারেননি, কিন্তু উনি আমাদেরকে শিক্ষা দীক্ষা দিয়ে গেছেন। উনি আমাদেরকে শিখিয়েছেন যে ভালো পথে থাকলে, সৎ পথে থাকলে, নিয়ত ভালো থাকলে এবং যদি একাগ্রতা পরিশ্রম করার মানসিকতা থাকে তাহলে তুমি একদিন একটা না একটা জায়গায় পৌঁছবেই। এবং সেই শিক্ষাটা আমি আমি আমার বাবাকে আজও অসম্ভব শ্রদ্ধা করি যে উনি এই শিক্ষাগুলো আমাদেরকে দিয়ে গেছেন। উনি মারা গেছেন 1986 সালে, তখন আমি মাস্টার ডিগ্রিতে পড়ি। তারপরে আমাদের মা, যিনি আমাদের সবকিছুর মূলে ছিলেন, উনি যতদিন ছিলেন, একটু আগেই বলছিলাম যে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আমাদের আইডি দিল্লি পাবলিক স্কুল ওপেন করেছিলেন, উনি যতদিন বেঁচে ছিলেন, উনি 2001 ক্যান্সারে মারা গেছেন, উনি যতদিন মারা গেছেন আমরা কিন্তু কোনো মন্ত্রী, কোনো নেত্রী, কোনো নেতাকে দিয়ে কিন্তু আমাদের কোনো প্রতিষ্ঠান উদ্বোধন করাইনি। আমার মাই কিন্তু সবসময় আমাদের সব প্রতিষ্ঠান উদ্বোধন করে দিয়ে গেছেন। উনি আমাদেরকে যে দোয়া করেছেন, যেভাবে আমাদের আগলে রেখেছেন বাবা মারা যাওয়ার পর থেকে, আসলে আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে তার সব কিছুর মূলে আমাদের মা, আমাদের বাবা। এটুকু আমি, যারা আজকে শুনছেন তাদেরকে আমি বলতে পারি যে আপনাদের যাদের মা বাবা আছে তারা, আপনারা মা বাবাকে শ্রদ্ধা করুন, ভালোবাসুন, যতটা সম্ভব তাদের জন্য করবেন। এই পুরস্কার উপরওয়ালা আপনাদেরকে দেবে, একদিন আপনারা সেই পুরস্কারটা নিশ্চয়ই পাবেন। যারা মা বাবাকে শ্রদ্ধা করেন, মা বাবাকে ভালোবাসেন, মা বাবার জন্য সবকিছু করতে চান, তারা একদিন না একদিন এই পুরস্কার পাবেন। অন্তত আমার জীবন থেকে এই শিক্ষাটা, এই লার্নিংটা আমি আপনাদেরকে দিতে পারি। আপনারা মা বাবাকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। একটু আগে যে করুণ কাহিনী শুনলাম, যেটা পত্রপত্রিকায় সবাই পড়েছেন, এরকম অমানুষ যাদের না হয় আপনার সন্তানদের দিকে খেয়াল রাখুক, আপনার আশেপাশের পরিবারগুলোর প্রতি খেয়াল রাখুন। আপনি দেখবেন আপনার আশেপাশের পরিবারগুলো আপনার মাধ্যমে একটা চমৎকার একটা পরিবেশ, পারিপার্শ্বিকতা গড়ে তুলবে, যেখানে আপনাদের সন্তানরা খুব স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে ভালো নাগরিক, সুনাগরিক হিসাবে আস্তে আস্তে বড় হয়ে উঠে আপনারা যেমন আপনাদের বাবা মা সেবা করেছেন, তারাও একদিন আপনাদের সেবা করবে। তখন আপনি বুঝবেন যে সন্তানদের ভালোবাসলে, বাবা মাকে ভালোবাসলে যে নিজেও কত ভালোবাসা পাওয়া যায়, সেটা কিন্তু আমি আজকে এই এই পর্যায়ে এসে আজকে আমি সৌভাগ্যবান যে আমি এই কথাগুলো আজকে আমি এই ঢাকা FM-কে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ না জানিয়ে পারছি না যে এত একটা বিশাল অডিয়েন্সের সামনে আজকে আমি আমার এই কথাগুলো, আমার এই লাইভ এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর কোনোভাবে এটা সম্ভব ছিল কিনা আমার জানা নেই। সুতরাং আপনারা যারা শুনছেন, আপনারা আপনাদের সন্তানদের দিকে খেয়াল রাখবেন, কে কি করছে, কোথায় যাচ্ছে, পড়ালেখা কতখানি করছে, কি করছে ঘরে বসে, শুধু কি মোবাইল টিপাটিপি করছে নাকি লেখাপড়া করছে, কি করছে একটু খেয়াল রাখবেন। শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন না, সন্তানদেরকে শেখাবেন, মূল্যবোধ শেখাবেন, ভালো মানুষ হওয়ার শিক্ষাটা দিবেন, আর বাবা মাকে ভালোবাসবেন। যাদের বাবা মা আছেন তাদেরকে যতটা সম্ভব, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে বাবা মার মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। দেখবেন রাত্রে যখন ঘুমোতে যাবেন একটা অদ্ভুত একটা শান্তি আপনাদের মধ্যে কাজ করবে।
না, মন ভরে গেল, মন ভরে গেল। এই কথাগুলোই বিভিন্নভাবে হয়তো বলবার চেষ্টা করি, অনেক সময় বিভিন্ন প্রেক্ষিতে আমাদের মাধ্যমে এই প্রসঙ্গগুলো উঠে আসে। এবং খন্দকার জামিল উদ্দিন শান্তা এবং স্ট্রেস গ্রুপের মাননীয় ডিরেক্টর, আপনি আছেন আমাদের সাথে ভালোবাসার বাংলাদেশে, এবং আমাদের এই অনুষ্ঠানটি একযোগে ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ লার্জেস্ট যে নেটওয়ার্ক ঢাকা FM 90.4 এর মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, এবং সেই সাথে ইন্টারনেটের মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে আমাদের এই কথোপকথন। এবং আজকে বড় শ্রদ্ধার সাথে মিস্টার জামিলউদ্দিন, খন্দকার জামিলউদ্দিন সাহেবের বায়োগ্রাফি উপস্থাপিত হচ্ছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে। একজন সফলতম মানুষ, একজন ভালো ব্যক্তিত্ব, এবং বাংলাদেশের লিডিং কোম্পানি STS এবং শান্তা গ্রুপের মাননীয় ডিরেক্টর। এবং আপনারা জানেন যে দেশকে স্বাধীন করেছেন আমাদের স্বাধীনতা যোদ্ধারা, যারা সত্যিকারের অগ্রজ আমাদের দেশের জন্য, সত্যিকারের প্রবাদ প্রতিম পুরুষ, যারা সত্যিকারের কালপুরুষ, যারা বাংলাদেশকে এই কালপুরুষ ব্যক্তিত্বে বাংলাদেশকে দারুণ এক উচ্চতায় নিয়ে এসেছে। কিন্তু বড় বেশি কষ্ট হয় যখন দেশের বাউন্ডারি পেরিয়ে গিয়ে বাইরে যাওয়ার কখনো সুযোগ হয়। রিসেন্ট ট্যুরে আমি মায়ানমার, সিঙ্গাপুর, মালয়েশিয়া ঘুরে এসেছি, মানুষ যখন নেগলেক্ট করে, যখন জানে যে বাংলাদেশে, আমি সিঙ্গাপুরে দেখলাম যে ইউনিভার্সাল ওয়ার্ল্ডে একটা একটা প্রোগ্রামের সময় বিভিন্ন জনকে কমিউনিকেট করার চেষ্টা করছে, ওয়ার ইউ ফ্রম, পাকিস্তান, পাকিস্তানকে নিয়েও কথা বলছে, ও পাকিস্তান, ও বাট ইজ দ্য প্লেয়িং ক্রিকেট ইজ গুড, ওয়ার ইজ ফ্রম, ইউরোপ, ও ইউরোপ, উইচ কান্ট্রি, কানাডা অর আমেরিকা অর এনিথিং, সো সব জায়গা নিয়ে কথা বলতেছে। যখন আমাকে বলছে যে ইউ ফ্রম মালয়েশিয়া, আমি নো আই এম ফ্রম বাংলাদেশ, বাংলাদেশ একটা ওয়ার্ডও খরচ করলো না, ওয়ার এজ যাওয়া আসার পথে সবসময় দেখলাম যে ওদের সিঙ্গাপুরের মাটিতে যদি সবচেয়ে বেশি ঘাম ঝরে পড়ে থাকে সেটি হচ্ছে আমার ভাইয়ের শরীরে ভেজা সেই ঘাম। সিঙ্গাপুরকে বিনির্মাণে সবচেয়ে বেশি রক্ত যদি ঘামে পরিণত হয়ে থাকে সেটি হচ্ছে আমার ভাইয়ের রক্তে ভেজা সেই ঘাম। এবং সেই মানুষগুলোই কিন্তু আমাদের রেমিটেন্সের মাধ্যমে বাংলাদেশের জিডিপি বলেন বা বাংলাদেশের অর্থনীতিকে বলেন বাঁচিয়ে রেখেছে। হোয়ারাজ আমাদের দেশটাকে কিন্তু শুধুমাত্র কিছু টেকনিক্যাল ফল্টের জন্য, লাইক আমরা এক্সপার্টিস ম্যান পাওয়ার ওইসব জায়গাগুলোতে কাজে লাগাতে পারছি না দেখেই আমরা সম্মানের ওই জায়গাটাকে এখনো করায়ত্ত করতে পারিনি, যে কারণে আমাদের হয়তো থার্ড গ্রেডের সিটিজেন হিসেবে বিভিন্ন দেশে থাকতে হয়। এটা যে কত বড় বেশি কষ্টের এবং কত বড় বড় অসম্মানের, যারা থাকে তারা খুব ভালো করেই বুঝে। সেইখানে খন্দকার জামালউদ্দিন সাহেবের মতো কিছু মানুষ আছে যারা দেশটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে অর্থনৈতিক মুক্তির জন্য। এই জায়গাটাতে আপনাকে অনেক বেশি শ্রদ্ধা করি জামিল সাহেব, অর্থনৈতিক মুক্তির জন্য এই যেভাবে ফাইট করে যাচ্ছেন, আপনিও তো দশটা পাঁচটা আপনার একটা ছাপোষা চাকরির ব্যবস্থা করে ফেলতে পারতেনি যে সময়টাতে আপনার এত ভালো শিক্ষা দীক্ষার ভেতর দিয়ে, এত রেপুটেড ইউনিভার্সিটি কলেজের মধ্য দিয়ে বড় হয়েছেন, এরকম একটা ছাপোষা চাকরি জুটিয়ে নেওয়া আপনাদের জন্য বড় বেশি কোনো চ্যালেঞ্জের কিছু ছিল না, কিন্তু এরকম একটা চ্যালেঞ্জিং লাইফ আপনারা বেছে নিয়েছেন যাতে করে দেশের জন্য, নিজের জন্য, সবার জন্য অনেক বড় করে বাঁচা যায়। এবং সেই কারণেই কিন্তু বাংলাদেশ আজকে বাংলাদেশ স্বপ্ন দেখতে পারছে অ্যাজ এ ইমার্জিং টাইগার, যে কারণে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টও মাথা নোয়ায় বলতে বাধ্য হয় যে আসলে বাংলাদেশ যেভাবে ডেভেলপ করতেছে রিয়েল রোল মডেল, অন্যান্য দেশগুলোকে এদের ফলো করা উচিত। কয়েকদিন আগে কিন্তু সম্পর্কটা এরকম ছিল না, এমন তিক্ততা ছিল, তারা যেন ঘুরেও তাকাবে না, তাদেরকে না ডাকার পরেও জোর করে নিজে নিজে আতিথেয়তা নেয় এদেশে। চায়না প্রয়োজন মনে করে দেশের সাথে সম্পর্কটাকে রিবিল্ড করতে হবে, অনায়াসে $24 বিলিয়ন ট্রিল ফাইনাল হয়ে যায়। ইন্ডিয়া চিন্তা করে যেন শুধুমাত্র একতরফাভাবে রিলেশন রাখার সময় আর নাই, এখন আমাদেরকে ছাড় দিতে হবে এই বাংলাদেশের সাথে। আমার তো মনে হয় যে তিস্তা চুক্তি খুব বেশি দূরে না সবকিছু মিলিয়ে যা মনে হচ্ছে। এবং ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে যেভাবে বাংলাদেশের প্রেক্ষিত তৈরি হচ্ছে সেটা কিন্তু আমি যতটুকু বলবো না সরকারের জন্য বা অন্য কোনো দপ্তরের জন্য, তার চেয়ে তো অনেক বেশি করে আপনাদের মতো কিছু মানুষের জন্য। আমি জ্ঞানতই কথাটা বলছি, আমার কথাটা যে যেভাবেই নেক না কেন, এর জন্য হয়তো আমাকে আমার কোনো অপদস্থ হলো, আই ডোন্ট মাইন্ড, বাট আমি যতদূর বুঝি যতটুকু জ্ঞানে আমার কুলায়, আপনার মতো ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ কিছু করার চেষ্টা করতেছে এই বাংলাদেশের প্রেক্ষিতে, যেটা অর্থনৈতিক মুক্তির জন্য পাগলের মতো পরিশ্রম করে চলেছে। এই বেসরকারি সেক্টরের যে ডেভেলপমেন্টটা এসেছে আর সেই সাথে রেমিটেন্স, এই দুইয়ের যোগ ফলে হচ্ছে বাংলাদেশের আজকের এই উন্নতি। এটার জন্য সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শ্রদ্ধা জানাই আপনাকে। আমি
আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার সঙ্গে আমি একটা জিনিস যোগ করি, এই যে ইমার্জিং টাইগার বললেন, অর্থনীতিতে আমরা এগিয়ে যাচ্ছি, কদিন আগেই গত পরশু দিনই দেখলাম আমাদের জিডিপি প্রবৃত্তি 7-এর 7-এর উপরে বুকটা ভরে গেছে, যে যেখানে উন্নত দেশগুলোর জিডিপি প্রবৃত্তি 2% নিতে তাদেরকে হিমশিম খেয়ে যেতে হয়, সেখানে আমাদের জিডিপি প্রবৃত্তি 7-এর উপরে। এটার সঙ্গে সঙ্গে একটা বিষয় কিন্তু বাংলাদেশকে ইমার্জিং টাইগার হিসাবে বিশ্বের দরবারে আরো অনেক উঁচুতে তুলে ধরেছে, সেটা হচ্ছে আমাদের ক্রিকেট। আমাদের ক্রিকেট, এই যে ক্রিকেট, এই আমি আমি নিজেকে ধন্য মনে করি যে এই আজকে সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহরা খেলছে, আমি ওদেরকে 13 বছর বয়স থেকে ওদের সঙ্গে আমার সম্পর্ক, ওদের সঙ্গে আমি কাজ করেছি ডেভেলপমেন্টে, ডেভেলপমেন্টের সেক্রেটারি হিসাবে, ডেভেলপমেন্টের চেয়ারম্যান হিসাবে ওদের সঙ্গে আমি কাজ করেছি। আমি দেখেছি এই ছেলেগুলোর মধ্যে কী রকম তারুণ্য, কী রকমের দৃঢ়তা, কী রকমের আকাঙ্ক্ষা, জয়ের প্রবল আকাঙ্ক্ষা আমি দেখেছি তাদের মধ্যে। এবং যেটা আমি তখন থেকেই বলতাম যে অপেক্ষা করুন, আমার ব্যাংকে যখন আমি কথাগুলো বলতাম যে বাংলাদেশ ক্রিকেটকে স্পন্সর করুন, অনেকেই হাসতো যে কী বলেন, কী বলো তুমি,
এই আমাদের ক্রিকেট কোনোদিন ওই জায়গায় যেতে পারবে না। আমি বলছি একদিন এই ছেলেরা আপনাদেরকে দেখিয়ে দেবে। আমি তাদের মধ্যে যা দেখেছি আমি আমি বিশ্বাস করি যদি আমরা ঠিক মতো তাদেরকে সার্ভিসটা দিতে পারি, ঠিক মতো তাদেরকে সুযোগ সুবিধা দিতে পারি, ঠিক মতো তাদেরকে আমরা গাইড করতে পারি, এই ক্রিকেট একদিন বাংলাদেশকে চেনাবে, বিশ্বের দরবারে সম্মানিত করবে। আমি আজকে খুবই খুবই গর্বিত এই জায়গায় বসে, শুধু আমার ব্যবসায়িক কর্মকাণ্ডের জন্য নয় বা আমার আমার সাফল্যের জন্য নয়, আমি যে এই ক্রিকেটারদের সঙ্গে কিছুদিন সময় কাটাতে পেরেছি, তাদের মধ্যে তাদের সঙ্গে ভাব বিনিময় করতে পেরেছি, তাদের সঙ্গে থেকেছি, বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে গেছি খেলতে, এটা আমাকে আরো অনেক বেশি গর্বিত করে। এই সাকিব, এই মুশফিক, এই তামিম, এই মাহমুদুল্লাহ, এদেরকে আমি পেয়েছিলাম। আমার এখনো মনে আছে আমি যখন প্রথম শিলিগুড়িতে এই সাকিবের মুশফিকের নেতৃত্বে যখন দলটি যায়, সেই সাকিব কিন্তু সেই দলের, সেই তামিম কিন্তু সেই দলের, এবং আরো অনেকজন ক্রিকেটার এখানে খেলে গেছে যারা কিছুদিন আগেও জাতীয় দলে ছিল। তখন খেলা শেষে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেখানে শিলিগুড়িতে, এবং মুশফিক খেলেছিল অসাধারণ এক ইনিংস, সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল, শেষ ওভারে নিয়েছিল 32 রান, আমার এখনো মনে আছে, 4-6, 2-4, এবং 20 ওভার শেষে আমাদের রান ছিল 105, 25 ওভার পরে রান ছিল 203, অর্থাৎ 5 ওভারে আমরা করেছিলাম, এই মুশফিকের দল করেছিল প্রায় 100 রান। তখন তার বাবা তারা ভাই, যাকে আমি তারা ভাই বলি, তারা ভাইকে আমি বলেছিলাম, ওর বাবাও গিয়েছিল খেলা দেখতে, যে আপনি এই ছেলেগুলোকে একটু দেখে রাখবেন, আপনার ছেলেটা কিন্তু ব্রিলিয়ান্ট, একদিন সে জাতীয় দলকে নেতৃত্ব দিবে। যেদিন মুশফিক জাতীয় দলের দায়িত্ব পেল, ওনার বাবার সাক্ষাৎকার ছাপা হলো, আমি খুব গর্ব করে বলতে পারি উনি আমার নামটা বলেছিলেন, যে এই জামিল সাহেব আজকে বিসিবির ডাইরেক্টর ছিলেন, উনি আমাকে বলেছিলেন যে আপনার ছেলে একদিন এই দেশকে নেতৃত্ব দিবে,
সাক্ষাৎকারে বলছে,
হ্যাঁ ওনার সাক্ষাৎকারে উনি বলেছেন। উনি কিন্তু রেগুলার আমার সঙ্গে যোগাযোগ করেন, এবং মুশফিকের সঙ্গে সাকিবের সঙ্গে আমার কিন্তু রেগুলার যোগাযোগ আছে। এবং এরপরে এই মুশফিক সাকিব, আমি বলেছিলাম এদেরকে দেখে, যে এদের মধ্যে যে তারণা আমি দেখেছি, যে ক্ষুধা আমি দেখেছি, আমরা যদি এদেরকে ঠিক মতো গাইড করতে পারি, এরা আমাদের দেশকে সম্মান এনে দিবে, এরা বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিবে, অনেক বড় বড় জয় এদের কাছে এসে ধরা দিবে। আমি আজকে এতটাই আনন্দিত, এতটাই গর্বিত যে সেই জিনিসগুলো ওরা ইতিমধ্যেই অর্জন করে ফেলেছে। আজকে ক্রিকেটের কারণে বাংলাদেশকে কিন্তু পৃথিবীর অনেক দেশই সম্মানের চোখে দেখে, যে ইংল্যান্ড কোনোদিন আমরা চিন্তা করতে পেরেছি যে ইংল্যান্ডের সঙ্গে আমরা ম্যাচ জিতবো, ইংল্যান্ডের সঙ্গে আমরা ওয়ার্ল্ড কাপে ম্যাচ জিতবো, ইংল্যান্ডের সঙ্গে আমরা টেস্ট ম্যাচ জেতার দৌড় গোড়ায় চলে যাব, কোনোদিনই কল্পনা করতে পারেনি। এই ছেলেগুলো কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে, এবং আমি বিশ্বাস করি সেই দিন আর বেশি দূরে নয় যেদিন বাংলাদেশ যে কোনো, শুধু ওয়ানডেতে নয়, ওয়ানডে ক্রিকেটে তো ইতিমধ্যে বাংলাদেশ একটা সম্মানিত নাম, ক্রিকেটেও বাংলাদেশকে সবাই সমীহ করবে। সেই দিনে আর বেশি দূরে নয় যেদিন টেস্ট ক্রিকেটের 1 নম্বর মর্যাদাটা, অর্থাৎ যে রাজদণ্ডটা দেওয়া হয় যখন 1 নম্বরে পজিশনে যায়, একটা দণ্ড দেয় ICC, সেই দণ্ডটা বাংলাদেশের অধিনায়কের হাতে শোভা পাবে। আমি সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন বাংলাদেশ এই রাজদণ্ডটা নিজের করে নিতে। আমি খুবই গর্বিত, কালকে থেকে আমাদের দ্বিতীয় টেস্ট শুরু হচ্ছে। যারা আজকে এই অনুষ্ঠান শুনছেন সবাইকে আমি বলবো যে সৃষ্টিকর্তা অসীম দয়াশীল, ওনার কাছে চাইতে হবে, আমরা সবাই মিলে ওনার কাছে চাই যে আমাদের এই ছেলেগুলো যাতে, যে জয়টা আমাদের হাতে এসেও ফসকে গেছে, সেই জয়টা যাতে এবার আল্লাহ পাকের অসীম রহমতে আমাদের হাতে ঢাকা টেস্টে ধরা দেয়। আপনারা সবাই এই দলটার জন্য, এই দলের খেলোয়াড়দের জন্য, কর্মকর্তাদের জন্য, বিসিবি যারা পরিচালনা করছেন তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, যাতে এই ক্রিকেট আমাদেরকে আরো অনেক 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 বেশি সম্মান এবং মর্যাদা এই দেশের জন্য বয়ে নিয়ে আসতে পারে।
বিসিবি ডিরেক্টর হিসেবে কাজ করেছেন খন্দকার জামালউদ্দিন সাহেব, এবং আপনি টিমের সাথেও নিরবিচ্ছিন্নভাবে বহুদিন থেকে সাথে থেকে কাজ করেছেন, ওদেরকে কাছ থেকে দেখেছেন, স্পেশালি ওদের বড় হওয়া কিন্তু আপনার অলমোস্ট চোখেরই সামনে। এবং আপনি জেনে খুশি হবেন ভালোবাসা বাংলাদেশ সাথে কেন জানি এই মানুষগুলোর আবার দারুণ সক্ষতা, লাইক সাকিব আল হাসান আমাদের এই হট সিটে বসেছেন, বসেছেন তামিম ইকবাল, আসছেন এখানে নাসির, এসেছেন আমার সাথে একসাথে, আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রোগ্রাম করেছেন মুশফিক, ছিলেন মাসরাফি বিন মুর্তজা, হাবিবুল বাশার, সুমন, শফিউল, অনেকেই অনেকেই বাংলাদেশ ক্রিকেট টিমের জাতীয় দলের কালার অলমোস্ট সব প্লেয়ারের সাথেই আমাদের এই প্রোগ্রামের থ্রু দিয়ে কথা হয়েছে হট সিটে বসেছেন, অথবা কোনো ক্যাম্পেইন যখন আমরা করতে গেছি ভালোবাসার বাংলাদেশের স্পন্সরে তারা আমাদের সাথে থেকেছেন, তাদের সাথে কিন্তু এই ভালোবাসা বাংলাদেশের সম্পর্ক খুবই পুরনো এবং তারা খুব কাছ থেকে জানে এবং চিনে ভালোবাসা বাংলাদেশের স্টুডিও এবং তার লিসেনারদেরকে। এবং আপনি একজন ক্রিকেট পাগল মানুষ, যেভাবে ক্রিকেটকে পেট্রোনাইজ করেছেন যখন ক্রিকেটকে পেট্রোনাইজ করার প্রয়োজন ছিল, আপনার ওই আলোচনার মধ্যে জিনিসটা খুবই মূল্যবান যে স্পন্সরশিপের কথা যখন বলতেন আপনার বোর্ড অফ ডিরেক্টরের মিটিংয়ে, তখন অনেকে হয়তো হাসাহাসি করতো, বাট আপনাকে কনভিন্স করতে হয়েছে তখন ভবিষ্যতের দিকে তাকাও, যেভাবে ভিশনারি হয়ে আপনি আপনার প্রতিষ্ঠানগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছেন, ঠিক সেই রকম ভিশনারি হয়ে ওদেরকে পেট্রোনাইজ করার জন্য চেষ্টা করতে বলেছেন, তখন হয়তো অনেকেই এগিয়ে আসবে না, এটাই স্বাভাবিক, কারণ তাদের ক্যারিশমা কিন্তু তখন দেখা শুরু হয়ে যায়নি, বাট কিছু মানুষ তো দেখতে পাই, তাই হয়তো আপনি চেষ্টা করেছিলেন এবং ফাইনালি এখন তার স্পন্সরের অভাব হবে না, যেহেতু এখন অন্য এক উচ্চতায়
স্পন্সরের জন্য একেবারে লাইন
লাইন লেগে যায়।
এবং আমি শ্রোতাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলতে চাই, যেটা বলতে আসলে ভুলে গিয়েছিলাম, আমার আমার জীবনে আরেকটা বড় প্রাপ্তি আছে ক্রিকেট থেকে, সেটা হচ্ছে মুশফিকের বাবা বলেন যে আমি মুশফিককে জন্ম দিয়েছি, ছেলে মুশফিক আমার সন্তান কিন্তু ক্রিকেটার মুশফিক জামিল ভাই আপনার সন্তান, এটা উনি সবাইকে বলেন, এটা কিন্তু আমার একটা অত্যন্ত গর্বের একটা জায়গা, উনি সবাইকে বলেন আমি মুশফিককে জন্ম দিয়েছি কিন্তু ক্রিকেটার মুশফিকের জন্মদাতা হচ্ছেন জামিল ভাই। আমি এই ভদ্রলোকটি এত অমায়িক এত অসাধারণ একজন মানুষ, আমি জানি না
উনি আমার প্রেজেন্স আমাদেরকে সত্যি অন্যরকম ভালো
লাগে, উনি যখনই খেলা আরম্ভ হয় উনি আমাকে ফোন করেন, গত পরশুদিনও আমাকে ফোন করেছেন যে জামিল ভাই আসবেন না মাঠে খেলা দেখতে, আপনি আসলে আমাকে কল দিবেন, আমি গেলেই উনি আমার সঙ্গে বসে খেলা দেখেন, এত অমায়িক এত ক্রিকেট পাগল এত ভালো একজন মানুষ, আমি দোয়া করি আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন। ওনার মুশফিকের বাবা মা দুজনই অসাধারণ, আসলে অসাধারণ, এরকম বাবা মা প্রত্যেক ঘরে যদি থাকতো তাহলে হাজার হাজার মুশফিক হয়তো আজকে আমরা পেতাম, এরকম মুশফিকের হাজার হাজার মুশফিক সাকিব তামিম মাহমুদুল্লাহ মাশরাফি প্রতি আরও জন্ম নেক ঘরে ঘরে, এরকম তারা ভাইয়ের মতন আরও অনেক বাবা এগিয়ে আসুক তাদের সন্তানদেরকে নিয়ে, এই প্রার্থনা করছি ওনাদের জন্য দীর্ঘায়ু কামনা করছি।
আপনারা এটাও জানিয়ে রাখি, তাসকিনের যখন ভালো সময় তখন তাসকিন আমাদের সাথে ছিল, তাসকিনের যখন খারাপ সময় তাসকিনের গোটা পরিবারকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি, তার বাবা তার মা তার বোন, আমরা এখান থেকে হাওমাও করে কেঁদেছি সবাই মিলে একসাথে, যে পরিস্থিতি পরিবর্তন হতে বাধ্য, আমরা অবশ্যই এ পরিবর্তন পাব এবং দেখুন আমরা শেষ হাসি কিন্তু আমরা হেসেছি, তাসকিনকে আমরা আবার রাজস্বিকভাবে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি আন্তর্জাতিক পরিমণ্ডলে। তো বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে এভাবে ভালোবাসার বাংলাদেশে দারুণ এক সখ্যতা, জামিল উদ্দিন সাহেব আপনি আসাতে সত্যি সেই ব্রিজটা আরো দারুণভাবে শক্তপোক্ত হলো, যেভাবে অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছেন আপনারা, সেই অর্থে তো বলতেই পারি আপনার অর্থ অর্থনৈতিক যোদ্ধা এই দেশের জন্য, ঠিক সেরকম ভাবে বাংলাদেশের যারা সত্যিকারের রিয়েল অ্যাম্বাসিডার যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বিশ্বের দোরগোড়ায়, যে কথা আমি বলছিলাম যে সবুজ পাসপোর্ট দেখে কেউ যেন নাক না সিটকায়, তার সময় চলে এসেছে, এই জবাব দিচ্ছি যে 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 ওয়েতে তার সবচেয়ে বড় অস্ত্রের নামই হচ্ছে বাংলাদেশের ক্রিকেট যদি আমি এখনকার তারিখে বিচার বিশ্লেষণ করি। সো এই 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 রিয়েল টাইগার রিয়েল অ্যাম্বাসিডার ওদের জন্য আমাদের অনেক অনেক শুভকামনা দোয়া, আগামীকাল থেকে পরবর্তী টেস্ট কিক অফ হতে যাচ্ছে, আমার বিশ্বাস যে জিনিসটা কয়েক রানের জন্য আমরা ছুঁইতে পারিনি সেটা হয়তো ছুঁয়েও ফেলতে পারি, সেই প্রার্থনা থাকলো সেই শুভকামনা থাকলো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। আগামীকাল সকাল 10টা থেকে শুরু হচ্ছে মিরপুর স্টেডিয়াম থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ ইংল্যান্ড, আমার মনে হয় ভেতর অন্তরাত্মা তাদের কাঁপিয়ে দিয়েছে, স্টোকস নির্ভর এই টিম কতটুকু টেনে নিয়ে যেতে পারবে আমার জানা নেই, তবে আমরা খুব বেশি আর দূরে নেই আমাদের জয় থেকে, এরকম একটি আশা নিয়েই কালকের ম্যাচ আমরা শুরু করব। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি এখনই।
ওকে, এর মাঝে আমি কিছু টেক্সট পড়তে চাই, আমি কিছু টেক্সট পড়ছি। আছেন আমাদের সাথে স্পর্শ শ্রেষ্ঠ, আছেন টঙ্গী থেকে এবং এই মুহূর্তে যুক্ত হয়েছেন নীলা, উনি রাজবাড়ি থেকে আমাদের সাথে আছেন, এবং আছেন আমাদের সাথে অর্পা। ওকে, আরো অনেক সুন্দর সুন্দর টেক্সট আছে, যেমন জাকির আহমেদ লিখেছেন যে খন্দকার জামিল উদ্দিন স্যার অসাধারণ শিক্ষণীয় একটি গল্প, খুব ভালো লাগছে। লতিফ লিখেছেন ওনার কথাগুলো শুনতে খুবই ভালো লাগছে, এবং আছেন মোহাম্মদ আশরাফ লিখেছেন এমন একটা শিক্ষণীয় স্টোরি আমাদের উপহার দেওয়ার জন্য ঢাকা এফএমকে অনেক ধন্যবাদ, এবং সাথে গুরুকেও। আছেন জান্নাতুল ইসলাম লিখেছেন সত্যি অনেক অনেক ভালো লাগলো আজকের গল্প শুনে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। অ্যান্ড মোহাম্মদ শাহনেওয়াজ আছেন আমাদের সাথে, লিখেছেন যে খুব ভালো লাগছে,
লাগছে। আছেন আরিফ আমাদের সাথে, লিখেছেন আপনার কথা শুনতে খুবই ভালো লাগছে স্যার। এবং আছেন ওহিদুজ্জামান ওহি, লিখেছেন ধন্যবাদ খন্দকার জামিল উদ্দিন স্যারকে, অনুপ্রেরণার এক অকৃত্রিম বন্ধু উনি, চোখে পানি চলে আসছে, ধন্যবাদ ঢাকা এফএমের হট সিটে আসবার জন্য, এবং গুরুকেও ধন্যবাদ। এবং আছেন আমাদের সাথে মাহমুদ, লিখেছেন গুরু স্যারের সাথে কি পার্সোনাল কন্ট্যাক্ট করতে পারি? আমি মিজান বলছি রাজশাহী থেকে, আমি তো ওনার বড় ফ্যান হয়ে গেলাম। অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে মোহাম্মদ শফিউল ইসলাম, লিখেছেন যে থ্যাংকস জামিল স্যারকে, আচ্ছা আপনি আমার অনুপ্রেরণা হবেন। ইমরুল হাসান আছেন আমাদের সাথে, লিখেছেন হোয়াট এ মোটিভেশনাল এপিসোড। এবং আছেন আমাদের সাথে মোহাম্মদ সুমন মাহমুদ ইমরান, লিখেছেন হোয়াট এ নাইস স্টোরি। কিবরিয়া আহমেদও যুক্ত হয়েছেন, বলেছেন যে গল্পের শুরুটা দারুণ লেগেছিল, আশা করি বাকিটুকু ভালোই উপভোগ করবো। উনি হবিগঞ্জ থেকে আছেন আমাদের সাথে। এবং খোকন লিখেছেন বলা যেতে পারে মানে খুব সুন্দর একটা হ্যাপি ফ্যামিলি, সেই কথাটাই লিখেছেন। এবং মোহাম্মদ বুলবুল আহমেদ গোপালগঞ্জ থেকে আমাদেরকে জানিয়েছেন যে ছয়জন মিলে ওনারা আমাদের এই অনুষ্ঠানটা শুনছেন, খুব ভালো লাগছে। এবং আছেন আহমেদ মেহেদি হাসান রাজু, এবং গুরুকে অনেক শ্রদ্ধা জানিয়েছেন এবং সাথে আমাদের অতিথি বন্ধুকে, এবং এই অনুষ্ঠানটা ওনার অনেক ভালো লাগে, উনি সৌদি আরব থেকে আমাদেরকে শুনছেন। এবং নীলয় নীল আছেন, লিখেছেন খুব অসম একটা প্রোগ্রাম, অনেক ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা শুনতে। সমুদ্র লিখেছেন আমাদেরকে, ওকে। এবং আছেন মোহাম্মদ সুমন আহমেদ ইমরান, খুব ভালো একটা স্টোরি, আজকের প্রোগ্রামটা অনেক ভালো লাগছে। এবং আছেন রহমান বসু, লিখেছেন আমি ইন্ডিয়া থেকে প্রতি বৃহস্পতিবার 10:30 থেকে 2:30 পর্যন্ত এই অনুষ্ঠানটা শুনি, কাছে থাকি এবং থাকবো। ভালোবাসার বাংলাদেশ আমার খুব ভালো লাগে। মেঘনাদি অ্যান্ড এইচএসরামদা, কেমন আছো তোমরা? খুব চমৎকার, আমরা আসলে অনেক ভালো আছি। আর বন্ধু অবশ্যই অবশ্যই আপনি আপনার মনের কথাগুলো লিখে পাঠাবেন, এবং যদি ফোন করতে চান আমাদের অনএয়ারের নাম্বারটি বলে দিচ্ছি 09611904904। এবং আপনি SMS করতে পারেন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং যে সমস্ত বন্ধুরা আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার জীবনের গল্প, ভালোবাসার গল্প, সহজেই আসতে পারেন, খুব সহজেই। খুব ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে SMS। আর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভালোবাসার বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি বিশেষভাবে উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4ঢাকা FM। এবং বন্ধু আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই ঢাকা FM এর সেই পেজটি চলে আসবে আপনার কাছে। এবং যেখানটিতে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 97,000+, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। এবং অলরেডি আমরা এখানটিতে যে পোস্ট আপলোড করেছি আজকের অতিথি বন্ধু এবং গুরু এইচএসরামের একটি ফটোগ্রাফ দিয়ে, সেখানটিতে বন্ধু আপনি লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং চাই বেশি বেশি আপনি শেয়ার করুন আমাদের পোস্টটি সব বন্ধুদের সাথে। তো যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি একটু পরেই, সাথেই থাকুন।
মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর, মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো, মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর। লেগে
গেছে ভালোটাই পড়ে গেছি প্রেমে তো থামছে না আর এই জার্নি দেখাশোনা হয়ে যাক বোঝা পড়া হয়ে যাক শুটে দুনিয়াটা চাপনি রং বাজ রং রুট হাতছানি হাইওয়ে সবাইকে ফেলে দিক সাইডে ছোট করে বুঝে নে তুই আমি দুজনে যাব স্বপ্নের ফ্লাইটে ফ্লাইটে আজ আকাশের সাথে এক সন্ধি করেছি মেঘেরই জলখানায় তোকে বন্দি করেছি হেলিয়া বেবি আর দেবো না যেতে এই বৃষ্টি দিনের কাল তোর দু চোখের হাসি বড় করছে কাজে হাল মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো
That's why baby got me twisted How'd you think about it? Only dream about it. Check it out.
You the air that I breathe is the water that I need. In your dreams I'll be happy that she's happiness free. Everywhere you go, I'ma be taking your lead. Every time you call, guarantee to take a heed.
Aaj ke prem mein hawa, gaya laglo bole tai.
Can you feel it?
Ichhe udan dilo, aur bollo toke chai. অল্প রোদের দিনের তোকে গল্প পাঠালাম মন কেমনের রাতে তুই ঝর্ণা হয় নাম মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তোর মরবে আরাম করে আর বাঁচবে বড় জোর সব কিছু পেরিয়ে হবে রাত ছাড়িয়ে ভোর মন বলেছে আমার আজ সঙ্গে যাবে তো ঢাকা
ভালোবাসার বাংলাদেশ
সবাইকে আরেকবার ওয়েলকাম করে নিচ্ছি ভালোবাসার বাংলাদেশে আপনি শুনছেন দ্য লার্জেস্ট এফএম রেডিও নেটওয়ার্ক ইন বাংলাদেশ ঢাকা এফএম 90.4 মেঘলা আছি আপনার সাথে এই মুহূর্তে এবং আছেন অবশ্যই গুরু হিতাশাম এবং আজকের অতিথি বন্ধু খন্দকার জামিল উদ্দিন স্যার এবং অনেক বন্ধুই আছেন কথা শুনছেন এবং কথা বলতেছেন এবং অনেকে কিন্তু ফোন করছেন বাট আমরা কি এখন ফোন নেব
না ফোন কল তো অবশ্যই আমরা নিতে চাই তার আগে আমরা জীবনের কথা বলছিলেন খন্দকার জামিল উদ্দিন সাহেব এবং আমরা তার জীবনের পুরো ঘটনাটাই শুনে আসতে চাই এবং যিনি আজকে আছেন আমাদের হট সিটে আমরা অর্থনৈতিক মুক্তির কথা বলি আমরা বলি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা কিন্তু কিছু কালপুরুষ আছেন কিছু কালজয়ী মানুষ আছেন যারা সত্যিকার অর্থে এই চ্যালেঞ্জটাকে নেন এবং সামনে থেকে সেটিকে নেতৃত্ব দেন তাদের একজন খন্দকার জামিল উদ্দিন যিনি এসটিএস এবং শান্তা গ্রুপের মাননীয় ডিরেক্টর যিনি পরিচালক হিসাবে ঢাকা ব্যাংকের সাথে জড়িত যার পোর্টফোলিও অলরেডি আমি কয়েকবার কভার করেছি এমন একজন মানুষ আজকে ভালোবাসার বাংলাদেশে অতিথি হয়ে এসেছেন আমি অবশ্যই বলবো যে হট সিটকে দারুণভাবে তিনি অলঙ্কৃত করেছেন এবং কিছু মানবীয় ব্যাপার যেটি তার পার্সোনালিটির সাথে মিলেমিশে একাকার তার মধ্যে একটি হচ্ছে ক্রিকেটে তার এটি হচ্ছে তার মনে হয় অসম্ভব ভালো লাগার একটি জায়গা ক্রিকেটের সাথে তার যে সম্পৃক্ততা তাকে কিন্তু একজন সত্যিকারের অ্যানালিটিক্যাল ইনফরমেশন দিতেও আমরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন সময় টেলিভিশনের পর্দায় দেখে থাকি ভেরি ফ্রিকোয়েন্টলি এবং সেই সাথে বিসিবি ডিরেক্টর হিসেবে ক্লোজলি কাজ করেছেন আমাদের এই স্টারদের সাথে স্টাররা তখন সবে তাদের গুটি গুটি পায়ে তারা তাদের খোলস থেকে বের হয়ে আসছিল তখন এই ধরনের কিছু মানুষ কিন্তু অনেকেই যারা ছিলেন তারা বাংলাদেশের ক্রিকেটকে পেট্রোনাইজ করার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করে গেছেন তো সবকিছু মিলিয়ে আমরা দারুণ একজন মানুষকে পেয়েছি যার কাছ থেকে শিক্ষা নেয়ার মোটিভেশনাল কিছু ফ্যাক্টর পাওয়ার অনেক বেশি সুযোগ আছে স্পেশালি আমার যে জিনিসটা মানবীয় যে জিনিসটা তার বেশি আমাকে অনুপ্রাণিত করেছে সেটি হচ্ছে যেভাবে তিনি কথা বলছিলেন, যখন তার বাবার প্রসঙ্গ আসে, যখন তার ভাইয়ের প্রসঙ্গ আসে, অথবা যখন তার মায়ের প্রসঙ্গ আসে, মায়ের প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে তাকে যেভাবে উচ্ছ্বসিত হতে দেখছিলাম, এবং তার মতো একজন সফল কাম মানুষ এখনকার আজকের এই তারিখে বসে খুব অবলীলায় দুয়ে দুয়ে চার ইকুয়েশনের মতো করে সবাইকে বুঝিয়ে দিচ্ছিলেন যে ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইওর লাইফ, একটা ছোট্ট টোটকা আপনাদেরকে শিখিয়ে দিই, সেটি হচ্ছে যে কোনো কিছুর বিনিময়ে বাবা আর মাকে সুখে রাখুন। আপনার যতটুকু ক্ষমতা আছে, যতটুকু ক্যাপাবিলিটি আপনার, তার মধ্যে থেকেই আপনার বাবা আর মায়ের সুখে রাখার চেষ্টা করুন। স্রষ্টা অবশ্যই তার প্রতিদান দিবেন, আপনি দিন শেষে ভালো থাকবেন। দিস ইজ এ গ্যারেন্টি টোটকা। এই টোটকাটা উনি দিয়েছেন খুব সহজভাবে, সিম্পলভাবে এই ইকুয়েশনটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আমিও সেই মানুষটির কাছে আবার ফিরে যেতে চাই, আর অল্প সময় আমরা স্টুডিওতে আছি। ভেরি আনফরচুনেট যে আপনাকে অনেক সময় নিয়ে পেলে ভালো হতো, কারণ যে বিষয় নিয়ে কথা বলছেন তখন আমি একদম হা করে মুখ বন্ধ করে শুধু আপনারই কথা শুনছি। তো পারিবারিক যে ব্যাপারগুলো নিয়ে আপনাকে এত বেশি ইম্প্যাক্ট করে সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে শুনবো। আপনি বলছিলেন আপনার ভালোবাসার মানুষের কথা, আপনার সহধর্মিনীর কথা, যিনি ঢাকা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাননীয় প্রধান, বিভাগীয় প্রধান, তার কথা বলছিলেন। প্রায় 30 বছর হতে চললো আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের ঘর আলো করে এসেছে আপনাদের সন্তান, এক ছেলে এক মেয়ে, দুইজনে ইংল্যান্ডের ইম্পেরিয়াল ইউনিভার্সিটি থেকে অনার্স এবং কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করেছে। তারাও বাবার সাথে এই বিজনেসে যুক্ত হয়ে বাবার এম্পায়ারকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। তো সবকিছু মিলিয়ে কত চমৎকার আপনাদের পথ চলা। তো এই বিষয়গুলো তো শুনলামই, এখন একটু আমি জানতে চাই আপনি আপনি আপনাকে আমি স্পেশাল আপনার মায়ের কথা বাবার কথা সব বলতে গিয়ে অনেক বেশি এক্সাইটেড দেখাচ্ছিল, এবং আপনি বলছিলেন যে আমাদের পুরো উপাখ্যানটাই অসম্পূর্ণ থেকে যায় যদি মায়ের কথাটা আমি কাভার না করি। সেই মা আপনাকে 2001 না 2001 দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হন এবং পরপারে চলে যান, হয়তো না ফেরার দেশ থেকে আপনার মা আপনাকে দেখছে। যে মায়ের কথা বলতে গিয়ে আপনি বলছিলেন যে আমাদের সবকিছুই, সবকিছু বলতে সবকিছুই, যার হাতে শুরু যেখানে গিয়ে শেষ।
এবং আজকে যে বর্ধের অ্যাপোলো হসপিটাল দাঁড়িয়ে আছে,
জানেন
এই অ্যাপোলো হসপিটাল কিন্তু
আপনার হসপিটালে কিন্তু আজকেও গেছি
এই মায়ের কারণে। কারণ যখন ক্যান্সারে আক্রান্ত হলেন, আমাদের বাংলাদেশে একটা কেমো দেওয়ার একটা জায়গা ছিল না, এমন একটা হসপিটাল ছিল না যেখানে কেমোথেরাপি, শুধু কেমোথেরাপি দিবেন এই দেওয়ার মতো কোনো লোক, কোনো বিশেষজ্ঞ, কোনো যন্ত্রপাতি, কোনো কিছুই ছিল না। সে হতাশার জায়গা থেকে তখনই আমার ভাই, যার কথা বলছিলাম, উনি কিন্তু তখনই সিদ্ধান্ত নিলেন, আমাকে একদিন বললেন যে এইভাবে চলতে দেওয়া যায় না, আমরা একটা হসপিটাল করব। যে হসপিটাল আমরা মানুষকে, যারা নাকি এই সেবা অনেক অনেক আশা নিয়ে বসে আছে, কিন্তু তাকে যেতে হচ্ছে সুদূর বিদেশে। আমি আমার মাকে নিয়ে 11 বার শুধু কেমোথেরাপি দেওয়ার জন্য আমি আমার মাকে, আপনি জানেন ক্যান্সার রোগীদের ট্রাভেল করতে গেলে কত কষ্ট হয়, সেই মাকে আমি নিয়ে কত কষ্টে প্লেনে বমি করতে আমার মাকে আমি দেখেছি। প্লেনে একেবারে উনি মানে একেবারে অজ্ঞানের মতন হয়ে গেছেন, যখন প্লেন উপরে উঠে এত কষ্ট হয়, এত শ্বাসকষ্ট, শুধু কেমো দেওয়ার জন্য 11 বার আমরা সিঙ্গাপুর তাকে ওনাকে নিয়ে গেছি। এই কষ্ট ভোলার মতো না, এই কষ্ট কোনোদিন যাবে না আমার মধ্যে থেকে। অনেক চেষ্টা করেছি, পৃথিবীর এমন কোনো কিছু নাই। সেই অনেকে বলেছেন যে কলকাতা যাও, ওইখানে এক ডাক্তার আছে হোমিওপ্যাথি, তার কাছে গেলে। আমরা হোমিওপ্যাথিতে এইসব টোটকায় আমরা বিশ্বাস করি না, তারপরও যদি কিছু হয়ে যায়, যদি কিছু একটা লাগ, সেই হোমিওপ্যাথের কাছেও মাকে নিয়ে গেছে কলকাতায়। এ বলেছে যে জাপানে ওষুধ পাওয়া যায়, এরকম ওষুধ আছে, সেটা নাকি খেলে ক্যান্সার নিরাময়ের দিকে যায়। বন্ধু ছিল জাপানে, পিএইচডি করতো আমার বন্ধু, বর্তমানে আমেরিকায় আছে, ওকে বললাম দোস্ত তুই আমাকে এই ওষুধটা পাঠা। ওই ওষুধটা যখন এসে পৌঁছল, তখন আর আমার মা জীবিত নেই। বিভিন্ন ভাবে চেষ্টা করেছি, বাঁচাতে পারেনি মাকে। এটা জীবনের সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় আফসোসের জায়গা। আরেকটি কারণে আফসোসের জায়গা আমার নিজের কারণ, সেটা আমার মা দেখে গেছেন আমরা
বিজনেসে সাকসেসফুল। কিন্তু আমার মা একটা বিষয় খুব পছন্দ করতেন, সেটা হচ্ছে যে আমার ছেলে মেয়েদেরকে সবাই চিনুক, দেশের মানুষ চিনুক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জয়েন করার পরে যখন আমি টিভি মিডিয়াতে যা বিভিন্ন সময় আসতে শুরু করলাম, আস্তে আস্তে মানুষ আমাকে দু চারজন করে মানুষ আমাকে চিনতে শুরু করলো। তার আগেই আমার মা চলে গেছেন, যদি উনি থাকতেন এত খুশি হতেন, আরো দশটা মানুষকে ডেকে দেখাতেন, দেখো ওই যে আমার ছেলে কথা বলছে, ওই দেখো আমার ছেলের ইন্টারভিউ পেপারে এত বড় ইন্টারভিউ ছাপা হয়েছে, ওই দেখো আমার ছেলে বক্তৃতা দিচ্ছে, ওই দেখো আমার ছেলে বাইরে যে বিভিন্ন সেমিনারে গিয়ে বড় বড় ব্যক্তিদের সামনে কথা বলছে। ওনার এগুলো খুব শখ ছিল, খুব ইচ্ছা ছিল। আমার বড় ভাই একটু উনি ইন্ট্রোভার্ট টাইপের লোক, উনি এগুলিতে করতেন না, যেতেন না, আমাকেই ঠেলে দিতেন। বাট যখন আমি এগুলি করা শুরু করলাম, যখন আমার এই ইন্টারভিউ সাক্ষাৎকার টিভিতে যাচ্ছে, একের পর এক পেপারে পজিটিভ সব ইন্টারভিউ ছাপা হচ্ছে, তখন আর মা বেঁচে নেই, বেঁচে থাকলে এত খুশি হতেন, এত খুশি হতেন যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার বাবা তো গত হয়েছেন সেই 1986 সালে, ওনার তো দেখে যাওয়ার কোনো সুযোগই ছিল না। আমার মা দেখে গেছেন, আমরা আমার বাবা তো এটাও দেখে যেতে পারেননি যে আমরা অর্থনৈতিকভাবে কতটা স্ট্রংলি সামনের দিকে গিয়ে যাচ্ছি। শুরুটা দেখেছেন উনি যে আমরা দোকান করছি, ভালো করছি, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এটুকু দেখেছেন। বাট এই পথ চলা যে কত উপরে আমাদের পরিবারকে নিয়ে যাবে বা নিয়ে যেতে পারে, সেটা হয়তো আমার বাবাও ধারণা করতে পারেননি। বেঁচে থাকলে উনিও হয়তো অনেক গর্ববোধ করতেন, অনেক খুশি হতেন। এই দুটো জায়গা আমার জীবনে খুব খুব দুঃখের জায়গা, খুব বেদনার জায়গা, খুব আশাভঙ্গের জায়গা। বাট ওনারা বেঁচে না থাকলেও আমি মনে করি ওনারা আমাদেরকে দেখছেন, সবসময় দেখছেন যে তাদের ছেলেমেয়েরা নিশ্চয়ই আজকে আজকে ওনারা পরপারে নিশ্চয়ই ওনারা শান্তিতে আছেন, ওখানে আত্মতৃপ্তি ভোগ করছেন যে তার সন্তানেরা আজকে সাকসেসফুলি মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তার নাতি নাতনিরা লেখাপড়ার প্রতি। আমার বাবার ছিল একটা সাংঘাতিক আকর্ষণ, যেটা আমি আমার প্রথমেই আলোচনা শুরুতে বলেছিলাম, যে উনি বলেছিলেন যে আমার ছেলেপিলেগুলো একজন কেউ ডক্টরেট করলো না, পিএইচডি করলো না, আমি চেষ্টা করেছিলাম, পোস্ট গ্রাজুয়েশন করেছি, হয়তো পিএইচডি করিনি, কিন্তু ওনার কারণেই আমি এমফিল ডিগ্রি অর্জন করেছি। এই পড়ালেখা করেও এমফিল করেছি, অনেক কষ্ট, অনেক কষ্ট হয়েছে আমার, সে 4-5 পর্যন্ত লেখাপড়া করে আবার 8 সময় ফ্যাক্টরিতে দৌড়াতে হয়েছে, বাট আমি এমফিল ডিগ্রিটা অর্জন করেছি। যে একটা মিনিমাম একটা রেসপেক্ট যাতে আমি দিতে পারি, একটা রিটার্ন মিনিমাম যাতে আমি আমার বাবাকে দিতে পারি, যে বাবা আমি পিএইচডি করতে পারিনি সত্যি, বাট আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, আমি এমফিল ডিগ্রি অর্জন করেছি, আমি এমফিলে আমি কিন্তু রেকর্ড পরিমাণ নাম্বার পেয়ে আমার ডিপার্টমেন্ট থেকে আমি কিন্তু 2 বছরের জায়গায় 1 বছরে কিন্তু আমি এমফিল ডিগ্রি অর্জন করেছি, যেটা সাধারণত 2 বছরে অর্জন করে, আমি 1 বছরে অ্যাওয়ার্ডেড হয়েছি। অন্তত এটুক সান্ত্বনার জায়গা আমার আছে। আর আরেকটা জায়গা আছে, বড় দুটো বোনকে হারিয়েছি, কোনোদিন দেখার সুযোগ হয়নি।
আপনার বড় ভাইয়ের কথা কিন্তু আসেনি এখনো, আমার দুবাইয়ে প্রবাসী ছিলেন।
আমার বড় ভাই অনেক খেয়ালি একজন মানুষ ছিলেন, প্রচুর একটা সময় গেছে আমি ওনাকে প্রচুর আয় করতে দেখেছি। তখন তো আসলে এখনকার মতো ব্যাঙ্ক ট্যাঙ্গা তো এরকম ছিল না, তখন ট্রাঙ্কে করে বস্তায় করে মানুষ টাকা, আমি ওনাকে ট্রাঙ্কে করে টাকা নিতে দেখেছি। বাট উনি এতটা খেয়ালি মানুষ ছিলেন, যখন যেখানে পাচ্ছেন টাকা উড়িয়ে দিয়েছেন। আমি তাকে তখনই দেখেছি, আমাকে একদিন খুব মারলেন একটা কারণে, ছোট বোনের সাথে, মানে বোনদের মধ্যে যিনি ছোট আমার বড়, ওনার সাথে আমি খারাপ আচরণ করে আমাকে খুব মারলেন, মেরে আমি তো খুব কান্নাকাটি করছি। সন্ধ্যার পরে এসে বললেন, এত কান্নার কি আছে, পর তারপর পর দল আমার সাথে। আমাকে তখন তখন ছিল ইন্টারকন্টিনেন্টাল, একটাই 5-star হোটেল ছিল, আমাকে ইন্টারকন্টিনেন্টালে নিয়ে গেলেন। আমি তো সেই হোটেল থেকে ভিমরি খাওয়ার অবস্থা, এবং আমি দেখলাম যে গেট থেকে শুরু করে এমন কোনো লোক নেই যিনি আমার ভাইকে সালাম না দিচ্ছেন। আমি ভাবলাম বোধহয় যে
এটাই হাজিদের রেওয়াজ। তো যা খাওয়া দাওয়া পরে যখন আমি বেরোচ্ছি তখন আসলে আসল জিনিসটা টের পেলাম, উনি পকেটের থেকে টাকা বের করে দুই হাতে বিভিন্ন জনকে টাকা দিচ্ছেন, তখন তার মাঝে যেটা বুঝলাম এইভাবে উনি আসলে প্রচুর টাকা বিভিন্ন ভাবে নষ্ট করলেন, কি করলেন আমি আসলে অনেক ছোট ছিলাম, পরে জানতে পেরেছি যে অনেক বিভিন্ন ভাবে উনি টাকা উড়িয়েছেন। তখন একদিন হঠাৎ দেখলেন যে সবকিছুই শেষ, তখন উনি আমাদের একটা ভাই ছিল, ওনার কথা না বললেই নয়, যার থেকে আমরা একজন দুবাইয়ের একজন পার্টি ছিল যাদের থেকে আমরা মাল কিনে দোকানে বিক্রি করতাম, সুলতান ভাই, ওনার কথা আমি আজকে স্মরণ করছি শ্রদ্ধার সঙ্গে, উনি আমার মাকে মা বলে ডাকলেন, বললেন যে আপনি চিন্তা করেন না মা, আপনার ছেলেকে আমি দেখবো, আমার সাথে দিয়ে দেন দুবাইতে। উনি আমার বড় ভাইকে দুবাই চলে গেলেন, তখন আমার যে মেজ ভাই যিনি আজকে ম্যানেজিং ডাইরেক্টর উনি তখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন, উনি কিন্তু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। উনি 1975 সালে এসএসসি পাশ করেছেন প্রথম বিভাগে, ফিফথ হয়েছিলেন বোর্ডে, যখন কমার্সে ঢাকা বিভাগেই মাত্র 15 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল, উনি ফিফথ হয়েছিলেন তাদের মধ্যে। আমাদের মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট ছিলেন আমার এই ভাই, বা পরবর্তীতে এই অল্প বয়সে তাকে সংসারের হাল সামাল দিতে গিয়ে উনি লেখাপড়াটা সেইভাবে আর করতে পারেননি, যদিও অল থ্রু উনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন, অনার্সে ফার্স্ট ক্লাস পাননি, ওনার একটা আফসোস থেকে গেছে, বাট ওনার কারণেই আজকে আমাদের এত দূর আসা, ওনার হাত ধরেই গুটি গুটি পায়ে আমি ওনার পিছ পিছে আজকে এত দূর এসেছি। সেই সুলতান ভাই আমার ভাইকে নিয়ে গেলেন, ওখানে উনি কাজ করলেন, চাকরি বাকরি করলেন, আর এদিক দিয়ে আমার ভাই ভাই আর আমি সেই ছোটবেলা থেকে একসাথে শুরু করে আমাদের সাম্রাজ্য আস্তে আস্তে করে বড় করলাম। সেই বড় ভাই ওখানেও কিন্তু প্রচুর টাকা কামিয়েছেন, কিন্তু ওনার উনি ওই যেই বেরকম বেখেয়ালি বেখেয়ালি রয়ে গেলেন সারা জীবন, হঠাৎ একদিন স্ট্রোকে আক্রান্ত হলেন, প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন, তখন আমার মেজ ভাই বললেন যে না, ভাবিকে বললেন যে না আর ওনাকে ওইখানে রাখা যাবে না, তখন এরপরে আমরা ভাইকে নিয়ে আসলাম, আমার মেজ ভাই যে দুবাই থেকে আমার ভাইকে নিয়ে আসলেন বাংলাদেশে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় চিকিৎসা করালাম, বাট ওনার একটা সাইড প্যারালাইজড হয়ে গেছিল, সেটার থেকে আর উনি বের হতে পারলেন না, এবং লাস্টের কয়েকটা বছর ওনার আসলে অত্যন্ত অত্যন্ত খারাপ কেটেছে, বিছানা থেকে উঠতে পারতেন না, চলাফেরা করতে পারতেন না ঠিক মতন, অনেক কষ্ট ভোগ করেছেন, সেটাও একটা খুব কষ্টের একটা জায়গা,
এই জীবন তো তার জন্য অনেক বেশি কষ্টের,
অনেক বেশি
যেভাবে জীবন যাপন করেছেন।
আমরা এমন একটা জায়গায় ছিলাম, আমরা ওনাকে রাজার মতো উনি থাকতে পারতেন, কিন্তু সব থাকা সত্ত্বেও উনি তো আসলে ঠিকমতো চলাফেরা করতে পারতেন না, উনি তো ওইটা এনজয় করতে পারেন নাই, সেই জিনিসটা এনজয় করতে পারেন নাই, ওনার তখন আর নিজের ইনকাম করার দরকার ছিল না, তখন উনি আসলে এনজয় করতে পারতেন, আমরাও একটা বড় ভাই আছে ওনার জন্য করে আমরাও মনে একটা শান্তি পেতাম যে ভাই বাবা নাই মা নাই বড় ভাইটা তো আছে, বাট সেটাও কিন্তু আমরা পাইনি, সেই বড় ভাইয়ের সেই স্নেহ মায়া মমতা আমরা কিন্তু আসলে এনজয় করতে পারিনি, আর উনিও আমাদের সাফল্যটা এনজয় করতে পারেন নাই, 24 ঘন্টায় অলমোস্ট বেড রিটেন ছিলেন, মাঝে মাঝে উঠে হাঁটতে হাঁটতে খালি বলতেন যে আমি আমার ডাক নাম সেলিম, আমার খন্দকার জামিলুদ্দিন আমার ডাক নাম, আমার সেলিম নামেই আমি গার্মেন্টসের জগতে সবাই আমাকে চেনে, বলতেন খালি আমি আমার সেলিমের বাসায় আমাকে নিয়ে চলো, তো ওনার বড় মেয়ে ওনাকে আমার বাসায় নিয়ে আসতেন, উনি আমাকে খুব ভালোবাসতেন, খুব আদর করতেন, যখনই যা বলতাম যে দাদা আমাকে এটা দেন কি করবি, একটা এরকম করেই জবাব দিয়ে দিতে সাথে, এরকম একজন মানুষ, দিল খোলা একজন মানুষ ছিলেন, ওপেন হার্টেড একজন মানুষ ছিলেন, মানুষের জন্য করেছেন আসলে, যখন যা যা প্রয়োজন হয়েছে কাউকে ওনাকে আমি দেখিনি যে উনি ফিরিয়ে দিয়েছেন, বাট ওনার যখন এনজয় করার যে সময়টা ছিল সেই এনজয়টা কিন্তু উনি করতে পারেননি, জীবনে এই ছোট ছোট সেই এই 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 দুঃখগুলো আসলে থেকেই যাবে, বাট দুঃখ কষ্ট আনন্দ বেদনা সুখ সব মিলিয়ে তো আসলে জীবন, এটাকে মেনে নিতে হয়, হয়তো আমার জীবনে আরো মানুষের জীবনের চেয়ে তো অনেক অনেক বড় দুঃখ আছে, আমার জীবনে হয়তো দুঃখের পরিমাণটা এই জায়গাটা গুলোর মধ্যেই সীমাবদ্ধ, বাট যেটা আমাকে আসলে খুব, আমি সবার ছোট তো সবার ছোট ছিলাম বাসায়, আর আমি একটা পরিবারের মধ্য দিয়ে যৌথ পরিবারের মধ্য দিয়ে বড় হয়েছি, পরিবারের ব্যাপারটাই আমার কাছে অন্যরকম,
বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলি আমার কাছে একটা অন্য অর্থ বহন করে। তো সেই মা বাবাকে দেখেছি অনেক পরিশ্রম করতে, মা যে কথাগুলো একটু আগেই বললাম সেটা মা এনজয় করে যেতে পারেননি, বাবা আমাদের সাফল্য দেখে যেতে পারেননি, বড় ভাই আমাদের সাফল্য উনি অনেক করেছেন আমাদের জন্য, উনি দোকানগুলো করেছেন দোকানটা করেছেন, উনি দোকানটা না করলে ব্যবসাটা শুরু না করলে এগিয়ে তো আমরা নিয়ে যেতে পারতাম না, উনি যদি শুরুই না করতেন আমরা এগিয়ে নিতাম নিতাম,
উনি শুরু করলেন মায়ে ফোর্স করলেন যে তোরা এটা কন্টিনিউ কর।
হ্যাঁ এই তো এইভাবেই তো আসলে, সুতরাং ওনার কিন্তু এই আমাদের চোদ্দ পুরুষের আমাদের কিন্তু কেউ ব্যবসা করেনি,
ভাবনাটা তো তার মাথা থেকে এসেছে,
উনি কিন্তু ব্যবসা করেছেন এবং উনি ভীষণ ট্যালেন্টেড বিজনেসম্যান ছিলেন, উনি জানতেন কোথায় হাত দিলে কি করতে হয়, যেখানে হাত দিয়েছেন সোনা ফলেছে। সেই জন্য আমি আমার এখনো চোখে চোখে বাসে, আমি তখন হয়তো আট নয় বছরের ছিলাম, আমার এখন তো আমি মনে করি এক টাং ভর্তি টাকা, আমার চোখ বড় বড় হয়ে গেছিল, এক টাং এত টাকা আমি ওনাকে টাং ভর্তি টাকা ইনকাম করতে দেখেছি। 1974-75 সালের কথা বলছি, 73-74 সালে উনি আপনারা জানেন যে মার্কস অ্যান্ড স্পেন্সার, সেন্ট মাইকেল এর নাম আপনারা সবাই শুনেছেন, উনি সেন্ট মাইকেল মার্কস অ্যান্ড স্পেন্সারের যে আন্ডার গার্মেন্টস ওটার বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন, এবং ওই সেন্ট মাইকেলের গার্মেন্টস আন্ডারওয়্যার গেঞ্জি এগুলি উনি আমি ওনাকে দেখেছি, এখনো মনে আছে যে উনি 60 টাকায় কিনতেন 240 টাকায় হোলসেল করতেন, এত ডিমান্ড ছিল। তো আপনি চিন্তা করে দেখেন ওই আমলে
73-74 সময় মূল্য
উনি 50,000-60,000 পিস করে বিক্রি করছেন হোলসেলে, তা আপনি এবার একটা হিসাব করলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ অর্থ উনি ইনকাম করেছেন। আমাদের এত স্ট্রাগল করার কিন্তু আসলে দরকার ছিল না যদি উনি অর্থগুলি ধরে রাখতে পারতেন, কিন্তু ওনার উনি এমনই একটা মানে মানুষ ছিলেন, আমাদেরকে আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে, বা যাই হোক এটা হয়তো উপরওয়ালার একটা লেখন ছিল, হয়তো আমরা হয়তো ওনার মতো হয়তো টাকা পয়সা নষ্ট করে হয়তো শূন্য থেকেও শুরু করতে পারতাম না, ওনার থেকে হয়তো
ওই শিক্ষাটা
আমাদেরকে সাবধানী হতে শিখিয়েছে, আমাদেরকে পথ চলতে আরো অনেক বেশি সতর্ক করেছে, এবং ওনার এই অবদান আমাদের পরিবারে আসলে অনস্বীকার্য, কারণ উনি শুরুটা করে দিয়েছেন তারপরে সেটাকে আমরা এগিয়ে নিয়ে গেছি। আল্লাহ উনি মারা গেছেন বছর দুয়েক আগে, আল্লাহ ওনাকে বেশ নসিব করুক, আপনারা আমার বাবা মা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, ওনারা বেশ আল্লাহ ওনাদেরকে দান করেন,
অবশ্যই দোয়া করি, অবশ্যই দোয়া করি, এবং আমরা সত্যি খুশি হয়েছি আপনি আমাদের মাঝে আজকে এসেছেন বলে, আমাদের হট সিটে বসেছেন বলে, কারণ এই কথাগুলোই বারংবার আমরা জানান দেওয়ার চেষ্টা করি আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে। এই যে মায়ের কথা বললেন, বাবার কথা বললেন, এই যে পারিবারিক বন্ধনের কথা বললেন, এই যে ভাইয়ের কথা বললেন, এই প্রসঙ্গগুলোই কিন্তু আমরা বলবার চেষ্টা করি, কিন্তু তখন বড় বেশি প্রয়োজন হয়ে পড়ে যে কোনো একটা পরশপাথরকে দিয়ে যদি মানুষকে বুঝাইতে পারতাম যে আসলে এই পরশপাথর দেখো এই মানুষটা এরকম হয়েছে এই এই জিনিসের বদলতে, এই কোয়ালিটির বদলতে, আজকে আপনাকে পাওয়াতে সুবিধা হচ্ছে আমি এতে সামনে ব্যাখ্যা করে মানুষের কাছে লিঙ্ক আপ করতে বা রিলেট করতে, যে আসলেই আমরা যে সম্পর্কের কথা বলি, যে মহব্বতের কথা বলি, যে ভালোবাসার কথা বলি, এর মধ্যে যে কি পরিমাণ শক্তি আছে, এর অন্তর্নিহিত শক্তি যে কত বেশি মারাত্মক, যেটার জন্য সব সময় খাবি খাচ্ছে পাগল হয়ে আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আর আমাদের মধ্যে এগুলো থাকার পরও এগুলো হারিয়ে ফেলছি,
খুব দুঃখজনক,
এটা সত্যি দুঃখজনক যে সময়টাতে তারা আবার বাড়ি ফেরার চেষ্টা করছে আর ঠিক সেই সময়তে আমাদের ঘর দোয়ার গুলো আমরা আলগা করে দিচ্ছি, দুঃখজনক দুঃখজনক, সো কল্ড আধুনিকতার নামে আমার বাবা মার মতো অনুভূতিকে যারা আমরা বেঁচে দিচ্ছি, সো কল্ড ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কে কপি করতে গিয়ে ভাই বোনের সে পবিত্র রিলেশনশিপ কে যেটা রাস্তায় নামিয়েছি, সো কল্ড বহির্বিশ্বকে কপি করতে গিয়ে আমার ভালোবাসার মতো অতি পার্থিব জাগতিক একটা ফিলিংস কে আমরা রাস্তায় নামিয়ে দিয়েছি, স্পেশালি মায়ের কথা যখন আসে, আমি তো দেখলাম যে একজন একজন জামিলকে যদি আমি একটা ফ্রেমের মধ্যে বন্দি করি তাহলে কিছু কিছু জিনিস সত্যি তাকে আজকের এই সফলতার জায়গায় নিয়ে এসেছে, তার মধ্যে হচ্ছে সত্যিকারের জেদ, নিজেকে ছাড়িয়ে যাওয়ার জেদ, তার কনফিডেন্স, আর বাবাকে মাকে এই যে বাবা মা দারুণ এক পৃথিবী আমাকে উপহার দিয়েছে, ইন রিটার্ন সে বাবা মাকে আমি কি দিয়ে তার তার ঋণ শুধরাতে পারি, এই যে পাগল প্রায় একটা মানসিকতা, আর কি করলে কোন ফুলে পূজা দিলে আমার মারে আরো বেশি ভালোবাসা যায়, আমার মারে আরো বেশি তার কৃতজ্ঞতা স্বীকার করা যায়, তার ঋণ শুধরানো যায়, সেই চেষ্টা মনের মধ্যে, সে তাগিদ, সেই ক্ষুধা ভেতরে কাজ করাটাই আপনাদেরকে অনেক বেশি সফল কাম করতে সাহায্য করেছে। এই যে তাহিদ সবসময় কাজ করেছে, ঠিক আছে আমার বাবার জন্য এই করেছি, আমি যদি এটা করতে পারতাম মায়ের জন্য এই করেছি, আরো যদি এই কাজটা করতে পারি, এই বোধগুলোই হয়তো আপনাদেরকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছে। তো আপনি তো সফল এগুলো করতে গিয়ে, আপনি তো আপনার পৃথিবীটাকে অনেক বড় করে বাঁচছেন, এক ছেলে এক মেয়ে, আপনার প্রিয়তম স্ত্রী সবকে মিলে আপনি একজন সফলতম পুরুষার্থের তারিখে। তো আপনাকে যদি সত্যি আপনার এই জায়গাগুলোকে যদি সবাই ফলো করে তাহলে আপনার মতোই তো সফল, আপনার মতো না হলেও আপনার কাছাকাছি জায়গাতে তো আসতে পারবে। আজ তো আমরা আপনাকে সামনে বসিয়ে রেখে উদাহরণ দিয়ে দেখাতে পারি যে এই জিনিসগুলো ব্যাকডেটেড কিছু হতে পারে না। যারা আজকে তারিখে বসে ভাবতেছে বাপের ভালোবাসা, মায়ের ভালোবাসা, প্রেম প্রীতি, বইয়ের ভালোবাসা, সন্তানের ভালোবাসা, সো কলড ব্যাকডেটেড থিংস, তাদেরকে তো চোখে আঙুল দিয়ে আপনাকে সামনে রেখে দেখাতে পারে যে না, দিস ইজ দ্য থিং, যেগুলোর মধ্যে উই হ্যাভ টু লিভ অন দ্যাট, তবেই আমরা এরকম জীবন পেতে পারি।
তবে এখন একটা জিনিস দেখলে খুব খারাপ লাগে, ইদানিং এর সংখ্যা বাড়ছে, আমার খুব কষ্ট হয় যখন দেখি যে সচ্ছল সন্তান ভালো ইনকাম করছে, যখন দেখি সেই সন্তানগুলো তাদের বাবা মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, এই বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে, এই সংখ্যা বাড়ছে, এটা যে কত হৃদয় বিদারক এটা আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। অনেক বৃদ্ধাশ্রমের ছবি দেখি, অনেক গল্প শুনি, অনেক গল্প করি, অনেক কথা গল্প শুনি বিভিন্ন মানুষের কাছে, সত্য মিথ্যা মিলিয়ে অনেক রকম শুনি, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এর সংখ্যা বাড়ছে, এই সংখ্যা কমছে না, এই সংখ্যা বাড়ছে, এই সংখ্যা কমাতে হবে। সমাজে যদি আমরা এই সংখ্যা কমাতে না পারি, বাবা মায়ের প্রতি ঋণ যদি আমরা পরিশোধ করতে না পারি, এই সমাজ টিকবে না, এই সমাজ আরো বেশি উচ্ছন্ন।
জানেন সাহেব, আখেরে তো লাভ আমাদেরই হয়, আপনি কি ক্ষতিগ্রস্ত হয়েছেন বাপ মাকে ভালোবাসতে গিয়ে?
হ্যাঁ, কিন্তু এটা বোঝাতে হবে যে বৃদ্ধাশ্রম তাদের জায়গা নয়, তাদের জায়গা আপনাদের হৃদয়ে, আমাদের হৃদয়ে
তারাও কিছু কথা বলার সুযোগ পায়।
কিছু টেক্সট আছে, না পড়লেই নয়, দুই তিনটা পড়ে ফোন করে যাচ্ছি। ঈশা আছেন মুন্সিগঞ্জ থেকে, লিখেছেন যে ইট ওয়াজ এ গ্রেট শো, স্যারকে হাজারো স্যালুট, আমাদেরকে এত সুন্দর একটা শো গিফট করবার জন্য গুরু এত চামকে ধন্যবাদ। আছেন রবি আমাদের সাথে, লিখেছেন যে সত্যি অসাধারণ লাগছে আজকের অনুষ্ঠান, ভালোবাসা আর একাগ্রতার অনন্য একটি উদাহরণ জামিল স্যার। মাঝে মাঝে এমন ব্যক্তিত্ব সম্পূর্ণ ব্যক্তির অভিব্যক্তি শুনেও অনেক আশাহত ব্যক্তিরা আশার দীপ্ত শিখায় অনুপ্রাণিত হবে, খুব চমৎকার। আচ্ছা ফোন কল
ঠিক তাই, এবং যার শুরু কিন্তু একেবারেই মোটামুটি শূন্য থেকে, আজ সত্যি বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অর্থনৈতিকভাবে বাংলাদেশকে মুক্তির জন্য, তাদেরই কিন্তু একটি এসটিএস এবং শান্ত গ্রুপ, এবং তারই মাননীয় ডিরেক্টর আমাদের সাথে আছেন, এবং আমরা কথা বলছি ভালোবাসা বাংলাদেশের ফার্স্ট ফোন কল। হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আসসালাম আলাইকুম
জি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে।
জি গুরু, আপনি ভালো আছেন?
জি ভালো আছি, আমাদের সাথে আছেন খন্দকার জামিল উদ্দিন, যদি আপনি কথা বলতে চান।
জি ভাইয়া, আমি আজকেরই মানে রিপোর্টটা শুনে খুব ভালো লাগলো, বাট ওই যে গত দিনের যে রিপোর্টটা
উদ্যোগ নিতে পারিনি এই কারণে, যেহেতু অলরেডি তারা সেপারেটেড প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছে, তাই আমার পক্ষে সম্ভব হয়নি স্টুডিও থেকে সরাসরি কথা বলার। তবে হ্যাঁ, যদি আমরা কোনো ফিডব্যাক পাই যে সেই ঘটনার রেস ধরে কোনো পজিটিভ কোনো ফিডব্যাক আসছে, অবশ্যই আপনাদের গ্যাদারতে সে আপডেট আমরা দিব। আমরা নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওকে, লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে, আমরা আরেকটা ফোন
কলে, নেক্সট ফোন কলে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো,
ওকে লাইনটা বোধহয় ড্রপ করেছে। ওকে আমরা একটা ফোন কলে যাচ্ছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম।
ওকে লাইনটা আরেকটা ফোন কলে যাই আমরা, লাইনটা প্রবলেম করছে।
হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম
আসসালাম। কে বলছেন, কোথেকে বলছেন?
জামালপুর থেকে দালাল বলছিলাম।
দালাল সাহেব স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে। আমাদের সাথে আছেন আজকে খন্দকার জামিলউদ্দিন, ডিরেক্টর শান্তা এবং স্টেস এসটিএস গ্রুপ। জি, যদি কিছু বলতে চান আপনি।
হ্যাঁ, তার জীবনের কাহিনী শুনে অনেকটাই ভালো লাগলো। বাবা আমার প্রতি যে কথাগুলো বললো অনেকটাই ভালো লাগলো।
এটাই হচ্ছে জালাল সাহেব শিক্ষার ব্যাপার। আমরা যারা এই ভালো লাগাগুলোকে ট্রিপিক্যাল বলে চিন্তা করি, এই ভাবনার জায়গাগুলোকে ব্যাকডেটেড বলে চিন্তা করতেছি, জামিল সাহেব লাস্টে যে প্রসঙ্গটা টানলেন যে কারণে ওল্ড অরফানেজ হোমের সংখ্যা কমছে না বরং বাড়ছে, সেই জায়গা থেকে উনি কিন্তু শিখিয়ে দিলেন এই ভাবনাগুলো, এই অনুভূতিগুলো, এই ইমোশনগুলো, এই জেদগুলো, এই বাবা মাকে ভালোবাসা আরো ভরিয়ে তোলার আকাঙ্ক্ষাগুলো, প্রণোদনাগুলোই কিন্তু তাদেরকে নতুন করে পথ চলতে সাহায্য করেছে, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে। আখেরে কিন্তু লাভ সেই ব্যক্তি মানুষটেরই হয়েছে,
কোনো বিকল্প
এর আসলেই কোনো বিকল্প নাই। স্রষ্টার ব্লেসিং এবং সেই সাথে তার প্রচেষ্টা। নেক্সট ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।
ওকে, নেক্সট ফোন করে যাওয়ার আগে আমরা কিছু টেক্সট পড়ে নিচ্ছি। যেমন আছেন এই মুহূর্তে আমাদের সাথে সাব্বির হোসেন, লিখেছেন আই এম সো মাচ হ্যাপি ফর দ্য স্টোরি। আলো লিখেছেন যে জীবনে চলার পথে সাহস বাড়িয়ে দিল আজকের গল্প। গুরুকে ধন্যবাদ জানিয়েছেন এবং আজকের অতিথি বন্ধুকে। ফরদিন আহসান আছেন চিটাগং থেকে, লিখেছেন আজকের অতিথি বন্ধুর গল্পটা অনেক ভালো লেগেছে, অসাধারণ লেগেছে। এবং মামুন হোসেন নীরব আছেন, ধন্যবাদ জানিয়েছেন জামিল স্যারকে, লিখেছেন আপনি একজন সফল মানুষ, আপনার আমি হয়ে গিয়েছি। এবং সম্রাট আছেন, লিখেছেন যে জামিল স্যারের সাথে আচ্ছা পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, উনি কথা বলতে চান। ওকে, তারা আছেন আমাদের সাথে, লিখেছেন যে স্যার দোয়া করি আপনি হাজার হাজার বছর আমাদের মাঝে বেঁচে থাকেন। সজীব হাসান আছেন আমাদের সাথে, লিখেছেন আসলেই আজকের গল্প থেকে অনেক কিছুই শেখার আছে।
সেটাই, এবং সততার জায়গা থেকে সত্যিই যে প্রতিষ্ঠার শিখরে পৌঁছানো যায় সেই এক্সাম্পলটা উনি দিয়েছেন। নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম।
গুরু কেমন আছেন আপনি?
জি আমি ভালো আছি। কে বলছেন, কোথেকে বলছেন? আমার কেন জানি মনে
হচ্ছে থেকে বলছিলাম, ইয়ামিন আরাফাত বলছিলাম। তো গুরু আমার খুব ভালোই লাগলো আপনি একজন অনুকরণীয় ব্যক্তিত্বকে আমাদের মাঝে এনে কিছু শেখার কিছু সুযোগ করে দিলেন। আপনি যে গুরু তার প্রমাণ আরো একবার আপনি করে ছাড়লেন। আশা করবো আপনি মাঝে মাঝে এরকম কিছু অনুকরণীয় ব্যক্তিত্ব আমাদের মাঝে আনবেন, আমরা কিছু শিখতে পারবো।
ধন্যবাদ আপনাকে।
থ্যাংক ইউ, বাট সব কথা তো আমাকে ঘিরেই হইলো, আমার কোনোই কৃতিত্ব এখানে নাই, আমার নিয়ে আসা পর্যন্তই, কারণ উনি তো জন্মগতভাবেই মহাগুরু। সো এই কারণেই হয়তো আপনাদের ভালো লেগেছে, আপনারা অনুপ্রাণিত হয়েছেন। আপনাকে ধন্যবাদ, অনেক দূর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। নেক্সট ফোন করা যাচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি বরিশাল থেকে সুরজ বলতে আছি।
সুরজ স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশ।
হ্যাঁ
ভালো আছি, আপনি কেমন আছেন সুরজ?
আমি ভালো আছি ভাইয়া। আজকে আমি প্রায় 100 বার কল দেওয়ার পর আপনার মোবাইলে তারপর এইতে ঢুকছি।
খুশি হলাম যে 101তম ফোনটা আপনার বিঠা যায়নি। জি বলুন।
আজকে গল্পটা সেরকম ভালোই লাগছে ভাইয়া, অনেক সত্যি হয়েছে।
কতজন আছেন একসাথে? আমার মনে হচ্ছে 5 থেকে 7 জন আছে, তাই তো?
আমরা একসাথে 5-6 জন আছি।
5-6 জন। পাঁচ থেকে যে বলছো, ওর নাম কি?
আমার পাশে যে আছে সাজ্জাদ ইসলাম।
সাজ্জাদ স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
জি ভাইয়া,
সাজ্জাদকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। ভালো থাকবেন আপনারা, এইভাবেই ভালোবাসবেন ভালোবাসার বাংলাদেশে। আজকের অতিথি মাননীয় ডিরেক্টর শান্তা এবং স্টেজ গ্রুপ খন্দকার জামিলউদ্দিন। নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
চিটাগং থেকে রায়হান বলছি।
চিটাগং থেকে রায়হান, রায়হান স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
গুরু ভালো আছেন?
ভালো আছি রায়হান।
জি গুরু, আপনাদের প্রায় দীর্ঘ 2 বছর ধরে চেষ্টা করতেছি যে নিজেও আর কথা বলার জন্য বুঝছেন, আসলে পারতেছি না।
কি বলতে চান বলেন তো।
নিজে আপনার সাথে কথা বলার অনেকটা ইচ্ছে ছিল।
ওকে, এই তো ফাইনালি কথা হলো, চিটাগাং এর ওয়েদার কেমন জামাল? বলি চিটাগাং এর ওয়েদার কেমন? সারাদিন কি ওরকমই আকাশ মেঘে ঢাকা এই টাইপের ওয়েদার নাকি? এত ডাউন শোনাচ্ছে কেন আপনার কণ্ঠ? মনে কষ্ট নাকি? হ্যালো, আসসালাম আলাইকুম।
হ্যালো,
আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমি স্বপন বলছিলাম ফার্মগেট থেকে। গুরু কেমন আছেন?
আছি ভালো। স্বপন, চার লাইনের একটা কবিতা শোনায় দাও।
জি
বলি, চার লাইনের একটা কবিতা শোনায় দাও। কণ্ঠের মধ্যে কেমন কবিতা কবিতা প্লিজ শোনায় দাও। দুই লাইন
আপনাকে এবং জামিল
সার্কিট ডেড করে। হ্যাঁ,
আমাকে
এবং জামিল সার্কিট ডেড করে। অনেক ভালো,
খুব সুন্দর।
এবং এটা ডেডিকেট করা হয়েছিল আমাকে এবং স্টেজ এবং
ভালো শুরু করেছিল।
হ্যাঁ, ভালো শুরু করেছিল শান্তা গ্রুপের মাননীয় ডিরেক্টর জামিল সারকে। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।
আমরা
তুমি দু লাইন গান শোনায় দাও আমাদের জামিল সাহেব এবং আমাদেরকে, আমাকে উদ্দেশ্য করে, সবাইকে উদ্দেশ্য করে দু লাইন শুনিয়ে দাও।
আসলে প্রায় সময় মানে আপনার সাথে কথা না বললে বুঝতে পারতাম না যে বাইরে জগৎটা যেহেতু ভালো, দেখা যায় প্রায় সময় কোথাও গেলে রাস্তার মধ্যে কেউ ধরে বলে আপনি কি রুনা বলছেন? জি। আমার তো খুব হিংসা লাগে, কারণ গুরু কেন আপনাকে এক নম্বর আমি বলি আসলে এটা আমি কি বলবো, হয়তো বা গুরুর কাছে আমার তো ভালো লাগছে
রুনা, যে আপনি আগে যখন কথা বলতেন যে আমার দৃষ্টির জন্য, রাইট, দৃষ্টি নিয়েই তো আপনার মেইন কষ্টটা ছিল, জি, চোখের দেখতে পাওয়া না পাওয়া, আপনি তো, আপনি কি পার্শিয়ালি নাকি পরিপূর্ণ ভাবে দৃষ্টির? হ্যালো, না আপনার চোখের যে প্রবলেম বা এই ধরনের, এটা কি পার্শিয়ালি না পুরোটা?
না না না, এটা পাইনি।
জীবন কিন্তু অনেক সুন্দর, অনেক ভালো লাগা। না সেটাই, আমি হয়তো উপলক্ষ মাত্র, জীবনটা কিন্তু আসলেই তাই, এবং সেই মোটিভেশনের কথাই কিন্তু আজকে বলছিলেন খন্দকার জামিল উদ্দিন। শুনি আপনার মুখে গান এক দুই লাইন। চলে যাচ্ছি আমরা নেক্সট ফোন কলে। থ্যাংক ইউ রুনা, ভালো থাকবেন। এবং নেক্সট ফোন কল, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি সাদুর রহমান সাবিদ ভাইয়া, ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি, আমাদের আজকের অতিথি কান্দাকার জামিল উদ্দিন জি, প্লিজ বলুন।
আসলে আমি আসলে আপনাদের অনুষ্ঠানটা শুনছি, আমাকে খুব ভালো লাগতেছে বুঝছেন। তো মেঘলা কেমন আছে?
আলহামদুলিল্লাহ ভালো আছি।
মেঘলাপুর খোঁজ কেন করলেন, হাসিটা শুনবার জন্য নাকি শুধুই কেমন আছে সেটা জানবার জন্য?
ওই বোধহয় লাইনে নেই, লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে।
ওকে, নেক্সট ফোন কল। আমরা তিন চার মিনিট আছি, ফোন নিতে নিতেই বিদায় নিয়ে নিব এবং একদম শেষ মুহূর্তে আপনার কাছে আসব শুধু বিদায় না রাগ দিয়ে। আর কয়েকটি ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন।
হ্যালো।
জি, রেডিওর ভলিউমটা একটু কমিয়ে দিন।
জি গুরু।
জি প্লিজ।
গুরু কেমন আছেন?
জি ভালো আছি, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশ। কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ গুরু। আমার কি বলবো গুরু, মানে
দরকার নাই, বাদ দাও। বলেন বলেন।
বাদ দিতে বলে না, সত্যি বাদ হয়ে গেল, আসলে ড্রপই হয়ে গেল,
কল ড্রপ। আরে ফান করতেছিলাম তো আমি। ওকে, নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
ওকে, আমরা নেক্সট কলে যাচ্ছি।
এটা আসলে আমাদের লিমিটেশন, এত বেশি ফোন কল একসাথে হিট করে যে কারণে ফোনগুলো ট্রান্সমিট হয় না, ড্রপ হয়ে যায়। আমাদের ক্যাপাসিটি বাড়ানো প্রয়োজন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম গুরু, কেমন আছেন?
জি ভালো। আচ্ছা, সবার কথা, এটা কি আমাদের মেশিনের ব্যাপার নাকি এইচডি চ্যানেল, সে কারণে শর্ট টার্ম কিন্তু সবাই যেই কথা কয় আমার গুলো যা হয় মঞ্চনাটক করে না, মনে হচ্ছে যে আবৃত্তি করে। এক তো জামিল সাহেবের কণ্ঠ শুনে আমার কানের মধ্যে এরকম একটা ফিল তৈরি হয়ে আছে, সবারই কণ্ঠ কেশর কিন্তু কম বেশি এরকমই মনে হচ্ছে। জি কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো, এরে গেছে না?
আজকে অনেক ফোন আসছে এটার জন্য, বরাবরের মতো আজকে আর একটু বেশি, মানে এত পরিমাণে কল ড্রপ হচ্ছে।
ওকে, নেক্সট ফোন কল। আমরা তো আসলে নাম্বার বলারও সুযোগ পাই না।
এক্স্যাক্টলি ফোনে।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ফোনগুলো আসলে প্রপারলি ট্রান্সমিট হতে পারছে না। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি সাভার থেকে আনিস বলছিলাম, ভালো আছেন?
জি ভালো আছি। আগে হেসে নিই,
আমি চার চারটা
ফোন থেকে ট্রাই করছেন, ও হয়তো
কল তো ড্রপ হয়ে গেছে
নাই উনি,
না
ইজ ভেরি আনফরচুনেট। এমন হতে পারে যিনি হাসলেন এই কারণে যে উনি হয়তো পেয়েছেন, ওইটা ডিসকানেক্ট হয়েছে আরেকটাতে আবার পেয়ে গেছেন, এরকম কিছু একটা হতে পারে। ওকে, নেক্সট ফোন কল। আসসালামু আলাইকুম।
ফোন কল।
হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথা থেকে বলছেন? যেখান থেকে বলুন একটু জোরে বলুন, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, হ্যাঁ, আমাদের খুবই প্রবলেম হচ্ছে আজকে, খুবই সমস্যা হচ্ছে। ওকে, নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
হ্যালো।
জি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে?
আসসালামু আলাইকুম গুরু।
ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন।
আমি মোহাম্মদ রঞ্জু বলছিলাম।
হ্যাঁ, সাভার থেকে রঞ্জু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসা বাংলাদেশে, প্লিজ বলুন।
হ্যাঁ জি, আমি একটু স্যারের সাথে কথা বলতে
চাই। জি কথা বলুন।
জি বলুন, শুনছি।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম
স্যার, আমি ইপিজিটি বেবজা কলেজে পড়ি
স্যার। আচ্ছা
জি স্যার, আপনাকে একটু দেখতে চাচ্ছিলাম, আমি তো দুই বছর যাবত পড়তেছি বেবজা কলেজে।
খুব ভালো, কিসে পড়ছেন আপনি?
ইন্ডিয়া
থেকে একজন ফোনে কথা বলতে চাচ্ছিলেন, তো
আমরা কি ফোনে নিতে চেষ্টা করব? নিতে পাচ্ছি না।
এনিওয়ে,
নেক্সট ফোন কল। আমরা দুই তিনটা ফোন নিয়ে শেষ করে দিই, অলরেডি সময় শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন,
কেমন আছেন?
জি ভালো আছি, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
জি
জামিল স্যারের গল্পটা আজকে অনেক ভালো লাগলো এবং আমার বিশ্বাস যারা গল্পটা শুনেছে তাদের সবাইকে অনুপ্রাণিত করবে এটা।
ধন্যবাদ।
আমরা অনুষ্ঠান শেষ করে নিয়ে আসি। ইনফ্যাক্ট আমরা আসলে কথা বলতে চাচ্ছি বাট কথা তো কমপ্লিটই হতে পারছে না। ওকে লাস্ট ফোন কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
শোটা শুনি, আর বিশেষ করে আজকে যে শোটা হয়েছে স্যারের যে কথাগুলো সবাইকে অবশ্যই অনেক বেশি উৎসাহিত করছে, অনেক বেশি ভালো লাগছে। তো আসলে অনেক বেশি হ্যাপি আমি যে আপনাকে লাইনে পাইছি। আজকে গুরু কন্টিনিউ আপনাকে ট্রাই করে যায় বাট পাই না।
জি আমাদের নেটওয়ার্ক তো সাতক্ষীরা থেকে পরিষ্কার শুনতে পান, তাই তো আমাদের অনুষ্ঠান?
জি জি জি।
আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন,
সুস্থ আছেন তো ইনশাআল্লাহ? আপনি
সুস্থ আছি, দোয়া রাখেন, আপনাদের দোয়াতেই বাঁচিয়ে রাখুন, কারণ এমনও তো হয়েছে এক মাস মেডিকেলে পড়ে আছি, দোয়া না করলে ফিরে আসার কথা ছিল না। এভাবে ভালোবাসাতে বেঁধে রাখুন আপনাদের জন্য। জি প্লিজ।
মোটামুটি ভাবে নামাজ প্রেতে আসলে না মানে নামাজে প্রে করি আপনার জন্য, কারণ আপনি তো আসলে যদি একজন মানুষ তারপরে অতুলনীয় গুলো।
এটা হচ্ছে আপনাদের ভালোবাসার বহির প্রকাশ আর কিছুই না। এটা কত বড় যে ব্লেসিং, এটা কত বড় যে পাওয়া যে একটা মানুষকে আপনার প্রার্থনাতে স্মরণ করছেন, মনে করছেন। কোনোভাবে আমি এটা ডিজার্ভ করি না, আমি জানি, হয়তো কথাটা একটু ঠিকঠাক বলবার চেষ্টা করি, তার ইম্প্যাক্ট যদি এরকম হয় তাহলে বলে আলামিনের কাছে শুক্রিয়া। এরকম হাজারো জীবন আমি চাই যেখানে মানুষের ভালোবাসার বহনাগুলো আমি হাতে সাম পর্যন্ত এসে মিলিত হয়। এখানেই তো সত্যিকারের বেঁচে থাকা, এটাই তো সত্যিকারের জীবন। এখানে তো একটা মানুষের মনুষ্যত্ব বা একটা মানুষের জীবনটা অনেক বড় করে বাঁচার আস্বাদন পায়। এমন ভাবে ভালোবাসায় সিক্ত রাখুন। চলে যাচ্ছি খন্দকার জামিল দিন সাহেবের কাছে। ভালোবাসার বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে আপনার কাছে, আপনার জীবন, আপনার জ্ঞান, আপনার প্রজ্ঞা, আপনার কর্মজীবন এত চমৎকার ভাবে আপনি উপস্থাপন করেছেন, আপনার প্রত্যেকটি আবেগ, আপনার সমস্ত অনুভূতি এত সফলকাম মানুষ হওয়ার পরেও এত সাধারণের কাতারে গিয়ে নিজেকে উপস্থাপন করেছেন, যে কারণে হয়তো আমাদের লাখো লাখো শ্রোতা তারা তাদের রিলেট করতে পেরেছে খুব সহজে, তারা বুঝতে পেরেছে, তারা এই শিক্ষাটা আজকে কাছ থেকে নিয়েছে যে বাবা মায়ের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, নিজের ভালোবাসা, সহধর্মিনীকে ভালোবাসা, পরিবারের পরিমণ্ডলের মধ্যে থেকে ভালোবাসা এবং সত্যিকারের সৎ হয়ে জীবনচরিত সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তার মধ্যেই সফলতার বীজ বোনা থাকে। যে জিনিসগুলোকে মানুষ আজকের তারিখে সো কল্ড ব্যাকডেটেড বলে পেছনের দিকে সরিয়ে রাখছে, সেটাই যে সত্যিকারের আতুর ঘর সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাকে কাছ থেকে দেখে এবং আপনার জীবনটাকে উপস্থাপন করে আমরা মানুষকে খুব চমৎকারভাবে এটা বোঝাতে সক্ষম হয়েছি এবং আপনার সমস্ত উপস্থাপনার জন্য অনেক ধন্যবাদ। বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে।
আপনাদের তো অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা আজকে আমাকে এই সুযোগটি করে দেবার জন্য। শ্রোতাদের যারা দীর্ঘক্ষণ আমার বকবকানি শুনলেন তাদের সবার প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আপনারা একটি কথা শুধু শেষবারে বলবো যে সৎ থাকবেন, সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন, পারিবারিক বন্ধনে থাকবেন, বাবা মাকে ভালোবাসবেন, সন্তানদেরকে সুশিক্ষা দেবেন, দেখবেন আপনি আপনার সন্তান আপনার বাবা মা সবাই মিলে একটা সুখী পারিবারিক জীবনযাপন করবেন। আল্লাহ আপনাদের সবার সহায় হন, আমিন।
দোয়া করি আপনার বাবার জন্য, দোয়া করি আপনার মায়ের জন্য, অফকোর্স আপনার ভাইয়ের জন্য, যারা সবাই এখন না ফেরার দেশে এবং অবশ্যই আমি বিশ্বাস করি তারা পরপার থেকে আপনাদেরকে দেখছেন এবং খুশি হচ্ছেন। দোয়া করি আপনার ভালোবাসার মানুষটির জন্য, খুব শীঘ্রই 23 বছর পূর্ণ হতে চলেছে আপনাদের পথ চলা, জীবনের শেষ দিন পর্যন্ত এরকমই ভালোবাসুন পরস্পরকে, একদম শেষ মুহূর্তে গিয়েও যেন মনে হয় আরেকটা মুহূর্ত, আরেকটি বেলা, আরেকটি দিন যদি একসাথে কাটাতে পারতাম। এভাবে আষ্টপৃষ্ঠে বেঁধে থাকুন, পরস্পর পরস্পরের প্রতি এরকমই ভালোবাসায়। ভালো থাকুক আপনার সন্তানেরা, যাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, বাবার সাম্রাজ্যকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাক তারা। ভালো থাকুক আপনার ভাই, যে ভাইয়ের হাত ধরে আপনারা এই বিজনেসটাকে সামনের এই জায়গাতে নিয়ে এসেছেন, তার জন্য শুভকামনা। থাকুক আপনার প্রতিষ্ঠান ভালো, এবং এই প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান আপনারা, যার হাত ধরে সত্যিকার অর্থনৈতিক বিমুক্তি পাক এই বাংলাদেশ। আপাতত বিদায় নিচ্ছি। স্ট্রেস এবং সন্তা গ্রুপের মাননীয় ডিরেক্টর খন্দকার জামিলউদ্দিন সাহেবের কাছ থেকে, এবং বিদায় নিচ্ছি বন্ধু তোমাদের কাছ থেকে। তোমরা অনেক ভালো থেকো, চোখ কান খোলা রেখো, অনেক সতর্কতার সাথে থেকো। কোনো সাইফুল যেন কোনোভাবেই কোনো কিছুর ফাঁক দিয়ে কখনো সামনে এসে দাঁড়াতে না পারে। পৃথিবীতে যত রকমেরই ক্ষেপণাস্ত্র তৈরি হোক না কেন, সবচেয়ে বড় অস্ত্রের নাম ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে এই ধরনের মানুষগুলোকে প্রতিহত আমাদেরকে করতেই হবে, না হলে আল্লাহ না করুক ওরকম দিন কখনো যেন চলে না আসে, যেখানে আমাদের সন্তানেরা আমাদেরকে দেখে ভ্রুকুটি দেয়, যেখানে আমাদের সন্তানরা আমাদেরকে দেখে অপমান অপদস্থ করে, যে তোমরা এমন এক অবাসযোগ্য পৃথিবী তৈরি করে রেখেছো যেখানে আমরা আসতে চাই না, যেখানে আমরা থাকতে চাই না, যেখানে আমরা নিরাপদ না। 5 বছরের এই বাচ্চা মেয়েটির অভিশাপ প্রতি মুহূর্তে আমাকে জানান দিয়ে যাচ্ছে, সত্যি কি মানুষ হিসেবে আমি আমার ঋণ শোধ করতে পারছি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক। সামাজিকভাবে আমরা এই জায়গাটিতে এক দুর্বার আন্দোলন গড়ে তুলি, এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি না হোক। বড় বেশি ভালোবাসার এ দেশ আমাদের বাংলাদেশ, বড় বেশি বাঁধনের জাতি এই বাঙালি জাতি, অনেক বেশি স্যাক্রিফাইসের মধ্যে পাওয়া আমাদের এই বহু বছরের প্রক্রিয়াজাতকরণের মধ্য দিয়ে তৈরি হয়ে আসে বাঙালি সংস্কৃতি। এটাকে যেন আমাদের কাছ থেকে কেউ চুরি করে না নেয়। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, জীবনটাকে অনেক বড় করে বাঁচুক। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগানো, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।
বিদায় নেওয়ার সময় হয়ে গেল, একেবারেই সময় শেষ, ঠিক রাত 1:34 এখন চলে যেতেই হবে। আর অনেক অনেক শুভকামনা বন্ধু আপনাদের জন্য যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং অবশ্যই অবশ্যই এই ইন্সপিরেশনাল কথাগুলো অবশ্যই মনে রাখবেন এবং সেইভাবেই চলবেন। অনেক 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 আপনাদের কাছ থেকে রেসপন্স আজকে পেলাম বরাবরের মতোই। তো বন্ধু আবারও যেতে যেতে জানিয়ে দিতে চাই কিভাবে কানেক্টেড থাকবেন আমাদের সাথে, যারা আসতে চান আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমাদের অতিথি বন্ধু হয়ে আসতে চান, তাদের জন্য বলছি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন ভালোবাসার বাংলাদেশের সংক্ষিপ্ত রূপ ভিবি, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে যত খুশি ততবার। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল লিংক আছে তার লিঙ্কটি বলছি www.facebook.com/90.4dhakafm। তো এইখানটিতে আপনি যেভাবে ভিজিট করবেন, যেভাবে আপনি খুঁজে পাবেন আমাদের এই লিঙ্কটি, সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আমাদের ঢাকা এফএম এর পেজ, এবং যেখানে দেখবেন লাইকিং এর পরিমাণ হচ্ছে 97,000+, সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। তো বন্ধু এক্সপেক্ট করবো যে আপনি সেখানটি লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, এবং আমরা যে পোস্ট আপলোড করেছি সেই পোস্টে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন বন্ধু। ওকে, তো আগামী সপ্তাহে আবারও কথা হবে, এই প্রত্যাশায় বিদায়।